This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Drink presents Jaha Bolibo, Sabto Bolibo. Recharge yourself. Bhul Shuddho Miliyei Manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। সপ্তাহ ঘুরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। বুঝতেই পারছেন এই মুহূর্তে আপনার সঙ্গে হচ্ছি আমি আর জি কিবরিয়া, এবং সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা আর জি রাজু, সাউন্ড এডিটর মঞ্জু এবং একজন বন্ধু। আমরা শুরুতেই, মানে অনুষ্ঠানের শুরুতেই আজকে জেনে নিতে চাই আর জি রাজুর কাছ থেকে কে রয়েছে আজকের যাহা বলিব সত্য বলিবর মঞ্চে নিজের জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে। রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। আমাদের আজকের অতিথি রায়হান রাব্বি। দু ভাই বোনের মধ্যে তিনি বড়। ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন লেখাপড়া শেষ করে জজ হবেন, কিন্তু বাস্তবতা ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে। খেলাধুলা করতে পছন্দ করতেন ভীষণ রকমের, বন্ধুদের সাথে খেলায় মেতে উঠতেন সময় পেলেই। বর্তমানে মানুষের বিপদ দেখলে তাদের পাশে দাঁড়ান, কিন্তু কি কারণে আজ তিনি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে তা জানতে চলে যাচ্ছি কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ। প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে জানলাম রায়হান রাব্বি আজকে রয়েছেন আমাদের সঙ্গে তার জীবনের অপ্রিয় সত্য নিয়ে যাহা বলিব সত্য বলিবতে কনফেস করার জন্য তিনি এসছেন। তার কাছে আমরা যেতে চাই, তবে তার আগে বলছি অনুষ্ঠানে থাকছে বড় বড়ের মতো SMS পোল, যেখানে ভোট করে আপনি জানাতে পারবেন আপনার মতামত, আপনি অনুষ্ঠানটিকে বা আপনি আজকের এই ঘটনাটিকে কতটুকু বিলিভ করছেন বা করছেন কিনা। একই সাথে আমাদের এই অনুষ্ঠানে এক্সপার্ট প্যানেল থেকে বড় বড় মতোই আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যার সঙ্গে আমি অনুষ্ঠানের শুরুতে একটি কথা বলতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? জি, বড় বড় মধ্যে আপনাকে আমরা সাথে পেয়েছি এবং আপনি আজকের এই পুরো অনুষ্ঠান শুনে মূল্যবান মতামত যেভাবে প্রদান করে থাকেন সেটা নিশ্চয়ই আজকেও করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, আজকের এই অনুষ্ঠানের মূল পর্বে যাবার আগে আমরা রায়হান রাব্বিকে পেয়েছি। রায়হান রাব্বি, আমরা আমাদের অতিথিকে যে প্রশ্নটি করতে চাই সবার মতো করি, সেটা হচ্ছে যে যাহা বলিব সত্য বলিবতে যারা আসে তারা নিজের বিবেকের তাড়না বোধ থেকে আসে, এবং আমরা বিলিভ করি এই বিবেকটা কোনো না কোনো ঘটনার দ্বারা জাগে। সেটা হতে পারে বন্ধুর দ্বারা, হতে পারে কোনো প্রিয় মানুষের দ্বারা, কিংবা কোনো ঘটনার দ্বারা, যে কোনো কিছুর মাধ্যমেই হোক না কেন। আপনি অপরাধ করেছেন ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু অপরাধ করে এই যে স্বীকার করবেন, এই বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছেন?
এই বিবেক জাগানোর কাজটি আসলে করেছে আমার এক ফ্রেন্ড, তার নাম আসিফ, আসিফ আর রাজীব। ওরা বলছে যে তুই এখানে যা, ওইখানে গিয়া তোর জীবনে যত ভুল আছে, অপরাধ গুলো আছে, সবকিছু গিয়ে ওইখানে গিয়ে স্বীকার কর।
তারা আপনাকে কি পরামর্শ দেয় ভালো কাজ করার জন্য, খারাপ কাজ থেকে দূরে সরে আসার জন্য?
হ্যাঁ, তারা সবসময় আমাকে পরামর্শ দিত যে তুই ভালো কাজ কর, আমাদের সাথে খেলাধুলা কর, নেশা জগতে যাস না, তারপরে এই সব খারাপ কাজ গুলো করিস না।
ওকে, আপনার বন্ধুরা কি আজকে এখানে শুনছে আমাদের রেডিওটা শুনছে?
হ্যাঁ, অবশ্যই শুনছে।
আসিফ এবং রাজীব, আপনাদের দুজনকে অভিনন্দন জানাই আমরা যাহা বলিব সত্য বলিব থেকে। প্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রায়হান রাব্বির জীবনের যে অপ্রিয় সত্য, সে অপ্রিয় সত্য থেকে দূরে সরে আসবার জন্য এবং একই সাথে তার বিবেকের দ্বারটি খোলার জন্য তার বন্ধুরা কাজ করেছে। আমরা প্রবেশ করছি যাহা বলিব সত্য বলিব মূল পর্বে। আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব মূলত তিনটা পার্ট আমরা বলে থাকি। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ভুল বা অপরাধের কারণটা কি, আরেকটা হচ্ছে ভুল বা অপরাধ কি এবং তার শেষ পরিণতিটা আসলে কি। ঠিক আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। জি, আপনি শুরু করুন।
জি, আমার নাম রায়হান রাব্বি। সবাই তো শৈশব থেকে শুরু করে, তা আমিও শৈশব থেকে শুরু করতেছি। ছোটবেলায় খুব মানে ভালোভাবে জীবন কাটতেছিল, পড়াশোনা করতাম, খেলাধুলা করতাম, মানে ফ্যামিলি থেকে যা চাইতাম তাই পেতাম এক কথা আর কি। তো এরকম করে প্রায় ক্লাস সিক্স শেষ হয়ে যায়, সেভেনে যখন উঠি তো আমার মানে আমার আব্বু ড্রিঙ্কস করতো, মানে মদ খাইতো আর কি।
বুঝলেন কিভাবে আপনি?
মানে বুঝলাম বাসায় এসে মানে চিল্লাচিল্লি করতো, আমার আম্মুরে মারধর করতো, আমাদের কিছু বলতো না আর কি, আম্মুরে মারধর করতো, মানে আম্মু আমাদেরকে বুঝতে দিত না আর কি এরকম। অনেক আগে থেকে ছোটবেলা থেকে এরকম দেখতাম। যখন ক্লাস সেভেনে উঠি আমি, তারপর মানে আমার আব্বুর অত্যাচার আরো বেড়ে যায়। ঠিক আছে, মানে জায়গা জমি এগুলো বিক্রি করতে থাকে, মানে জুয়া খেলতে থাকে, নেশা করতে থাকে, তারপরে ফ্যামিলিতে মানে টর্চার করে, অনেক টর্চার করে। তারপর তখন থেকে আমার মনে একটা জিদ জাগে যে মানে নেশা জগৎটা কি, নেশা করলে কি হয়। তারপরে আমি আমার এক বড় ভাই, তো তার সাথে সে আমাকে মানে সিগারেট খেতে বলে, তো আমি তার সাথে সর্বফার্স্ট স্মোকিং করি তার সাথে।
আচ্ছা,
তো কন্টিনিউ না।
কোন ক্লাসে থাকতে স্মোক করলেন আপনি?
সেভেন ক্লাস।
ক্লাস সেভেনে থাকতে, ওকে।
তো সে আমাকে শিখাই দেবো কন্টিনিউ না, মানে সপ্তাহে একদিন দুই দিন এরকম করতাম। তারপরে এরকম করে মানে ক্লাস সেভেন শেষ হয়ে গেল। যখন আমি এইটে, তারপরে মানে আমাদের অবস্থা একটু খারাপের দিকে চলে যায় কি, আমার আব্বু জায়গা সম্পত্তি বিক্রি করতে থাকে, আমাদের অবস্থা খুবই খারাপের দিকে চলে যায়, আম্মু কিস্তি থেকে টাকা নেয়। তারপরে এরকম এইটেও এরকম স্মোকিং আর অন্য কোনো নেশা না। তারপরে এরকম করে এইট শেষ হয়, যখন আমি নাইনে উঠি, তারপর মানে আমার আব্বুর অত্যাচার আরো বেশি বেড়ে যায়। আমাদের যে বিল্ডিংটা ছিল মানে সেটা বিক্রি করে দেয় আমার আব্বু।
কয়তলা বিল্ডিং ছিল?
একতলা, একতলা বিল্ডিং ছিল।
হ্যাঁ,
জায়গা সহ ওই মানে বিল্ডিংটা আব্বু বিক্রি করে দেয় টাকার জন্য আর কি। তারপরে আমরা অন্য একটা ঘর উঠাই, ওইখানে থাকি। তারপরে ক্লাস নাইনে ওই বড় ভাই আমাকে বলে যে এগুলো নিয়ে আসো, মানে খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য যেসব আসবাবপত্র আর কি, মানে শিরিশ যেটাকে আমরা শুই বলি, তারপর সিগারেট, এসব কিছু নিয়ে আসতে পারে। তা আমি নিয়ে আসছি, আমি বসে বসে সিগারেট খাইতেছি, উনি এগুলো খাইতেছে। আমাদের জিজ্ঞেস করে তুই এগুলো খাইবি? আমি কি, না আমি তো এগুলো খাইলে তো মরে যাম, আমি তো এগুলো খাবো না। না সিগারেট খাস না, সিগারেটের দুয়ার মতোই নিখা। তো আমি একটান দুইটান দিতাম এরকম করে তার সাথে এরকম খাইতাম, তো মানে ফ্লেভারটা আমার খুব ভালো লাগতো।
ওকে,
তারপরে মানে আমি কন্টিনিউ খাইতে থাকি তার সাথে, মানে তাদের অবস্থা মানে অনেক প্রভাবশালী তো, তারা প্রত্যেকদিন সে খাইতো, তার সাথে আমি খাইতাম প্রত্যেকদিন, খাইতাম খাইতাম। তারপরে ক্লাস নাইনে প্রথম মানে আমার আব্বুর গায়ে আমি হাত তুলে, মানে আমিও নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, আমার আব্বু নেশাগ্রস্ত অবস্থায় ছিল। তো আমার মার আবার শ্বাসকষ্ট রোগ আছে, তো আমার আম্মু সেদিন খুব অসুস্থ, মানে বিছনা থেকে উঠতে পারতেছে না। তো আমার আব্বু আইসা আম্মুর একটা বাড়ি মারছে, মরে একটা বাড়ি মারছে। তারপর আমার আম্মু অনেক কান্না করতেছে, তখন আম্মুরে ঘর থেকে টেনে এসে মাম্মুরে বের করে, তারপর আম্মু উঠতে পারতেছে না, আমার বলতেছে বাবা আমার একটু উঠাও। তারপর আমি মার উঠাতে পারি না, মা উঠতে পারে না। তারপরে মানে আমাদের ঘরের ওই পাশে আমার চাচি আমাদের ঘরের ওইখানে নিয়ে যায়, ওইখানে যাওয়ার পরে আমার মা মানে বৈশা রয়েছে উঠতে পারে না, তখন গিয়ে আমার আম্মুকে অনেক মানে মারতে চায়, মারধর করে। তখন মানে আমার খুব রাগ উঠে যায়, তখন তো আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, তখন আমার সামনে একটা ইটা ছিল, তখন আমি ইটাটা আমার আব্বুর গায়ে ছুঁড়ে মারি, সেটা তার পিঠে লাগে। তো আমার আর কিছু বলতে পারে না, আমার আব্বু মানে চাচুরা ছিল, তারা ধরছে যে ওভাবে মানুষ বোঝে নাই, তো আমার আর কিছু বলে নাই। মানে তখন থেকে একটা সাহস জেগে গেল যে আব্বুল মারলাম কিছু হইলো না। তো এরকম ক্লাস নাইনে এরকম আব্বুর গায়ে প্রথম হাত তুললাম, তারপরে ক্লাস টেনে উঠলাম, এমনি ক্লাস নাইন শেষ, টেনে উঠলাম। যখন আমি এসএসসি পরীক্ষা দিব, এমনি নেশা কন্টিনিউ চলতেছি, কোনোরকম মানে পড়াশোনা করতেছি। তারপরে যখন ক্লাস টেনে আমি এসএসসি পরীক্ষা দিব, তার এক মাস আগে আমার আব্বু নেশা করে আমার বইগুলো আর আমার জামা কাপড় সব পুড়ে ফেলে, মানে দরজা বন্ধ করে ভিতরে দিয়ে আমাদেরকে মানে ঘর থেকে বাইরে করে দেওয়া, সব বইগুলো পুড়ে ফেলে। তারপরে আমি মানে রুম খুঁজে দেখার পরে আমার অনেক খারাপ লাগে, সেদিন আমি নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম। তারপর ওই দিন আমার আব্বুকে মার তারপরও তখন তো আমি মানে স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তারপরে আমি আরো তিন চারটা বাড়ি মারি, তখন আমার আব্বুর পাটা ভেঙে যায়। তারপরে মানে আমি বাসা থেকে বের হয়ে যাই, নানি বাসায় চলে যাই। মানে দুই দিন ওই বাসায় থাকি, আমার চাচুর আমার খোঁজে মানে মারার জন্য, তারপরে আমার মামা ওই বাসা থেকে আমার নিয়ে আসে, তারপরে মানে আমি আব্বুর কাছে ক্ষমা চাইতে আসি। মানে আব্বু সকালে কিছুই মনে থাকে না, রাতে যা করে সকালে কিছুই মনে থাকে না, আব্বু বলতেছে আচ্ছা থাক ওরে মাফ করে দিস কিছু এখন। তো এরকম করে আমার আব্বুর সাথে মানে আমার চাচুরা বলে যে তোর ছেলে ধরে মারে তুই কিছু কস না, তোর জীবন দিয়ে দিয়ে এরকম কিছু বলে আমার চাচুরা। তখন আমার মার সাথে ঝগড়া হয় আমার চাচু, তখন মানে আমার মানে যে ফ্রেন্ড সার্কেল ছিল সবাই আর কি খারাপ, অনেক খারাপ খারাপ ফ্রেন্ড সার্কেল ছিল। তখন সেদিন আমি আমার কি করছি, তার আগের দিন আমি একটা পিস্তল আনছি আমার এক বন্ধুর কাছ থেকে, 1000 টাকা দিয়ে চলে বলছি কি যে একটা একটা গুলি করবো ওই জায়গায় মানে পানিতে অথবা বালুতে, আমাকে একটা পিস্তল দি একটা গুলি করবো।
পিস্তল আনার পেছনের কারণটা কি ছিল?
মানে এমনি ওদের সাথে সবসময় পিস্তল থাকতো,
মানে শখ হয়েছে আপনার পিস্তল?
মানে পিস্তল নিয়ে ঘুরবো এরকম কিছু শখ হয়েছে আর কি।
ওকে,
তো আমি বাসায় না মানে আমার বিছানার নিচে রেখে দিই, তো বুঝতে পারলো না। তো পরের দিন আমার আম্মুর সাথে ঝগড়া হয়, তো আমি ক্রাইম খেলতেছি, তখন শুনি যে আমার এক ফ্রেন্ড এসে বলতেছে যে তোর আম্মুর সাথে তো ঝগড়া হয়েছে, তো আমার আম্মুর একটা মানে বকা দিছি যে একটা বকা দিছি।
ওহো,
তো আমার আম্মুর বকা দিছে, আম্মুর মানে ইটা থেকে মারছে আমার চাচু বারান্দা থেকে, ইটা থেকে মারছে আমার আম্মুর, আমার আম্মুর শরীরে লাগে না আমার বোনের শরীরে লাগছে। তো আমি বাসায় আসার পরে তো আমি তো নেশাগ্রস্ত অবস্থায়, তো আমার আম্মুর কিছু বললে আমার অনেক অনেক খারাপ লাগে, মানে আব্বুরই তো আমি মারি আম্মুর কিছু বললে। তখন ওই পিস্তলটা বের করা মানে লক করা ছিল পিস্তলটা, তখন আমি আমার মানে চাচার পায়ে রানের বরাবরে মানে গুলি করছি। তখন ঠিক দেওয়ার সঙ্গে সঙ্গে একটা বিকট শব্দ হয়, আমার চাচার বাম পায়ে গুলি চলে, তারপরে গুলি করে বাসা থেকে বিয়ে হয়ে যায়। মানে আমার কেউ ধরতে আসে না, ভয় পায় সবাই, আমার ভয় পেতেছে আমার হাতি পিস্তল, আমার কেউ ধরতে আসে না। তারপর আমি আবার আমার নানি বাড়িতে চলে যাই, তো নানি বাড়িতে চলে যায়, নানি বাড়িতে আমার আর কেউ মানে খোঁজ খবর নেয় না, আমার আম্মু এমনি যায় আমার দেখে আসে কিন্তু টাকা পয়সা দিয়ে আসে, কিন্তু কেউ কিছু করে না, আমার খুব ভয় পায়। তারপরে শুনতে পেলাম কি যে আমার চাচুর মানে পা ঠিক হবে না, মানে হাড্ডির উপর দিয়ে তো গুলিটা গেছে, মানে এই পাটা মানে কেটে ফেলতো, তারপর আমার চাচুর পাটা কেটে ফেলতো।
প্রিয় শ্রোতা, আমরা আজকে মানে হলিউডের মুভিতে বা অন্যান্য জায়গাগুলোতে যেরকম শুরুতে যেরকম দুর্ধর্ষ কিছু ব্যাপার স্যাপার থাকে, সেরকম একটা মুভি আমাদের চোখের সামনে ভেসে উঠছে, এবং সেখানে যে ছেলেটিকে আমরা পাচ্ছি সেই ছেলেটির নাম হচ্ছে রায়হান রাব্বি। একেবারে চরম অসুস্থ একটা পরিবারের মধ্যে বড় হচ্ছেন, এবং একটা কথা আছে, শিশুকে তুমি যে পরিবারেই রাখবে, যে ধরনের পরিবেশে রাখবে, শিশু ঠিক সেইভাবেই বিকশিত হবে। তার চরন্ত উদাহরণ আজকের এই রায়হান রাব্বি, কি দুর্ধর্ষ শৈশব, এবং সেই শৈশবে তার দুর্ধর্ষতার পেছনের একমাত্র কারণ হচ্ছে তার পারিবারিক ভাবে যে পরিবেশ, এবং কোনোভাবেই একটা শিশুর বেড়ে ওঠার জন্যে মনোজাগতিক বিকাশের জন্য এই ধরনের পরিবেশকে টলারেট করা যায় না। আমার মনে হয় আমার মতো করে আমাদের যিনি আজকে সাইকিয়াট্রিস্ট আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি নিশ্চয়ই আজকে রাব্বিকে শুনছেন এবং তিনি তার মূল্যবান মতামত অনুষ্ঠানে শেষে গিয়ে প্রদান করবেন। হ্যাঁ রাব্বি, তারপর?
তারপরে আমি কিছুদিন নানি বাসায় থাকলাম, তারপর আমি আমার আম্মুর সাথে আমার বাসায় আসি, তারপর মানে এলাকায় যারা প্রভাবশালী ব্যক্তি তাদের কাছে বিচার দেয় আমার বড় জ্যাঠা।
কোন ক্লাসে থাকতে আপনি ঘটনাটা ঘটেন?
ক্লাস টেনে
থাকা অবস্থায়। বাবার গায়ে হাত তুলেছেন কোন ক্লাস থাকা অবস্থায়? ক্লাস টেনে। ওকে, বিচার করার ব্যাপারে কথা বলছিলাম।
হ্যাঁ, বিচার করার ব্যাপারে মানে ওই যে যারা প্রভাবশালী ব্যক্তি ছিল আমাদের এলাকায়, তো তারা আমার বিচার করতে চায় না, যেহেতু ছেলেটা খুব খারাপ, ও যদি আমাদেরকে মেরে ফেলে ঠিক আছে তোর বাচ্চাদের বিচার তুই কর। তো আমার চাচুরা জ্যাঠারা আমার কিছুই বলতো না, মানে সবাই অনেক ভয় পেত, কেউ কিছু বলতো না, খালি বলতো কি যে আমার দাদি বলতো যে ওর বিচার আল্লাহ করবো, ঠিক আছে আর কিছু বলা লাগবো না, অনেক খারাপ, তা আমার কেউ আর কোনো কিছু বলতো না।
ওকে,
তারপরে মানে নেশার পেছনে মানে আমার আরেকটা শখ জায়গা কি মানে মেয়েদের প্রতি একটা শখ জায়গা।
কিভাবে জাগলো এটা?
মানে মেয়েদের প্রতি একটা, আমার সাথে পড়তো একটা মেয়ে, তার নাম ছিল নুসরাত আর কি, তো তার আমি লাইক করি, তার বলি, তার সাথে আমার বেশ কিছুদিন সম্পর্ক ছিল আর কি, প্রায় 6-7 মাস সম্পর্ক ছিল, তারপরে সে আমার পছন্দ করে না, সে আমার লাইক করে না, আমার বলতেছে, তো সে চলে গেছে মানে আমার সাথে আর কথা বলে না। তারপরে আমি ভাবলাম যে আমার চেহারা এরকম আমি নেশা করি, আমার তো কোনো মেয়ে লাইক করবো না, তো যদি কিছু করতে হয় তাহলে জোর করে করতে হবে।
সেই সময়টাতে আপনি কি কি নেশা করতেন?
সেই সময়টাতে আমি নেশা করতাম মানে গাঁজা খাইতাম মাঝে মধ্যে, ইয়াবা খাইতাম কন্টিনিউ, আর মাঝে মধ্যে ফেন্সি জেল খাইতাম, আর হেরোইন চলতো মানে কন্টিনিউ বলতে বলতে।
এগুলোর জন্য তো প্রচুর পরিমাণ টাকার দরকার, আপনি টাকা পেতেন কোথায়?
টাকা পেতাম তখন ওই যে ভাইটার কথা বললাম আমার শিখাইছি, তারা তো অনেক প্রভাবশালী ব্যক্তি, তার মানে 18 লাখ টাকা দিছিল তার ব্যবসা করতে আর কি, সেই টাকা থেকেই যখন যা চাইতাম আর কি উনি আমার দিত। তারপর যখন মানে সে একেবারে নিঃস্ব হয়ে গেল, তার কোনো টাকা পয়সা নাই, তখন তো আমার কোনো টাকা পয়সা নাই, তখন মানে চুরি করার প্রতি আমার একটা নেশা হয়ে
গেল। সেই প্রসঙ্গে আমরা পরে আসতে চাই, তার আগে আপনি নুসরাতের কথা বলছিলেন, তারপর?
হ্যাঁ, তারপর নুসরাত আমার সাথে কথা বলতেছে না, তো আমি আমার মনে একটা জিদ জাগে কি যে কোনো মেয়ে তো আমার লাইক করবে না আমার চেহারা এরকম, তো যা কিছু পাইতে হয় জোর করে নিতে হবে, তো মেয়েদের প্রতি একটা নেশা জাগে। তো তারপর আমি একদিন দোকান থেকে আমার আব্বু আমার লিচু কিনা দেয়, তো আমি লিচু নিয়ে বাসায় আসতে থাকি, তো রাস্তার পাশে একটু দূরে একটা জানালা দিয়ে একটা মেয়ে মানে আমার দিকে হাসি দেয়, তো মেয়েটা আমার মানে হাসি দেখে আমার খুব ভালো লাগে যে ও আমার দেখে কেন হাসি দিল। তো আমি বাসায় লিচুটা আমার আম্মু হাতে রাখা আমি হাতে দিয়ে চলে গেছি আর ঘরের ভিতরে আমি আর ঢুকিনি। তো আমি ওর বাসায় গেছি, যাওয়ার পরে দেখি কি যে রুমের ভিতরে কেউ নেই। তো আমি বলতেছি যে তুমি আমার দেখে হাসি দিলা কেন, কই আমি তো আপনার দেখে হাসি দিইনি। আমি না তুমি আমার দেখে হাসি দিছো, পরে ওইরকম বলতেছে যে না আমি তো হাসি টিসি দিইনি। আমি বলছি না আমি তো দেখছি যে তুমি আমার দেখে হাসি দিছো।
এই বাসাতে আপনি ঢুকে গেলেন, এই বাসাটা কি আপনি আগে থেকে চিনতেন আপনাদের এলাকাতে?
হ্যাঁ, আমাদের মানে আমাদের বাসার কয়েকটা বাড়ির পরে আর কি।
ওকে
তো তার সাথে এরকম মানে কথা আমার সাথে তর্কাতর্কি হইতেছে। তো এক পর্যায়ে তার গায়ে হাত তুলি, একটা থাপ্পড় মারি তার, মিথ্যা কথা বলা কেন আমার সাথে। তো ও আমার একটা থাপ্পড় দেওয়ার পরে আমি ওই মানে জোর করে খাটের ভিতরে শোয়া যায়। ওর অনেক জোর জাবস্তি করতেছি, তারপরে ওর মানে যে উন্না ছিল উন্না দিয়ে আর কি ওর মানে মুখে পেঁচাইছি, মুখে পেঁচাইছি। তারপরে ওর সাথে মানে অনেক কিছু করতেছি আর কি। পরে মানে আই মিন রেডি বলা যায়, কিন্তু মানে শেষ মুহূর্তে ওর ইচ্ছা ছিল, মানে শেষের দিকে ওর ইচ্ছা ছিল, কিন্তু প্রথমে আর কি ওর কোন ইচ্ছা ছিল না। ও মানে কান্না করে দিয়েছে এরকম কিছু। তো এরকম হওয়ার পরে ওর এমন সময় ওর ভাই আসে, বলে ওর ভাই আইসা মানে মানে আমাদের আমরা যে কথা বলতেছি এরকম করতেছি ওর ভাই শুনতে পারে। তারপরে ওর ভাই আসে, ভাই আসে দরজা নক করে। তো দরজা নক করার পরে দরজাটা ও খুলে গিয়ে খোলার পরে তারপর ওর ভাই আসে আমার দুটো থাপ্পড় মারে। থাপ্পড় মারার পরে আমার বলে যে তুমি ঘরে বসে থাকো, আমার আম্মু আসে, তারপর তোমার সারমু, তোমার আজকে সারমু। তারপরে একটু পরে বলতেছে না আমি তো বাসায় চলে যাবো, আমার তো ভালো লাগতেছে না আমি বাসায় যাবো। তারপরে আমার সাথে রাব ব্যবহার করতেছে তুই এখানে বস। তারপরে আমার আবার দুই তিনটা ঘুষি মারে। তারপরে তার আম্মু আসে, ও উনি বলতেছে যে দেখ কি, পরে আমার মানে চাচুর নাম নেই ওর ভাতিজা, আমার চাচুর ফোন করছে যে তোর ভাতিজা এরকম কাজ করছে। পরে আমার
মানেটা কি, মানে হচ্ছে ভাই পুরোটা বুঝে গেছে যে আপনি এই ধরনের কাজ করেছেন, তাই কি?
মানে সে শুনতে পারছে সবকিছু বাইরে থেকে।
ও বাইরে থেকে সবকিছু শুনেছে। ওকে, এবং তারপরে আপনার ফ্যামিলির কাউকে ইনফর্ম করেছে যে আপনি ধরনের কাজ করেছেন?
হ্যাঁ, পরে আমার চাচু বলছে কি যে ওর কি মারধর করছে? পরে বলছে যে হ্যাঁ, ওর দুই তিনটা থাপ্পড় দিছে আর কিছু করেনি। আর ও বলতেছে যে ওর আমি সারমু না, ওরে মাইরে ফেলাম, ওরে বুঝতে নিয়ে বইরা পানিতে ফেলাই দিয়ে আসুন।
প্রিয় শ্রোতা, আমরা একটি বিরতির ঘন্টা শুনতে পেলাম এই পর্যায়ে। আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 তে। রায়হান রাব্বি আজকে তার জীবনের অপ্রিয় সত্যগুলো এখানে স্বীকার করছে। রায়হান রাব্বির যে বেড়ে ওঠা ব্যাকগ্রাউন্ড সেটা আমরা দেখলাম, এবং একই সাথে রায়হান রাব্বি যে ধীরে ধীরে একজন অপরাধী হিসেবে সমাজে পরিচিতি পেতে যাচ্ছে সেই ব্যাপারটির একেবারে প্রাথমিক পর্যায়টাও আমরা দেখেছি। আমরা এর পরের বিষয়গুলো জানবো, তার কাছ থেকেই শুনবো এই 21 বছরের জীবনে সে কত বড় বড় অপরাধ করেছে, এবং একজন মানুষ অপরাধ করে যে আসলে ভালো থাকতে পারে না সেটার আরো একটি উদাহরণ আমরা যাহা বলিব সত্য বলিবতে রাখতে চাই। আমরা 3 মিনিট পরে ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীকে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছে কাছে সুন্দর আগামী চাষা করবে। মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, কানের কোনবে লাগবে। মনে রেখো, টাইগার জিতবে, মনে রেখো, টাইগার রয়্যাল টাইগার জিতবে, মনে রেখো, টাইগার।
তিন মিনিট পর আরো একবার স্বাগত রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রিয়েলিটি শো অন এবিসি রেডিও এফএম 89.2। আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা, আর জে রাজু, সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু, এবং সঙ্গে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চ আলোকিত করে নিজের জীবনের সমস্ত ভুল এবং অপরাধগুলো নিয়ে রায়হান রাব্বি। তার কাছে আমরা যেতে চাই। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমরা নোটিশ করছি এসএমএস পোলের। আমরা যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনার প্রেক্ষাপটে একটি এসএমএস পোল
পোল আহ্বান করে থাকি আমাদের অনুষ্ঠানে। যে এস এম এস পোল সম্পূর্ণই আপনাদের হাতে, আপনারা চাইলে আপনাদের মতামত জানিয়ে এই অনুষ্ঠানটিকে, আজকে যে গল্পটি বলা হচ্ছে এখানে, সেখানে স্টপ করে দিতে পারেন। যদি আপনি মনে করেন যে না, ও যা বলছে তা আপনার কাছে বিলিভ করার মতো নয়, তাহলে আপনি নো ভোট পাঠাতে পারেন। যা বলছে তা যদি আপনি শুনে কন্টিনিউ করতে চান, তাহলে আপনি ইয়েস ভোট পাঠাতে পারেন। নো এবং ইয়েস ভোটের পার্সেন্টেজ আমরা কম্পিউটারের মাধ্যমে নির্ণয় করি, এবং সেখানে যদি আমরা দেখি নো পার্সেন্টেজ বেশি হয়ে গেছে ইয়েস এর চাইতে, তাহলে সেখানে স্টোরিটা থেমে যাবে। যদিও আজ পর্যন্ত যাহা বলিব সত্য বলিব ইতিহাসে এখন পর্যন্ত একটা স্টোরিও ড্রপ হয়নি। ওকে, আমরা আবারও ফিরে যাচ্ছি রায়হান রব্বির কাছে। রায়হান রব্বি, আপনি যে জায়গাটিতে ছিলেন, কথোপকথন হচ্ছিল, আপনি যেখানে এই ধরনের দুর্ঘটনা ঘটিয়েছেন সেই ফ্যামিলির বড় ভাই, তার সঙ্গে আপনার ফ্যামিলির যে কোনো একজনের, সম্ভবত চাচার। ওকে, তারপর
তারপর তখন মানে মেয়েদের ফ্যামিলি থেকে চাই কি যে মানে বিয়ে দিতে, তখন তো আমাদের মানে সেরকম বয়স হয় নাই, বিয়ের বয়স হয় নাই। তখন আমার চাচা বলে যে ওরে আর মারার দরকার নাই, ওরে বাসায় পাঠায় দাও। তারপরে আমার আরেক চাচু মানে আমাদের বাড়ির ওইখানে গেটের সামনে দাঁড়ায় আছে, তো আমি ওইখানে যাই আস্তে আস্তে, মানে আমি হাঁটতে পারি না, কোমরে ব্যথা পাইছি তো, ঘুষি মারছি, তো আমি হাঁটতে পারতেছি না। আমার চাচু মারি ধরে নিয়ে বাসায় নিয়ে আসবার, তখন আমার আব্বু আম্মু জানে না, আমার চাচুরা জানে। তো আমার চাচু আমার আব্বুরে ফোনটা বলছে যে ওরে বাসায় আটকে রাখ, ওরে ছাড়বি না। তো আমার আম্মু বলতেছে কি হয়েছে, কি করছিস, তুই হারতে পারস নাকি, কেমনটা কি? তখন আমার ওই চাচু আসে, আসার পরে মানে আমার কেউ মারধর করেনি। তখন দেখছি মানে আমি হারতে পারি না, তখন আমার আর কেউ মারধর করেনি।
হারতে পারি না কেন, মানে হাঁটার না পেছনে কারণ কিছু?
ওই যে মানে আমার এই যে থাপ্পড় মারছে তো, আর মানে ঘুষি মারছে তো, মানে আমার কোমরে লাগছিল তো, মানে একটা হাড্ডির ভিতরে লাগছিল, তখন আমি প্রচন্ড ব্যথা পাই আর কি, তখন আমি সোজা দাঁড়াতে পারি না আর কি, বসে থাকলে একটু সমস্যা আর কি, তখন আমার আর কোনো মারধর করে না। তখন আমার ফুপি তারপর আমার দাদি ওরা আইসে আমাকে বলে যে এইসব প্রাসার কখনো করবি না, যাক যা অনুরেছে সব বুঝা যা, এই ঘটনা তো গেল। তারপর আমার আব্বু যে আমার বইগুলো পড়ে ফেলছে, তখন আমার আব্বু আমার বলে কি যে ওর এসএসসি পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই, ও তো পাশ করবো না, ওর পরীক্ষা দেওয়ার দরকার নেই। তখন মানে আমিও চাই যে আর পড়ালেখার কোনো দরকার নেই, বই যখন পড়ে ফেলছে আর পড়ালেখার দরকার নেই। কিন্তু আমার আম্মু বলে কি যে না, সারা জীবন এত কষ্ট করে পড়াশোনা করেছি, এই শেষ মুহূর্তে আইসা কি পড়াশোনা কি থেমে থাকবো নাকি, পরে তোর টাকা আমি দিবো, তুই পড়াশোনা কর। তো আমার আম্মু আমার যে টাকা দিত, মানে আম্মু টাকা দিত যখন মানে বাজার করতে টাকা দিত আব্বু, আমাদের মানে নানি বাসার অবস্থা খুব খারাপ আর কি। তো আমার আব্বু যে টাকা দিত বাজার করতে, আমার আম্মু ওইখান থেকে মানে টাকা রাখতো, কিছু কিছু করে বাজায় বাজায় টাকা রেখে আমার বলতো যে 200 টাকা নেই এই একটা বই কিনান, এই যে 300 টাকা নেই একটা বই কিনান, কিন্তু আমি একটা বইও কিনতাম, আমি সেই টাকা দিয়ে তখন নেশা করতাম। তারপরে আমার আম্মুর আমি অন্য ফ্রেন্ডের কাছ থেকে বই এনে দেখাইতাম যে যে বই কিনছে, আমার আম্মু তো বুঝতো না, তো এরকম করে নেশা করতাম। তো আমি সব করে পরীক্ষা আমি দিয়ে দেওয়ার পরে যখন মানে রেজাল্ট দিবে আর কি, তখন আমি তো ভাবতেছি যে আমি তো পাশ করবো না, কারণ আমি তো বই ছাড়া পরীক্ষা দিছি, তো কিভাবে পাশ করা সম্ভব, আর মানে মনে যা আছে তাই লিখছি, কিছুই পারি না। তখন মানে একটা পুকুরে পাড়ে যাই, তখন ওইখানে গিয়া মানে স্মোকিং করতেছি আর মানে এমনি কান্না করতেছি যে আল্লাহ, মানে আমি কখনো বলবো না কারো কাছে যে আমি এসএসসি পাশ করছি, তুমি শুধু আমার আম্মুর দিকে তাকায়া, যে সে যত কষ্ট করছে আমার জন্য, এত কান্না করছে, তার দিকে তাকায় শুধু আমার পাশ করে দাও। মানে আমার আব্বুর অনেক কষ্ট ছিল, যে আমার আব্বু ড্রিঙ্কস করতো, আমি নেশা করতাম, আমার আব্বু নেশা করতো, মানে ঘরের ভিতরে একেবারে অশান্তি এরকম। তখন মানে রেজাল্ট দেয় আমাদের, তখন আমি পাশ করি, তখন আমার আম্মু অনেক খুশি হয়। তারপরে আমার ইন্টারে ভর্তি হলো, মানে তখন একটা ইমেল কি আরেকটা নেশা আসলো, ইন্টারে ভর্তি হওয়ার পরে মানে জুয়া খেলার প্রতি একটা নেশা, তখন আমি জুয়া খেলতে লাগলাম, আইপিএল বাজি ধরতে থাকলাম বন্ধুদের সাথে, মানে মোবাইলে বাজি ধরতাম, টাকা জমা দেওয়া লাগতো না, মানে মুখে বললে চলতো। তো এরকম করে আমি প্রায় অনেক টাকার মধ্যে জিতি, প্রায় 20-25 হাজার টাকার মতো আমি জিতি, যেটার পরে ওই টাকা দিয়ে নেশা করতাম, টাকা থাকতো না। কিন্তু এক সময় মানে আমি একটা বাইক কিনতে চাই, মানে একটা খেলায় আমি মানে 96,200 টাকা আমি বাজিতে লাগাই, তো সেই খেলাটা আমি হেরে যাই। আমি আমার কাছে তো কোনো টাকা নাই, আমি কই থেকে টাকা দেবো? তো মানে একজন তো বাজি রাখায় নাই, অনেকে মিলে খাইছে, তো সবাই আমার বাড়িতে আসছে যে ওর কাছে তো টাকা পাবো, এত টাকা আমি টাকা দিয়ে দিব, এমনকি মানে একটা মানে আইনের লোকও ওই জায়গায় জড়িত ছিল আর কি, সেও আসছে, বলতেছে আমিও তো আমার টাকা আসলে টাকা দিতে দিব। তখন আর কি করার পরে আব্বু বলে কি যে না, ওর মেয়ে মারে ফেলার কোনো টাকা দিই না। তো আমি বলতেছি যে তুমি এত টাকা নষ্ট করছো জীবনে, নেশা করে জুয়া খেলছো, তো আমার লিগে দিতে পারবো না। তখন আমি আব্বুর সাথে আমার ঝগড়া হয়, তারপর আমি আবার আব্বুর কি করবো।
একটা বিষয় আমি নোট করছি এখানে, আমি ভেবেছিলাম দিস ইজ দ্য ইনসিডেন্ট, যে বাবা প্রতিনিয়ত তার মায়ের গায়ে হাত তুলছে, অর্থাৎ আমাদের রায়হান রাব্বির মা, অর্থাৎ যে ভদ্রলোকটি গায়ে হাত তুলছেন তার স্ত্রী, তার গায়ে প্রতিনিয়ত হাত তুলছে, সেই পরিবেশের মধ্যে বড় হচ্ছে রায়হান রাব্বি, এবং সেখানে ইভেন্টুয়ালি হয়তো এই ধরনের অসুস্থকর পরিবেশের মধ্যে বড় হয়েছে সে, ছোটবেলাতে এই ধরনের ঘটনা ঘটে গিয়েছে বাবার গায়ে হাত তোলা। কিন্তু এখন সেটা দেখতে পাচ্ছি যে এটা একটা জঘন্যতম পর্যায়ে চলে গেছে, এবং নিয়মিত সেটা করছে, জাস্ট বিকজ অফ সে কন্টিনিউ এখন নেশাগ্রস্ত। যেভাবে নেশা খেয়ে তার বাবা তার পরিবারের উপর অত্যাচার চালাচ্ছে, একইভাবে সন্তান নেশা করে সে তার বাবার উপরে ডিরেক্টলি অত্যাচার চালাচ্ছে। আজকের এই এপিসোডটা কতটা ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা ড্রাগ অ্যাডিক্ট আছেন এবং যারা ফ্যামিলিতে এমন কোনো আচরণ করেন যাদের আচরণের কারণে পরিবারের শিশু সদস্য যারা আছেন তারা কোনো না কোনো ভাবে তাদের পার্সোনালিটি বিকাশের জন্য অনেক বড় একটা বাধার কারণ হয়ে দাঁড়ান, তাদের জন্য আজকের এই যাহা বলিব সত্য বলিব অনেক বড় একটা দাওয়াই হবে বলে আমার বিশ্বাস। লেটস লেটস বিগিন এগেইন, দিস ইজ ভেরি হার্ড ট্রুথ, হজম করতে খুব কঠিন হচ্ছে, তারপর আমরা শুনতে চাই। ওকে, তারপর
তারপরে আমি তখন সে ভয়ে মানে জায়গা বিক্রি করে আমার জন্য মানে আধা কাটা জায়গা বিক্রি করে মানে সবার ঋণ পরিশোধ করে আর কি। তখন তো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, কলেজে যাইতাম না আসলে, মানে টাকা পয়সা নাই, নেশা সবসময় নেশার পেছনে দূরে যেতাম। আমার আম্মু বলতো যে তুই পড়াশোনা কর, তোর যতদূর ইচ্ছা হয় ততদূর কর, কোনো সমস্যা নাই, আমি তোর টাকা দিন। কিন্তু আমি ইন্টারে পড়তেছি মানে তিন মাস পর পর আমার 1700 টাকা করে দেওয়া লাগতো আর কি কলেজে। কিন্তু আমার আম্মুর কাছ থেকে আমি নিতাম 1700 টাকা করে, কিন্তু আমি কলেজে দিতাম না, ওই টাকা দিয়ে নেশা করতাম, যার কারণে মানে আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছে। তখন আবার আরেকটা মানে এরকম করে চলতেছি, নেশা করতেছি, আব্বুর গায়ে হাত তুলতেছি, মানে এখন তো সাহস হয়ে গেছে, মানে কিছু হইলে আব্বুরে পিটাইতেছি, মানে তখনও আম্মুর আমি মানে আম্মুর গায়ে কখনো হাত তুলিনি। তারপরে আরেকটা মেয়ের সাথে মানে রিলেশন হয় আমার, রিলেশন হওয়ার পরে আমার নানি বাড়ির ওইদিকে, তখন আমি নানি বাড়ি
কিভাবে আপনার রিলেশনটা হয়
মানে আমার নানি বাড়িতে আমি বেশ কিছুদিন যে বল থাকছিলাম, তো থাকার কারণে মানে ওই মেয়েটা দেখতাম রাস্তা দিয়ে হাঁটতো, তা আমি ওদের ও সাথে দাঁড়া থাকতো, আমি নিচে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতাম, তাদের দেখতাম, দেখে ও আমার হাসতো, আমি ওর দেখে হাসতাম। তো একসময় ওর সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, ফ্রেন্ডশিপ করার পরে ওর আমি প্রপোজ করি, তারপরে ও আমার বলে কি যে না এগুলো সম্ভব না আমার দ্বারা, তুমি আমার ভালো একটা বন্ধু। তো ওই কথা বলার পরে ওরে মানে আমরা একটা খেলার আয়োজন করি, মানে রাতে কারেন্ট চলে গেলে মানে আমরা সবাই গিয়ে লুকিয়ে থাকি, একজনে গিয়ে মানে আমাদের খুঁজে বের করবো। ওই নিয়ে আমাদের নানির বাড়ির ওইখানে মানে একটা জায়গা আছে মানে এরকম বাউন্ডারি করা, ভিতরে আর কি জঙ্গল, কেউ থাকে না, কোনো বাড়িঘর নাই ভিতরে, বিশাল আকৃতির, মানে ওইটাকে বলা হয় আর কি ছাড়া বাড়ি বলা হয় আর কি আমাদের দিকে। তো ওর আমি বলি কি যে চলো আমরা ওইখানে যাই, আমাদের তো খুঁজে পাইবো না, আমরা ওই জায়গায় যাই, না ওই জায়গাতে জঙ্গল, ওই জায়গায় যাওয়ার কি দরকার, না ওই জায়গায় যাই, সবাই খুঁজুক আমগো খুঁজে পাইবো না, চলো ওই জায়গায় যাওয়ার পরে মানে প্রায় 3-4 মিনিট লাগে ওই জায়গায় হাইটে যেতে। তো ওরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় আমি ওরে আর কি বসাই, আমি এখানে বসে থাকো, করে না এখানে যদি কিছু থাকে সাপ টাপ এসব কিছু থাকে কামড় দিব, চলো আমরা যাই, আমি কি না বসো সমস্যা। তারপরে ওরে আমি বসে, তারপরে আমি বলি কি যে তুমি শুয়ে থাকো, বলে কি যে আমি কি আমি শুয়ে থাকবো কেন, আমি কি তুমি যদি বসে থাকো তোমার যদি মাথা ব্যাকে তাহলে তো সমস্যা, তুমি শুয়ে থাকো। তারপর ওরে আমি মানে মানে আমার শোয়াই, শোনার পরে বলতেছে যে তুমি শো নাকি তোমার তো মাথা ব্যাকে দেবো, তারপর আমি ওর উপরে শুই, শোয়ার পরে তারপরে মানে আমার অন্য ধরনের একটা ফিলিংস ক্যাচ করতে থাকে ভিতরে, তারপর ওরে আমি ওর মানে বিভিন্ন শরীরে।
This was your second time, right? প্রথম যে কথাটা আপনি বললেন যে it was some kind of rape, second time আপনি মেয়েটার সাথে এই ধরনের কাজ করলেন, কমপ্লিটলি ইউ হ্যাভ ডান দ্যাট, রাইট? ওকে,
তারপরে মানে ও মানে রাজি হচ্ছিল না, মানে কিছুতে রাজি হতে চাইছিল না, তারপরে মানে অনেক জোর জবরদস্তি করি, তারপরে ওর গলায় আমি চিপ দিই, ও মানে রাজি হতে চায় না এই কারণে আর কি।
ওকে,
তারপরে বলতেছে যে আমার ছাড়া আমি চলে যাবো, মানে এরকম একটা জায়গা মানে মানে চিল্লান দিলেও মানে অনেকে শুনতে পারবে না, যদি রাস্তা দিয়ে কেউ যায় তাহলে শুনতে পারবে, আর ওই রাস্তা দিয়ে মানে দিনের বেলায় কেউ যায় না সহজে, মানে যেহেতু জঙ্গল ওই জায়গা। তারপরে ও মানে চিল্লান দিতে চাইতেছে কিন্তু আমি ওর গলা চিপ দিয়ে ধরে রাখছি, তারপরে ওরে অনেকগুলো থাপ্পড় মারি, আমি 6-7টা থাপ্পড় মারি, তারপর ও আমার আর কিছু বলে না, তারপরে এরকম করে মানে ই শেষ হয় আর কি। তারপরে ওর অনেক ব্লাড ট্লাড হয়, তারপরে ও বাসায় চলে যায়, ওর বলছি যে কারোর কাছে বলবা না এসব কথা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে তোমার আমি বিয়ে করবো, তুমি এইসব কথা কারোর কাছে বলবো না। তো বাসায় চলে গেছে, ও আর কিছু বলে নাই, কিন্তু ওর আম্মু কিভাবে জানতে পারছে সেটা আমি জানি না, কি ওর আম্মু বুঝতে পারছে যে এরকম কিছু হয়েছে, আম্মু ওর বাসায় অনেক মারধর করছে, আমার বাসায় বিচার দিচ্ছে, ও আমার নাম বুঝে দিচ্ছে আম্মুর কাছে। তো আমার বাসা থেকে আমার কিছু বলে না, আমার তো কখনো কিছু বলতো না, শুধু জিজ্ঞেস করতো, কেউ বিচার দিলে জিজ্ঞেস করতো এই কাজটা করতো করছি না করিনি এরকম কিছু বলতাম আর কি। তখন আবার পড়াশোনা ওই যে মানে কলেজের লাইফে যখন আমার টাকা দিত ওই টাকা তো আমি নেশা করতাম, এখন তো আমার পড়াশোনা মানে পরীক্ষা আমার মানে ইন্টার ফার্স্ট ইয়ারে পরীক্ষা শেষ করে যায়, এখন আমার টাকা দেওয়াই লাগবো।
ওকে,
এখন আমি টাকা কই থেকে পাবো, আম্মুর কাছ থেকে টাকা নিয়েছি, তো আম্মুর আমি বলতেছি যে আমি তোর পড়াশোনা করবো না, এই ফ্যামিলিতে এরকম অভাব তাহলে আমি কাজকর্ম করবো, তো আম্মু বলতেছে কাজকর্ম করবি না তুই ইন্টারটা ইন্টার কমপ্লিট কর, আমি কি না আমি এখন কাজকর্ম করবো, ইন্টার আমার পড়াশোনার ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে তাহলে তুই কাজ কর, আর এত টাকা দেওয়া তো সম্ভব না, তাহলে তুই কাজ কর। তখন আমি পড়াশোনা আর কি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল, পড়াশোনা ছেড়ে দিছি, একটা ফ্রেন্ড ছিল ও আমার সাথে মানে পড়াশোনা করতো, মানে 9-10 আর হচ্ছে ইন্টারে মানে আমরা একসাথে পড়াশোনা করতাম, ও একদিন আমার বলতেছে যে তুই কোথায়, আমার ফোন দিয়ে বলতেছে, বললাম কি আমি তো বাসায়, তুই কোথায়, আমি বাসায়, আমি তোর বাসা দিয়ে আসতেছি, আমি আচ্ছা আস।
তো কি নাম ছিল
ওর, নামটা মানে বলতে যাচ্ছি না আর কি।
ওকে,
তো ও আমার বাসার, আমার বাসায় আসে, আসার পর বলতেছি কি যে দোস্ত আমার ভাইয়ার ব্যাংকে যাবো টাকা আনতে, আমার ভাইয়ার তো টাকা পাঠিয়েছে, তো 5 লাখ টাকা আনতে ব্যাংকে থেকে। নাম কি যে 5 লাখ টাকা আনতে ব্যাংকে থেকে, চল। তো মানে কিছু 2-3 মিনিট হাঁটার পরে যে আমার মাথায় একটা বুদ্ধি আসে যে ওর কাছে 5 লাখ টাকা আছে, আর এখন তো নেশা করতে কোনো টাকা পয়সা পাইতেছি না। তখন আমি আমার অন্য একটা যে ভাই আমার নেশা করা শিখেছে তার না, অন্য একটা ভাইয়ারে আমি ফোন দিই যে ভাইয়া ওর কাছে না এরকম টাকা আছে।
ওকে,
আর যে আমার খারাপ যে বন্ধুগুলো ছিল ওগুলো বলছি যে ওর কাছে না টাকা আছে। তো আচ্ছা ঠিক আছে, ওরা ওই জায়গাটায় লয়ে যা, মানে আমার একটা জায়গার নাম বলে, আমাদের ওইখানে রূপায়ণ টাউন একটা জায়গা আছে, ওইখানে মানে ফোন গাছের মতো অনেক বড় বড় গাছ, তো বলে কি যে ওই জায়গায় নিয়ে যায়, কিন্তু ওই দিকে আমাদের একটা বন্ধুর বাড়ি ছিল, বলতেছি কি ওর কিভাবে নিয়ে যাবো, তো আমি বলতেছি যে চল ওই ফ্রেন্ডে নিয়ে যায় সাথে করে, কয় না আমার কাছে যে টাকা আছে ওর ভাড়া দিতে পারবো না, আমি তোর ভাড়া আর আমার ভাড়া হইব, আমি কি আচ্ছা ঠিক আছে ওর ভাড়া আমি দিবো না, চল ওর নিয়ে যাই ওর কাছ থেকে আজকে খামো, তো না ওর নিয়ে যাওয়ার দরকার নেই, চল ওর নিয়ে যাই। তো ওর এরকম করে নিয়ে গেছি, তো নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় নিয়ে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ওই বাইরে ওর আমি বললাম কি আচ্ছা তুই একটু দোকানে দাঁড়া, বাইরে দাঁড়া, আমি দোকান থেকে মানে সিগারেট কিনে নিয়ে আসি, স্মোকিং ও আবার স্মোকিং করতো না, তো আমি বলছি এই জায়গায় দাঁড়া। তো ভিতর দোকানে ভিতর গিয়া আমি সিগারেট কিনতে কিনতে আমি ওই বাইরে ফোন দিলাম যে ভাই আমরা তো এই জায়গায় এসে পড়ছি, আপনার তাড়াতাড়ি আসেন, ও কিন্তু চলে যাবো।
ওকে,
বলতে আচ্ছা তোমরা ভিতরের দিকে যাও। তারপর আমরা ভিতরের দিকে গেলাম, ভিতরের দিকে যাওয়ার পরে তার একটা মেসেজ পাঠায়, মেসেজ পরে তারপরে তার পিছন থেকে তারা আসে, তারা চারজন আসে, চারজন আসার পরে বলতেছে আমি কি ভাই কোথায় যান, কয় চুপ আমার বাবাকে চুপ কোনো কথা বলবি না, আর বলতেছে যে চেকটা দি, বলতে কিসের চেক, পরে কয় কিসের চেক মানে চেক দে, তো ওরে পাশে একজন ওরে দুইটা থাপ্পড় মারছে, থাপ্পড় মারার পরে ওই চেক দিয়ে দিয়েছেন, তারপর আরেকজন দুই তিনটা ঘুষি মারছে, ওরে ঘুষি মারার পরে পরে আমি আসে তুই চেকটা দি, তুই দেখি কি করে চেকটা দি, তো চেকটা তার হাতে বের করে দিচ্ছে, মানে সে দেখছে যে চেকটা কি সব কিছু কমপ্লিট, মানে নিলে কি কার্যকর হইব নাকি হইব না, তো দেখছি কি যে আসলে কি নিলে চেকটা মানে যে কেউ নিলেই মানে সাইন করা আছে যে কেউ নিলে টাকা দিতে পারবে, তখন বলতেছে যা বাসা চলে যা, তবে আমার চেক ওর কয় কি তোর চেক পাইবে, আমার আমার আর ওর কইতেছে কয় তোর দুজন চলে যা, পরে আমি তোর চল আমরা যাই, কয় না আমি আমার চেক দরকার আমি চেক ছেড়ে যাবো না, তখন আরেকটা বড় ভাই বলতেছে যে ওর যদি এখন এইভাবে ছেড়ে দিই তো তো বাসা গিয়ে সবাই বলে দিব, তার হাতে একটা খুর ছিল, সেলুনের দোকানে থাকে সাধারণত ওই খুরতে ওর এই একটা প্রশ্ন, তো ওরা যখন মানে ওই চাকরি খুর দিয়ে পোষ মারে তখন ও ওই মুহূর্তে বুঝে ফেলে যে এগুলো আমারই কাজ, কারণ ওরে মারতেছে আমার কিছু বলতেছে না, তখন ওই মুহূর্তে বুঝে বলতেছে যে দোস্ত তুই আমার মানে আমার মুখের চোখের দিকে তাকিয়ে আছে, দোস্ত তুই কাজটা করলি, তখন মানে আমি ওর গলায় টিপ দিই যে কোনো কথা বলবি না একবারে চুপ, তখন আমিও বাইরে বললাম যে ভাই ওরে কি করা যায়, ও তো বাসায় গিয়ে সবাই বলে দিব, ওর সাথে আরেকদিন বলে বলেছে ওর মায়ের ফেল, কি বলেন ভাই আমার মায়ের ফেল, তখন মানে আমার এমনি হাত পা কাঁপতেছে যে আমার সাথের একটা বন্ধু আর মায়ের
আমরা
যখন পড়াশোনা করতাম না মানে আমরা এক ঘন্টা এক দেড় ঘন্টা আগে স্কুলে যেতাম, বসে একখানে মানে আরেকজন আরেকটা ফ্রেন্ড ছিল, ওই তিনজন যে ফ্রেন্ড আনতে গেছি ও আমি আর যে গেছে আমার সাথে তিনজন, তো সারাক্ষণ মানে একসাথে থাকতাম, খেলাধুলা করতাম, সব জায়গায় যে কোনো জায়গায় ঘুরতে গেলে একসাথে যাইতাম আর কি, অনেক ক্লোজ ছিল, মোবাইলে যোগাযোগ থাকবে সবসময় কন্টিনিউ, সব কথা ওর সাথে শেয়ার করতাম, তো ও বলতেছে যে তুই কাজটা করলি, পরে আমার ওই বড় ভাই বলতেছে তুই একটা কাজ কর দোকান থেকে সিগারেট নিয়ে আসছি, মানে আমার খারাপ লাগতেছে মানে ওর রক্ত দেখে আমার হাত পা কাঁপতেছে যে কি হইতেছে, আমার শরীরে ঘাম বেরিয়েছে, আমি খুব ভয় পেতেছি সিগারেট নিয়ে, আমি তো ওই ভাই আছে ঠিক আছে আমি সিগারেট নিয়ে আসতেছি, তো আরেকটা ছেলের পাঠাই যে তার সাথে বড় ভাই
সেই মুহূর্তে ও কি করছিল,
মানে ওই জায়গায় দাঁড়ায় আছে এইভাবে হাত দিয়া দাঁড়ায় আছে আর ওরে এইভাবে হাতটা ধরে আছে, তখন আমি দোকানে গেছি 10টা সিগারেট কিনে আনছি, আনার পরে ও বলতেছে যে তুই এই কাজটা করলি, পরে আমার বলতেছে তুই ওর পিছনে যা, পিছনে যা এইভাবে ধর, মানে ওর গলা আমি এবার হাত দিয়ে ধরছি, হাত দিয়ে হাত দিয়ে ধরার পরে বলতেছে যে বন্ধু তুই কি করছিস, বন্ধু তুই আমার মেরে যাবি, মানে তখন আমার কোনো ই আসতেছে না, আমি একটা খারাপ কাজ করতেছি আর কোনো খারাপ লাগতেছে না, তখন আরেকটা বড় ভাই ওর শার্টটা খুলে, ওই যে পুরনো শার্টটা ছিল শার্টটা খুলে শার্টটা মানে দুই টুকরো করে দুটুকুরা করার পরে একটুকুরা মানে মুখে বাঁধে যাতে ও চিলান দিতে না পারে, কোনো কথা বলতে না পারে, আর একটুকুরা হলে গিয়ে মানে হাতে পেঁচায় বাঁধে,
শ্রোতা আমরা আরো একটি বিরতির ঘন্টা পেয়েছি, কি শুনছি আজকে আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 তে রায়হান রাব্বি আজকে রয়েছে এখানে তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে, এবং আমি আর জে কেবরিয়া আজকে আপনার সঙ্গে রয়েছি, এবং আমার টিম মেম্বাররা তো রয়েছে, আর জে রাজু, সাউন্ড এডিটর মঞ্জু, বরাবরের মতো এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত আমাদের অনুষ্ঠানে নিয়মিত প্রদান করে থাকেন। আমরা এই পর্যায়ে আপনাদের সবাইকে কেএসএমএস পোলের মুখোমুখি করতে চাই। আপনারা যদি মনে করেন আজকের অতিথি যা বলছে সেটা বিশ্বাস করা যায় এবং স্টোরিটা কন্টিনিউ করা উচিত, তাহলে আপনারা ভোট দেবেন ইয়েস বলে, যদি তার উল্টোটা মনে করেন তাহলে ভোট দেবেন নো বলে। এসএমএস করার জন্য নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে এবিসি, আপনি এবিসি তে যত এসএমএস করুন না কেন, যাই লিখুন না কেন, প্রথমে এবিসি লিখতে হবে, স্পেস দিয়ে আপনি আপনার ভোট প্রদান করবেন ইয়েস অথবা নো লিখে 2221 নম্বরে। আমি আবারও বলছি পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আপনার ভোটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভোটের উপরে নির্ভর করছে যে আমরা রায়হান রাব্বিকে আর পরবর্তীতে বলার সুযোগ দিব নাকি দিব না। আমরা ঠিক 12:06 ফিরব, এসেই আপনাদেরকে জানিয়ে দেবো এসএমএস পোলের রেজাল্ট। আর আজকের অতিথিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ফিরে আসছি ঠিক রাত 12:06। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সব তো বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। জীবনের কাছে কাছে সুন্দর আগামী টাকা গড়বে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, গানের সন্ধে লাগবে, মনে রেখো টাইগার জিতবে, মনে রেখো টাইগার, রয়্যাল টাইগার জিতবে, মনে রেখো টাইগার। প্রিয় শ্রোতা, সময় হচ্ছে 12:06, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে রায়হান রাব্বি, তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো নিয়ে। রায়হান রাব্বির কাছেই আমি ফিরে যেতে চাই, কিন্তু সবার আগে আমরা এই মুহূর্তে দেখে নেব কম্পিউটারের কাছ থেকে, কম্পিউটার কি বলছে, ভোটের পার্সেন্টেজ কি। কম্পিউটার বলছে প্রিয় শ্রোতা 87% হচ্ছে ইয়েস, 87% হচ্ছে ইয়েস, 10% হচ্ছে নো, এবং 3% হচ্ছে নো কমেন্টস। আমরা দেখলাম যে কত পার্সেন্ট মানুষ আজকের এই স্টোরিটাকে কন্টিনিউ করতে বলেছে, এবং একই সাথে কত পার্সেন্ট মানুষ আজকের এই অতিথিকে বিলিভ করেছে। আর প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় বলতে চাই, রায়হান রাব্বি ছবি নিয়ে অনেকেই বলছেন যে তার ছবিটাকে কেন ক্লিয়ার করে দেওয়া হচ্ছে না, ফেসটা কেন স্পষ্টভাবে বোঝা যায় না। সবসময় মাথায় রাখবেন, জেবিএসবি বা অন্য যে কোনো শোর ক্ষেত্রে, এবিসি রেডিওতে, যদি সেটি আমাদের অতিথির সামাজিকভাবে কোনো বিপদ ডেকে আনে, তাকে সামনে আনলে ছবির দিক থেকে হোক বা অন্য কোনো জায়গাতে হোক, তাহলে যথাসম্ভব সেখানে আমরা এমনভাবে তাকে প্রেজেন্ট করবার চেষ্টা করি যাতে করে তার সামাজিকতায় কোনো ধরনের কোনো সমস্যা বা ত্রুটির সৃষ্টি না হয়। সেই অর্থে আমাদের ছবিটা আসলে এইভাবে প্রকাশ করা হয়, এবং আশা করছি বিজ্ঞবান শ্রোতা যারা আছেন তারা নিশ্চয়ই বিষয়টিকে বুঝতে পারবেন। আপনারা যদি রায়হান রাব্বিকে দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওকে রাব্বি, খুবই ক্রুশিয়াল একটা জায়গাতে আমরা ছিলাম, খুবই হার্ট টাচিং, শুনি আপনার কাছ থেকে। তারপর
তারপরে ওরে মানে আমি পিছন থেকে ধরে রাখছি, গলায় টিপ দিয়ে ধরে রাখছি, আবার মানে কিছুক্ষণ পর পর ছাড়ি ওরে, আবার ধরি না, একবারই মরে যাবো। আর আরেকটা ভাই ওরে মানে মারতেছে, ঘুষি মারতেছে, লাঠি মারতেছে, এরকম ওরে মারধর করতেছে, ও কোনো চিল্লান দিতে পারতেছে না। তখন এক পর্যায়ে বড় ভাই এসে করেন, কি শুরু করছো তো, এগুলা নাটক শুরু করছো? সে আইসা মানে একবারে সরাসরি তার গলার ভিতরে একটা প্রশ্ন লাগে,
আমি
ইন্টার ফার্স্ট ইয়ার শেষ।
এর আগে কখনো আপনি ধরনের ঘটনা দেখেছেন?
না।
কি দেখলেন আপনি কলায় পোস্ট দেওয়ার পরে?
কলায় পোস্ট দেওয়ার পরে মানে যে ব্লাড বেরিয়েছে এরকম স্পিডে ব্লাড বেরিয়েছে, মানে আমার আমি সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা। এখন আমার মানে শরীরের মানে পছন্দ হয়ে গেছে, মানে সেই কথা মনে পড়ে আমার এখন খারাপ লাগে। আর তার ভিতরে আমার একটা ক্লোজ ফ্রেন্ড পরে মানে এরকম মানে একটা মুরগি কাটলে মানে জবাই করলে যেরকম মানে যেরকম করে ও এরকম করতে, আরেক বড় ভাই মানে ওর বুকে পাড়া দিয়ে ধরে রাখছে যাতে মানে মানে উঠে উঠতে না পারে কিংবা লড়াচড়া করতে না পারে, বুকে পাড়া দিয়ে ধরে রাখছে। আর ও শুধু ওই মুহূর্তে যখন নিচে পড়ে রয়েছে মানে অনেক চেষ্টা করতেছে মানে বাঁচার জন্য, মানে আমার চোখের দিকে তাকায় আছে, কিন্তু তখন আমার মানে কোনো কিছুই মানে কোনো বোধ আসতেছে না যে কী করলাম কাজটা। আমি বলতেছি যে না কী হয়েছে ভালো হয়েছে দেখা তো পাবো, মানে তখন আমার কাছে এরকম লাগছে। তখন সে মানে প্রায় 3-4 মিনিটের মাথায় মানে আর কোনো কথা বলে না। তারপরে ও তো শেষ, এখন মানে সন্ধ্যা হয়ে যেতেছে এরকম মানে সূর্য ডুবাই আছে, তো বলতেছে যে কি কুল ফেলাম এই জায়গায় ফেলার তো মানে পচা গন্ধ টন্ধ করবো। তারপরে বড় ভাই বলতেছে চলো আর নিয়ে আয়, তো ওরে মানে দুই পা ধরে টাইনা আসতে নিয়ে আসতে থাকে। তখন মানে একটু সামনে গেলে 1 মিনিট হাঁটার পরে একটা পুকুর আছে, মানে পুকুরটা সবাই বলে যে অনেক আগের আর কি, কেউ গোসল টোসল করে না পুকুরে, মানে কচুরি বানা অনেক বড় বড়। তখন ওই ভাই মানে ওনারা চারজন, মানে আমি তখন তো অনেক ভয় পেতেছি, আমি আর কোনো লাশের শরীর স্পর্শ করি না, বন্ধুর গায়ে কোনো স্পর্শ করতেছি না। তখন তারা চারজন মানে চারটা ইটা মানে একটা ওই যে রশি দিয়া ভাইদা মানে এরকম পেটের উপরে দিয়ে এরকম ফালাইয়া ওরা কচুরি বানার ভিতরে মানে ডুবে যাচ্ছে। তখন আমাদের বলতেছে যে ওই বড় ভাই বলতেছে যে চল সবাই বাসায় চল। বাসায় যাওয়ার পরে মানে বাসায় যাই গোসল করছি, অনেক নার্ভাস ফিল হচ্ছে, একা একা বসে থাকি ভালো লাগছে না। তখন বড় ভাই ফোন দিছে,
আপনার এই ফ্রেন্ডের বাসা আপনার বাসা থেকে কতটুকু দূরে?
বাসা থেকে মানে 10 টাকা রিক্সা বানান। তো
ওর ফ্যামিলি সম্পর্কে আপনি জানতেন?
হ্যাঁ জানতাম, মানে ওর বাবা নাই, ওর আরেকটা ভাই আছে আর ও কোনো বোন নাই।
আপনি যে নেশা করতেন এটা আপনার বন্ধু জানতো?
জানতো।
এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে সবার জন্য বলছি, আমরা বলতে চাই না প্রিয় শ্রোতা যারা খারাপ তাদেরকে বাদ দিয়ে দিতে হবে সোসাইটি থেকে, তাদেরকে ভালো করতে হবে। কিন্তু কথা আছে না যে সাপ সাপও কিন্তু পোষ মানানোর চেষ্টা চলে, সাপুরীরা করেন খুব কেয়ারফুলি সেটা করেন। এবং সাপ যে আসলে কখনোই বসে আসে না সেটা মাথায় রাখতে হবে। একজন মানুষ যখন ড্রাগ নেয়, কোন ড্রাগ নেওয়া বন্ধু কখনো বিশ্বাসযোগ্য হতে পারে না, নেভার অ্যান্ড এভার। দেখুন ও সবচেয়ে কাছের বন্ধু, ও গলা কেটে ফেলে দিয়েছে এবং ও বিলিভ করতে পারছে না সেই মুহূর্তে কি হচ্ছে, কিন্তু তারপরেও ওর মাথায় কাজ করছে টাকা তো পাবো। আর সেই বন্ধুটার কথা চিন্তা করুন, ও মরে যাচ্ছে তারপরে ওর চোখের দিকে তাকিয়ে মরে যাচ্ছে, তুই এটা করতে পারলি। এর মাঝখানে সবচেয়ে বড় ভিলেনটা হচ্ছে ড্রাগ। সুতরাং আপনার কোনো বন্ধু যদি ড্রাগ নিয়ে থাকে, আমি বলছি না তার কাছ থেকে আপনি সঙ্গ ত্যাগ করবেন, কিন্তু খুব কেয়ারফুলি তার সাথে মেশা, খুব কেয়ারফুলি তাকে হ্যান্ডেল করা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, নইলে আপনার জন্যই বিপদ ডেকে আসতে পারে। হ্যাঁ বলুন তারপর।
তারপরে মানে আমরা বাসায় এসে পড়ি, বাসায় আসার পরে ওই বড় ভাইকে ফোন দিই যে ভাই টাকা কি আনছেন, বলতেছে না আমি তো যাবো একটু পরে, তারপরে আইসা দিয়ে তারপর টাকা দিব। মানে আমি বলতেছি আমার টাকা দিলে আমি না কোথাও বেড়াতে যাবো, মানে আমার ভালো লাগতেছে না, আমি তো কিরকম লাগতেছে কয় না, আমরা যে 5 জন ছিলাম কেউ কোথাও যেতে পারবি না, তুই ওর বাসায় যাবি রাতে, মানে উনি আমার শিখাই দিতে যে তুই ওর বাসায় গিয়ে জিজ্ঞেস করবি যে ও কই, যাতে বুঝতে না পারে। মানে পিছনে একটা কথা রেখে এসে বলছি যে আমি তো বলছিলাম যে ওর জন্য আমার একটুও মায়া হয় না, কিন্তু মানে লাস্ট মানে একেবারে শেষ মুহূর্তের দিকে মানে ও কয়েকবার মানে ওর আম্মুর ডাক দিছি যে মা মা গো, মানে এরকম একটা শব্দ সাউন্ড করছে। সাউন্ড করার পরে মানে তখন আমার একটু আর একটু একটু খারাপ লাগছিল, মানে আম্মুর ডাকতেছে আমার মায়ের ডাকতেছে মানে জীবনের শেষ মুহূর্তে। তখন রাতে উনি আমার বললো যে ওর বাসায় গিয়ে জিজ্ঞেস কর যে ও কোথায়। তখন ওর বাসায় গেলাম, বললাম জানছি ও কোথায়, বলতেছে ও তো ব্যাংকে গেছে টাকা আনতে, তো এখন আসে না কেন আসে না। তখন আমি বাসায় এসে আর কিছু বলিনি। তারপরে রাত প্রায় 10টার দিকে সে ভাই সে বড় ভাইটা আমার মানে কল করে যে কই তুই, বললাম যে বাড়ির পাশে, তখন বললো যে এরকম একটা জায়গায় আয়। তো আমরা 5 জন একসাথে গেলাম, একসাথে যাওয়ার পরে মানে তারা কথা বলতেছে, তারা তো আমার বড় ভাই আমি তো ছোট, আমারে তখন 70,000 টাকা দিল আমার হাতে, 70,000 টাকা দিয়ে বললো যে শোন এই টাকা কেউ যে না দেখে, তুই কি করবি ব্যাংকে রাখবি আস্তে আস্তে কিংবা কোথাও লুকায় রাখবি কেউ যে না বুঝতে পারে, তাই কিন্তু সমস্যা আছে, তারা কিন্তু টাকাটা দিতে চাই নাই তাহলে কিন্তু সব মানে সমস্যার সৃষ্টি হইব। তখন আমি ওই টাকাটা আইনা আমার আমার মানে ইচ্ছার আলমারির ভিতরে সিন্দুকের ভিতরে রেখে দিয়েছি, মানে আমার নিজস্ব পার্সোনাল ডোয়ারের ভিতরে রাখি।
ওকে।
তারপর ওর আম্মু আবার আমার একটা ফ্রেন্ড দিয়ে আমার বাসায় খবর পাঠায় যে আবার একটা আসতে বলো। আমি ওর বাসায় যাই, তারপর বললাম যে কি আনটি কি হয়েছে বলেন, ও তো আসে না এখনো, দেখো প্রায় 10:30 11:15 বাজে, ও তো আসে না বাসায়, কোথায় আন্টি? তাহলে আমি
আন্টি ছেলেটাকে নিয়ে থাকতো।
আমি বলতেছি দাঁড়ান আন্টি আমি আর ফোন দিতেছি, তো ফোন দেওয়ার পর তো ওর মোবাইল তো আমরা ফালাই দিছি পুকুরে, আমার মোবাইল আমরা আনিনি, তো বলতেছি আন্টি আপনার মোবাইল তো বন্ধ, কি সমস্যা? বলে যে ফ্রেন্ড যে দিয়ে আমার ডাকেছি ওরে নিয়ে আবার আমি ওই যে মানে যে জায়গা তাল তোলাম যে ব্যাংকে টাকা তুলতে যাইবো বলছে মানে ওইখানে যাই আমরা রিস্কা করে, ও আর আমি যে চল ওরে খুঁজে দেখি পাই কিনা, তখন ওর মিয়া যাই রিস্কা করে যাই আবার ওই রিস্কা দিয়ে আসি, তখন আন্টি এসে বললাম আন্টি ও তো নাই, তখন ওর আম্মু একটু কান্নাকাটি করতে থাকে মন খারাপ করে, রাতে আর বাসায় আসে না, বললাম যে আন্টি আমাদের তো বাসায় যেতে হবে, তাই আজকে যাই কালকে আসবো না, আচ্ছা ঠিক আছে। তখন তো ওই দিন তো আর সারা রাত আমি ঘুমাইতেই পারিনি, টাকা আছে কিন্তু আমি মানে অনেক মানে খারাপ লাগতেছে ভিতরে দেওয়া মানে বুক ফাইটে যেতেছে, কি করলাম এটা টাকার জন্য নেশার জন্য, দেখা যেতেছে এই যে 70,000 টাকা আমি নিয়েছি টাকা হয়তো বা নেশার পেছনে যদি খরচ করি এক বছর যাবো, এক বছর পরে তো আমার টাকা থাকবো না, এক বছর পরে যখন টাকাটা শেষ হয়ে যাবো তখন কি আমার বন্ধু আইবো, বন্ধু তার কোনোদিন আইবো না, তো কেন ওই কাজটা করলাম মানে আমার কাছে খারাপ লাগতেছে। তখন তখন সকালে মানে ওদের ওইদিকে মানে অনেক ই যে ওরা পায় না, মাইক দিয়ে বললো এটা সেটা অনেক কিছু করতেছে, ওরা পাওয়া যেতেছে না, অনেক জায়গায় বিভিন্ন জায়গায় খোঁজ খবর লাগাইছে, ওর আত্মীয় স্বজন সব জায়গায় ওরে পায় না, এরকম করে মানে 3 দিন চলে যায় অনেক কান্নাকাটি। আবার আমরা প্রায় সময় মানে ওই বড় ভাই বলতো যে উনি তার ওই বাসায় যেতো না, আমি যেতাম আমার বন্ধু, তো বলতো যে তুই বেশিরভাগ সময় ওই বাসায় থাকবি, ওই বাসায় সময় দিবি যাতে বসতে না পারে, তো আমি মানে সকালে নাস্তা করে ওই বাসায় চলে যেতাম, জানি কি অবস্থা মানে ওনাদের সাথে মানে শেয়ার করতাম, আমার জিজ্ঞেস করতো যে ওর কি কোনো শত্রু ছিল কিংবা এই কাজটা কেউ কেউ করতে পারে তোমার জানা মতে, আমি কি না ও তা আর ও যদি যাইতো তা আমার বলতো যে ব্যাংকে যাইবো আমার জন্য টাকা আনতে, ও তো আমার এরকম কিছু বলে না, তো মানে ওর কোনো শত্রু নাই, ও মানে অনেক ব্রেন স্টুডেন্ট ছিল, ওর মানে মাথার ব্রেন অনেক ভালো ছিল, আবার এমনি কোনো স্মোকিং মানে কোনো খারাপ নেশা নেই, শুধু পড়াশোনার দিকে থাকতো, অন্য কোনো নেশা নেই, অনেক ভালো একটা ছেলে ছিল। তারপরে এরকম করে 3 দিন পার হয়ে যায়, 3 দিন পর মানে এক লোক ওই পুকুরে যায় মানে কচুরি বানা কাটতে আর কি গরুর খাবারের জন্য, তখন সে তার মানে পা দেখতে পায়, পা দেখতে পায় তখন সে চিৎকার করে, তখন আশেপাশে লোকজন আসে, তারপরে মানে পুলিশ আসে, আসার পরে মানে লাশটাকে উঠায় উপরে উঠায়।
কোন এলাকায় ঘটেছে এই ঘটনা?
এই ঘটনা ঘটেছিল আমাদের দুগড়ে
ভুইগড়। ওকে, ভুইগড়ে। এবং কত সালে এটা ঘটলো?
এটা ঘটেছিল আপনার 2012-তে।
2012 সালের ঘটনা ভুইগড়ে, পুলিশ আসলো তারপর?
তারপর পুলিশ আসলো, পুলিশ এসে মানে ওর বডিটাকে উপরে উঠাইলো, তারপরে আমরা মানে শুই না, আমি তো আগে থেকে জানতাম, তারপরে মানে বন্ধুরা বলতেছে যে ওর এই অবস্থা বলে, আমি কি বলছ তোরা, হ আমি আরে তুই চল তাড়াতাড়ি যাই, তখন সবার সাথে গেলাম, মানে ওরা দেখা যারা মানে মানে আমার বন্ধুরা ছিল মানে 10-15 জন মানে তারা তো কান্না করতেছে, মানে আমি ওদের থেকে মানে অনেক অতিরিক্ত কান্না করতেছি, কারণ আমি তো এই কাজটা করছি, ওরা কান্না করতেছে কিন্তু আমি মানে একটু বিকট শব্দে কান্না করতেছি, মানে কন্ট্রোল থাকতে পারতেছি না, ওর চেহারাটা দেখা মানে 3 দিন পরে তো মানে চেহারা একেবারে মানে ফুলাই গেছে, অস্বাভাবিক একটা ভয়ঙ্কর চেহারা দেখতে, তখন এরকম হাত বাঁধা পা বাঁধা, তারপরে মানে মুখের ভিতরে পেঁচানো, তখন মানে পুলিশ ওর বডিটা নিয়ে যায়, বডিটা নিয়ে পরে যে হাসপাতাল নিয়ে যায় দেখে মানে তদন্ত করার জন্য ই করে মানে থানায় ডায়েরি করে, কাম মানে পুলিশ বলছে যে আপনাদের কাদের সন্দেহ হয়, আমাদের তো কোনো শত্রু নেই, তারপরে ওর বডি মানে ফাইয়াটিরা যাই হোক বাসায় দেয়, তারপর আমরা জানাজা দিতে যাই, মানে জানাজা দিতে যাওয়ার সময় মানে জানাজা যখন আমি দিমু তখন আমি মানে পড়ে যাই ওখান থেকে, মানে আমি সুস্থ তখন, তখন আমি কোনো নেশাগ্রস্ত অবস্থা ছিলাম না, মানে একবার আমি ভালো গেছি জানাজা দিতে, তখন মানে আমি হঠাৎ করে মাথা আমার মাথা একটা গুজন মারে, কি করলাম আর কার জানাজা দিতে এলাম, মানে মারলাম কে জানাজা দিতে এলাম কেলে, তাহলে আমিও আমি যদি মরে যেতাম আজকে কি অবস্থা রয়েছে, তুইও তো আমার এরকম কান্না করতো, আর আমি ওদের কানতেছি না, আমি জানাজা দিতেইছি ওর মায়ের আবার, তখন আমি হঠাৎ করে এরকম কিছু মাথা আসার পরে আমি মানে মাথা গুলো মাটিতে বলে যাই, আমি ওর জানাজা দিতে পারিনি, তারপরে বাসায় এসে করছি, মানে এই ঘটনা নিয়ে আর তেমন কিছু হয়নি, বলছে যে থানায় ডায়েরি দিচ্ছে, ঠিক আছে পুলিশ দেখতেছে কি করা যায়, অতি শীঘ্রই এটা ধরবো, 3 জন ব্যক্তিরে ধরে নিয়ে গেছে, তার 10-15 দিন পরে মানে তারা কিছুই জানেন মানে সন্দেহজনক ভাবে ধরছে, পরে আবার ছেড়ে দিছে আমাদের সবাই ছেড়ে দিছে,
মানে 4 জনের একজনকে ধরেনি
না, আমাদের যে 5 জন ছিলাম আমরা মানে কারো নামে কোনো কমপ্লেন আসে না, কেউ সন্দেহ করে না, কেউ জানে না, তারপরে এই যে 70,000 টাকা ছিল আমার এইটাই আমার বলছি যে ব্যাংকে রাখি, তো আমি ব্যাংকে রাখিনি, আমার ওই ডোয়ারই রেখে দিচ্ছি সিন্ধুকের ডোয়ারে মানে পার্সোনাল ডোয়ার, তো ডোয়ার রাখছি, ওইখান থেকে কি করলাম মানে আবার ওই জুয়া খেলা আবার লিপ্ত হইলাম, আবার এরকম জুয়া খেলতে খেলতে প্রায় 40-45,000 টাকা পেতাম আমার মানে শেষ হয়ে গেছে
ওখান থেকে,
ওখান থেকে। তো আরেকটা ফ্রেন্ড ছিল মানে ও আমার আগে থেকে নেশা করতো, ওর বয়সটা একটু বেশি মানে আমার থেকে হয়তো 1-1.5 বছর বড় হইব, ও বিয়ে করছে কিন্তু মানে ও নেশা করতো আমার আগে থেকে, মানে একটু বড় হইলে কি হবো মানে বন্ধুর মতোই দেখতাম আর কি, তুই তুই করে বলতাম আর কি, তো ওই ফ্রেন্ড এই আবার খাইতো, ও আবার একটা সিরাপ খাইতো নামে একটা ঠান্ডার একটা সিরাপ খাইতো মানে নেশার জন্য, একবারে খালি নাকি নেশা, তো ওই সিরাপটা খায়, তারপরে ইয়াবা খায়, গাঁজা খাইছে, তারপরে কয় কি দুস্থ আরো আমার কাছে তো টাকা নেই, ওই ছেলেটা আমার কাছে 6,500 টাকা পাইতো। সে কাজ করতো, আমি কোনো কাজ করতাম না। সেই ছেলেটা ছিল আপনার মানে বাহিরের, মানে আমরা বলি না যে স্থানীয় বিদেশি, এরকম ও ছিল বাহিরের, ওর দেশে বাড়ি কুমিল্লা। তো ও বাইরে ও আমার মানে দিত যে একটা স্থানীয় ছেলে আমার বন্ধু, ওর টাকা দিই একদিন একদিন তো দিবই, আর ও সামনে থাকবে তো একটা পাওয়ার লাগে, তো আমার টাকা দিত, এরকম 6,500 টাকা দিত। তো ওই মানে যেই কোম্পানির গাড়ি চালাইতো ওই কোম্পানি থেকে মানে টাকা নিয়ে দিত, মানে মালিককে বলতো যে দোকানে বাকি বাকি দিছি বা টাকা দেয় না এরকম। তো মালিক এক পর্যায়ে জেনে যায়, ওর বলছে যে তুমি টাকা একেবারে দিবা, একবারে সব টাকা এনে দিবা, বাকি কোনো রাখবা না। তো ও কি করছে ওই দিন বলতেছে, দোস্ত আমার কাছে তো টাকা নেই, কিন্তু তোর পকেটে তো ফুলে দিয়েছি, তুমি টাকা দশ কিলো, তোর কাছে তো টাকা আছে, দোস্ত আমার কাছে আসছে 7,000-8,000 টাকা, তো মালিক হিসাব দিতে হবে না, তো আমার চাকরি থাকবো না। তখন মানে আমার মাথার ভিতরে আরেকটা বুঝতে পারে যায়, ওর পকেটে 7,000-8,000 টাকা, তখন আমি বলছি আচ্ছা তুই কি খাবি, ভাই আমার একটা ই কিনা দি, সিরাপ কিনা দি। তো আমি ডাক্তারের দোকানে গেছি, ডাক্তার দোকানে যাওয়ার পরে ওর একটা সিরাপ কিনছি, সিরাপ কেনার পরে একটা ওটার সাথে মিলাই মিলাই ওর মানে 7 পাতা ঘুমের টিকিট কিনছি 70টা, তার লাগে মানে মিশাই দিই। কোনো খাইতেছে মানে কই এক মিনিট থাকে, আমি কই দুইটা ঘুমের টিকিট মিশাই দিচ্ছি, খাইতে তো পরে ঘুমাইতো না, পরে খাইতে খাইতে আধা ঘন্টা পরে মানে কথা কইতে আসছে মানে মাথা অবস্থায়, আধা ঘন্টা পর মানে ও একবারে সেন্সলেস হয়ে যায়, কিছু মানে চাইতে পারে না, ডাক দিলে ওঠে না। তখন আর আমার কথা যদি মরে যায়, মরে গেলে ওর পকেটে আসে 7-8,000 টাকা, আর পরে একটা মোবাইল আছে, তারপরে ও আমার থেকে 6,500 টাকা পাইবো, এগুলো তো আর দেওয়া লাগবো না, এগুলো তো আমার, আবার নগদ হ্যান্ড ক্যাশ টাকা পাইতেছি। তো ও এরকম করে যায়, পরে যাওয়ার পরে কি করে আমি ওর পকেটের থেকে ওই টাকাগুলো নিই, টাকা আর মোবাইলটা নিই, মোবাইলটা নিয়ে আর মোবাইল আমি বিক্রি করে যাই, মানে দূরে এক জায়গায় নিয়ে বিক্রি করি অনেক দূরে, তারপরে ওই টাকা দিয়ে আমি নেশা করতে থাকি। ওই ছেলেটা প্রায় 14-15 দিন মানে হসপিটালে থাকে, মানে জ্ঞান ফিরতেছে না, এরকম জ্ঞান ফিরে আবার মানে স্তব্ধ হয়ে যায়, মানে অনেকে ডাক্তার বলে কি যে ওর তো বাঁচানো সম্ভব না, ও তো বাঁচবো না। তারপর আমার কথা ছিল যে মরে গেলে যাক, আমার তো টাকা জমাগবো না, বাচ্চা গেলে তো আমার টাকা জমাগবো, আরেক সমস্যা। এরকম মানে 3 মাসের মতো হসপিটালে থাকে, 3 মাস পর ও সুস্থ হয়। এর আগে একটা ঘটনা আছে মানে আমি বলি নাই, ওর বাসায় গিয়ে আমি নেশা করতাম। তো অনেক সময় ও ডিউটিতে চলে যেত দিনে, দিনের বেলা, তা আমি তো সারাক্ষণ ফ্রি থাকতাম, তা আমি দিনের বেলা ওর বাড়িতে যেতাম, ওর বউর সাথে ফ্রি হয়ে গেছে, ওর বউ তো দেখি আমরা যে নেশা করি, নেশা করতাম, তখন ওর বউর সাথে এক কথা দুই কথা এরকম মানে বিভিন্ন কিছু শেয়ার করতাম, এক সময় মানে একটা সম্পর্কের দিকে চলে যাই আমরা, কিভাবে কিভাবে সম্পর্ক হয়ে গেল বলতে পারি না, মানে সম্পর্কের দিকে চলে যাই আমরা। যাওয়ার পরে মানে আমার ওই বন্ধু যখন সুস্থই আসছে, তারপরে এই ব্যাপারটা জানতে পারছে, সুস্থই আসার পরে ও মানে ও আর হাজবেন্ডের আমার ফ্রেন্ডের সাথে মানে শুয়ে এক খাটে শুয়া আমার সাথে কথা বলে, আমি যদি জিজ্ঞেস করি যে উই কই ঘুমায় দিস, অথচ ও ঘুমায়নি, কারণ আমি তো জানি যে ও যে নেশা করো তো সারা জায়গা থাকে, আমি তো না ও তো ঘুমায়নি, না উনি ঘুমায় দিস, চোখ বন্ধ তো, আমি চোখ বন্ধ লিখলাম, আমি তো জানি ও তো ঘুমায়নি, না ঘুমায় দিস, এরকম কথা বলতাম, ওই এরকম বুঝতে পারে, কিন্তু আমার কিচ্ছু বলা সাহস পেতো না যে আমি যে স্থানীয় থাকি, কিছু বলতো না, কিন্তু মানে আমার সাথে অন্য ধরনের একটা বিয়ে করতে থাকে, মানে দোস্ত তুই আমাদের কোনদিন বেমানি করিস না, এটা সেটা আমার এরকম, আমার জিজ্ঞেস করে নাই যে ওই দিন যে কি হয়েছিল, কি খাওয়াইছিল আমার, আমার ভাষায় এ নিয়ে কোনো বিচার আসে নাই, আর ও আমার কোনোদিন বলে নাই যে তুই আমার কি খাওয়াইল এগুলা, যে আমি এতদিন অসুস্থ ছিলাম, আমি আমিও তো খাইছি, আমার তো কিছু হয়নি, তুই খাইছিস তোর হয়েছি, তুই আর আগে কি খেয়েছিস আমি তো জানি না, আর তুই যে গাঞ্জা মাঞ্জা খাইছিস আমি তো এগুলো খাই না, তুই খাইছিস, আমি আগে খাইতাম এগুলো খাই না, তোর হয়তো ওইগুলোর কারণে তোর সমস্যা হয়েছে, তো আমার কিছু জিগা নেই। ও মানে এমনি সুস্থ হয়ে গেছে, আর কোনো টাকা আছে না, যার বউর সাথে সম্পর্ক এখানে কোনো টাকা আছে না, তারপর ওর বউ আমার সাথে ঘুরতে যেতে চায়, মানে আমার বন্ধুর ওয়াইফ বলতেছে যে আমি আমার এক বান্ধবীর বাসা থাকবো, বান্ধবীর ছোট বোনের জন্মদিন, এই আমি কালকে আসবো, তাহলে আমি সাথে আসবো, মানে ও বুঝতে পারছে যে অন্য ধরনের একটা কিছু হইতে পারে, কি না তোমার সাথে যাওয়ার দরকার নেই, আমরা সব মানে বান্ধবী একসাথে থাকবো, তো তোমার যাওয়ার দরকার নেই, তুমি সকালে আমার গিয়ে নিয়ে এসো, আচ্ছা ঠিক আছে। তো আমাদের নারায়ণগঞ্জে মানে যেটা খুব খারাপ, ওইখানে আমার এক ফ্রেন্ডে বলছি যে তুই একটা রুম ভাড়া করবি উপরে,
মানে এই যে ওর ওয়াইফ আপনার সঙ্গে ঘুরতে চাচ্ছে এবং তার সাথে আপনি
তার সাথে মানে একটা, তারপরে ওই ফ্রেন্ড মানে ওর বলছি যে একটা রুম ভাড়া করে নিবি, ওর কাছে আমি 1,000 টাকা দিচ্ছি। তো ও আবার মানে এক রাতের জন্য ও পকেটের থেকে 200 টাকা ভরছে, বলে 1,200 টাকা এক রাতের জন্য একটা রুম ভাড়া নিচ্ছে। আমরা ওই রাতে মানে থাকি একদিন এক রাত ওই ওই জায়গায় কাছে, কাটানোর পর সকালে ওই যে ওর হাজবেন্ড ওই বাসায় ফোন করছে যে ও কোথায়, ওই ঘুম থেকে উঠছে, ও তো এখানে আসে না, কয় ও কি জন্মদিন অনুষ্ঠানে যায় না, কয় কিসের জন্মদিন, তখন মানে ও পুরোপুরি বুঝতে পারছি যে, তারপর আমার ফোন দিছে, আমার ফোন দেওয়ার পরে আমি মলটা বন্ধ করে দিয়েছি, যে ও ফোন দিতেছে কি কেন না কিছু জিগেবো, ওই কিছু জানতে পারলাম, মল অফ করে দিয়েছি, অফ করার কারণে বুঝতে পারছি যে আমরা দুজন একসাথে আছি, আগে কথা বলছি হয়তো একসাথে আছি। তারপরে ও বাসায় আসে, আসার পরে ওর হাজবেন্ড ওর অনেক মারধর করে, তারপর আমার বলে কি তুমি একটা কাজ করছি না, আমার আমার বিয়ে করে ভালো, ওর সাথে
আপনাকে বলে
আমি ওর সাথে আমি থাকতে চাই না, আমি কি না এটা কিভাবে সম্ভব, তোমার তো হাজবেন্ড আছে, তুমি আমার সাথে এইসব কাজ করলে কেন, আমি কি তোমার ভাল লাগছে এই কারণে, পরে আমার না খালি মারধর করে, আমার বকাবাজি করে, মানে খারাপ খারাপ কথা বলে যে তুই এটা তুই এটা এরকম, মানে ধরনের এরকম কিছু বলে আর কি। তারপর মানে আমি বলি কি যে তুমি ওর সাথে মানে একটু মিলা চলতে থাকো, ঠিক আছে, ওর সাথে তুমি ঝগড়া করো না। তো ওর যখন মারধর করতো মানে সকালে বিকালে এরকম গালি দিত, তারপরে আর ওই সময়টাতে মানে আমি ওদের বাড়িতে যাওয়া একবার বন্ধ হয়ে গেছে, কারণ সব মানে ও তো জানিয়ে ফেলছি ওর বাড়িতে তো আর যাওয়া যাবো না। তখন এক পর্যায়ে ওর বউ মানে ওর গায়ে হাত তোলে, মানে ও থাকতো ওর শ্বশুর বাড়িতে, শ্বশুরের জায়গা। তখন মানে ওর শ্বশুর আর মানে ওই যে বউ যে মারতো বারবার, তারপরে ওর শ্বশুর আর পিতা, শ্বশুর শাশুড়ি আর ওর একটা সুমন্দি, তিনজন মিলে আর একটা মামা শ্বশুর, মানে চারজন মিলে অনেক মারধর করে এই ছেলেটাকে। তারপরে ও একদিন আমার এসে বলতেছে যে আমার মুখ আমার সামনে এসে বলতেছে যে আজকে তোর জন্য আমার এই অবস্থা, একদিন না কিনা দিয়েছিলি সাত পাতা। ও আবার মানে কই থেকে জানছি কিভাবে জানছি আমি বলতে পারি না, আমি তো জানি যে ও কিছু জানি না।
ওকে,
কিন্তু আজকে এসে বলতেছে যে তোর জন্য আজকে আমার এই অবস্থা যে সাত পাতা কিনে দিয়েছিল না একদিন, আজকে সাতশো পাতা কিনে দিই খাম যা লো। কি হয়েছে তোর, কি কেটেছিস তুই, আমি তো কিছু বুঝতেছি না। পরে কি হয়েছে তুই কিচ্ছু বলছ না। পরে ওর বাসায় আমি ফোন দিছি ওর বাপের কাছে, এরকম ওরে অনেক মারধর করছে, অনেক আরে অনেক পিটাইছে। তারপরে আমার বাসায় এরকম বিচার দেয় ছেলেটা, তারপরে আমার মা আমার বোকা টোকা দেয়। তারপরে এই জন্যটা ওর বউ পরে ওর ডিভোর্স দেয় যে এই স্বামীর সাথে সংসার করবো না, কারণ সকালে বিকালে দুপুরে যখন ইচ্ছে মানে তখনই গালি গালাজ করে খারাপ কথা হয়, মানে আমার সাথে ওর ওয়াইফের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, মানে আমি এই রিলেশনটা ব্যাকআপ করে দিই আর ওর ওয়াইফ ওরে মানে ইয়ে দেয় মানে ডিভোর্স দিয়ে দেয়। তারপরে ও আরেকটা বাসায় মেস খায় আর চাকরি করে, আর বউ শ্বশুর বাড়ি আর ও থাকে এক জায়গায় আর আমি আমার বাসায়, মানে একবারে সলভ হয়ে গেল জিনিসটা। তখন তো দেখা যেতেছে আমার কাছে আর কোনো টাকা নেই, যে টাকা ছিল যে ব্যবসা করছি বন্ধুদেরকে খাওয়াইছি, মানে বন্ধুদেরকে খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে যে ওরা যদি এগুলো খায় মানে কন্টিনিউ শিখা যায়, তো যখন ওরা খাইবো আমার কাছে টাকা না থাকবো তখন অবশ্যই খাওয়া যাবো,
বুঝতে পেরেছি।
মানে এই কারণে শিখেছি। তো এরকম মানে অনেকদিন বন্ধুদেরকে বলতাম দোস্ত খাইতেছো, না তো আজকে টাকা নেই, আরেকদিন ফোন দিতাম দোস্ত আচ্ছা আয়, এরকম খাইতাম। এক পর্যায়ে মানে বন্ধুদের টাকা কত খাম, তখন আমার একটু উপাসী কি মানে চুরি করার প্রতি যে আবার কিছু চুরি করতেব, আবার মানে মোটা অঙ্কের কিছু চুরি করতেব। মানে ওই সময় একটা ঘটনা ঘটে কি আমার ওই মুহূর্তে আমার একটা বোন মারা যায়,
আপন বোন
না আমার আপন বোন না আমার চাচাতো বোন মারা যায়।
ওকে,
মানে একটা ভৌতিক ঘটনার মতো বিষয় কি মারা যায়, মানে ওই ভৌতিক ঘটনাটা হয়েছিল আমার সাথে।
ওকে, এখানে একটু থামাচ্ছি আপনাকে। ভৌতিক যে কোনো ঘটনাই আমরা যাহা বলিব সত্য বলিব, কিংবা হ্যালোইন 920 অনুষ্ঠানের মতো অনুষ্ঠানে আমরা এটাকে উপস্থাপন করি না, তবে যে কোনো ভৌতিক ঘটনা নিয়ে আপনি আসতে পারেন প্রতি বৃহস্পতিবার রাত 11:20 ডনে। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে ডন নামে বাংলাদেশের রেডিওর ইতিহাসে এই প্রথম হন্টেড প্লেস ভিত্তিক একটি রেডিও রিয়েলিটি শো শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে আমাদের এবিসি রেডিওর টিম মেম্বাররা ডনের বিভিন্ন গল্প ধারণ করে, এবং এটা প্রচারিত হচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত 11:20। আমার নতুন অনুষ্ঠানে এটি আমার সঙ্গে থাকছে আরজে সুমন, আরজে রেহান, এবং অবশ্যই সাউন্ড এডিটর হিসেবে থাকছে লোবান। যাই হোক, এই অনুষ্ঠানে আপনারা ভৌতিক অভিজ্ঞতার কথা বলতে পারেন। ডর এটা প্রচারিত হয় প্রতি বৃহস্পতিবার রাত 11:20। হ্যাঁ, ডিটেল বলার দরকার নেই, আপনি জাস্ট বলুন যে তারপরে কি হলো।
তারপরে মানে ওই একটু ভয় পাওয়ার কারণে ভৌতিক বিষয়ে আমি আমার চাচুর সাথে মানে থাকি, আমার চাচু আবার মানে তার সমিতি ছিল, তো সে আবার মানে অফিস বন্ধ করতে করতে মানে 12:30, 12:00, 1:00 এরকম হইতো, মানে হিসাব করতো। তা আমি তার সাথে তো ঘুমাইতাম, আমার তো ঘুম পাই যেত 10:00, 11:00 দিকে এরকম। আমার বলতে যে চাবি নিয়ে যা, তুই রুমে গিয়ে শুয়ে থাক, মানে আস্তে আস্তে যা টিভি ছেড়ে টিভি দেখ আর শুয়ে থাক। তো আর যে টাকা গুলা মানে টাকা বান্ডিল করে আমার হাতে দিত যে ওই মানে এত নাম্বার ডোয়ারে নিয়া রেখে দিবি, তিন নাম্বার অথবা চার নাম্বার এরকম বলতো। একদিন আমি একটা ডোয়ার খোলার পরে দেখতেছি যে অনেক টাকা, অনেক মানে একবার ভরা টাকা ভরা পাট্টু পাট রেখে দিবি। তো ওইখান থেকে আমি মানে মানে সাহস পাইতেছি না যে কয় টাকা নিম, ওইখান থেকে মানে আমি একটা এই 10 টাকা নোটের একটা বান্ডিল নিই, শুধু মানে অনেক টাকা ছিল 500 টাকা নোটের বান্ডিল, কিন্তু আমি 10 টাকা নোটের একটা বান্ডিল দিই, বান্ডিল নিয়ে আমি একটা দোকানে রেখে দিই। তো ওইখানে রেখে দিছে আমার চাচু আর বোঝে না, ওই দিন থাকছি, পরের দিন সকালে আমার কিছুই বলে নেই, পাড়ার বুঝতে মানে এত টাকার ভিতরে একটা নোট সরা দিয়েছি কিছু বোঝে না, ওই টাকা এরকম করে ভাঙি মানে খাইছি। তারপরে মানে আবার তার সাথে থাকতেছি, আবার থাকতেছি কন্টিনিউ। তারপর আরেকদিন বলতেছে যে তুমি গিয়ে শোয়া আমি আইতেছি যা, আর ওই দিন আবার একটা 500 টাকা মানে নোটের বান্ডিল এটাকে সরাই দিই, 500 টাকা নোটের বান্ডিল। তো এই টাকা নিচ্ছি নেওয়ার পরে আবার একটা শব্দে গুলো কি যে ইয়াবা টিয়াবা নিলে তো এগুলো তো নিজেই খেয়ে ফেলাই, কিংবা বন্ধুদেরকে হাওয়া দেয়, এটা তো চলে না, তাহলে একটা কাজ করি, তাহলে এবার ফেন্সিল বিক্রি করি, পেন্সিল আর হিরোইন। তো এই কাজটা করতে মানে আমার কোনো টাকা খরচ যায়নি, আমার বড়রা বলতেছে যে তোমার আমি এরকম এত টাকা দামে দিতেছি পেন্সিল, তুমি এত টাকা করে বিক্রি করো।
ওকে,
আর এই মানে হিরোইন তোমার দিতেছি, তোমার এই 60 টাকা করে দিতেছি একটা প্যাকেট, মানে 100 টাকা করে বিক্রি করবা। আমি হিরোইন তো মানে ছোট ছোট প্যাকেট ওগুলো আমার মানে ঘরে রাখতে পারতাম, কিন্তু ওই পেন্সিলের যে বোতলগুলো ওগুলো তো মানে এক বস্তা, ওগুলো তো আমার ঘরে রাখা সম্ভব না। আমি বলতেছি ভাই এগুলো আমি কই রাখবো, তো রাখার জায়গা নেই, তখন বলতেছি যে তুমি একটা কাজ করো, মানে আমার বাসার আমার রুমের পাশে একটা পুকুর আছে আমাদের, এই পুকুরটা বলছে এই পুকুরের এক সাইডে রেখে দাও তুমি, যাতে কেউ বুঝতে না পারে, যাতে কেউ না দেখে, মানে রাখবার কি গভীর রাতে রাখবো দুইটা আড়টা দিকে, যাতে কেউ দেখতে না পারে, ভালোভাবে দেখে নিবা। আমি ওই জায়গায় রাখতাম, কেউ নিলে বলতাম যে আগের দিন বলবেন পরের দিন দিয়ে যাবো, আমি তো সারা সজাগ থাকতাম, তো আগের দিন বলতো নিয়ে রাখতাম রাতে পানিতে নেমা, তারপরে আবার তারা দিয়ে দিতাম, এরকম করে আমি ব্যবসা বাণিজ্য করতে থাকি। তারপরে এটা মানে এটা আবার কন্টিনিউ হয়ে যায় এটা খাওয়া। তারপরে এই ব্যবসা হয়েছে, আমার বড় ভাই বলতেছে তোর দিলে তো তুই তো সব খাইয়ে ফেলা, তাহলে তোর কেমন দিন ব্যবসা করতে। আর ওই দিক দিয়ে আমার মানে জুয়া খেলা চলতেছে, কন্টিনিউ চলতেছে
জুয়া খেলা। আপনার বাবা খেলতো?
আপনি
যে 50,000 টাকার মতো এখান থেকে নিলেন, আপনার কাকা বোঝেনি?
না, আমার কাকা মানে বুঝতে পারছি কখন, আমি বলতেছি
আমরা বিরতির ঘন্টা শুনলাম এই জায়গাটিতে একটা। আমরা বিরতির পরে ফিরে আসতে চাই আবারও রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আজকে রায়হান রাব্বি তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে আমাদের লাখো মানুষের মুখোমুখি হয়েছেন। আমরা সবাইকে একটা কথা বলতে চাই, পাপীকে ঘৃণা করা আমাদের উদ্দেশ্য নয়, পাপকে ঘৃণা করতে হবে। এবং একই সাথে একজন পাপীকে আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলতে চাই, আপনারা সিদ্ধান্ত নিন যে আপনারা এর মতো হবেন কিনা। সেই রোল মডেলের জায়গাটিতে থাকে আমাদের যাহা বলিব সত্য বলিব প্রত্যেক অতিথি, যারা নিজের জীবনের অপ্রিয় সত্য কথাগুলো বলে আপনার কাছ থেকে ভৎসনা এবং আপনার কাছ থেকে কটূক্তি শুনে ঘরে ফিরে যায়, কিন্তু উদ্দেশ্য থাকে একটাই যে আপনার জীবন যেন তার মতো অন্ধকারাচ্ছন্ন জীবন না হয়। আমরা 4 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমাদের রায়হান রাব্বিকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ। বিজ্ঞাপন বিরতির পর প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে এসেছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, সঙ্গে রয়েছে আমাদের টিম মেম্বার যারা রয়েছেন, অবশ্যই আর জি রাজু, সাউন্ড এডিটর মঞ্জু, এবং সত্যের আসনে বসে রয়েছে রায়হান রাব্বি তার জীবনের চরম অপ্রিয় সত্যগুলো নিয়ে। আমরা আবারও ফিরে যেতে চাই রায়হান রাব্বির কাছে। আপনি যেটা বলছিলেন যে আপনার কাকা সেটা একদিন বুঝতে পেরেছিল কিভাবে? হ্যাঁ বলুন।
মানে কিভাবে, ওই যে আমি যে ব্যবসাটা করতেছিলাম না, ব্যবসা করতেছিলাম মানে আস্তে আস্তে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার পথে, কিন্তু আমি তো মানে জুয়া খেলতেছি কন্টিনিউ, আইপিএল এ ক্রিকেট খেলা বাজি ধরতেছি। তো আমার বাড়ির পাশে মানে এক বড় ভাই, তার সাথে আমি মানে বাজি লাগাই, তো আমি তার কাছে 7,500 টাকা আড়ি। তারপরে তার যখন আমি টাকাটা দিচ্ছি, দেওয়ার পরে মানে সে সবাই বলতেছে যে ওর কাছ থেকে আজকে না 7,500 টাকা দিচ্ছে, ও আমার কাছে হারছি। হারার পরে মানে আমার বাড়িতে মানে সবাই একটাই গুলো যে ও এতটা কই পায়, ওই যে নেশা করে এইটাই কই পায়, এর ভিতরে আবার 7,500 টাকা নগদ ক্যাশ দিয়েছে, বলতেছে কোথায় থেকে পাবে টাকা। তখন আমার ওই চাচুর মাথায় একটা ইয়ে আসলো, মানে যে ও যে আবার আমার থেকে কি টাকা নিল, ওর তো আমি চাবি দিতাম। তো আমার মানে কাকা গিয়া ওই যে খাতায় তো লেখা থাকতো যে কোন দিন কত টাকা উঠে, মানে কোন জায়গায় ছেড়ে দিছে, তো কাকা বুঝতে পারে যে 49,500 টাকা না। তখন আমার আমার কিছু বলো না, আমার আম্মুর কাছে এসে বলছি। তখন ওই দিন আবার আমি মানে প্রচন্ড মানে নেশা করে বাড়ি ফিরতেছি, মানে বাড়ি চিনতেছি না, এরকম নেশা করে আসছি।
This track was downloaded from FusionBD.com.
আমার আম্মু বলতেছে তুই নাকি তোর চাচুর থেকে টাকা নিছস, তো কত বলে সাহস। তখন আমাদের মানে যে ঝাড়ু আছে না ঘরে, রুম ঝাড়ু দে, তো ঝাড়ু দে দুইটা বাড়ি মারি পিছে। আমি তো মানে প্রচন্ড নেশা করা অবস্থায়, তখন মানে সেই দিনই প্রথম আমি আমার মার গায়ে হাত তুলি।
Oh my God.
Is it really, really possible? Oh my God.
তারপরে ওই আমার আব্বু বলতেছিলাম চাচ্ছি যে তোর কয় টাকা নিস, আমি যেহেতু মনে জায়গা বিক্রি করে জায়গা বিক্রি করে তো টাকা আমি দিই মনে, তুই আর কিছু করিস না, তোদের মার অশান্তি লাগবো ঘরে আর এরকম ঝগড়া লাগবে। তখন মার গায়ে হাত তুলছি না, মানে আমার মা মানে আমার ফ্রেন্ড মানে আমার বন্ধু যারা আসছিল সবাই মানে বলতো যে ওই এই কাজটা করছে, ওরা এত কষ্ট করে মানুষ করছি, ওরা এত কষ্ট করে পড়াশোনা করাইছি, ওর আব্বাই ওর বইগুলো পুড়ে লাইছি, আর বললাম আমি টাকা দিছি জোগায় জোগায় বই কিনতে আর পড়ালেখা করতে, আর উই আজকে আমার মাল ধরতে আমি এই জীবন রেখে কি করি, মানে আমি গাড়ি তলে পড়ে মরিলাম, মানে আমার বন্ধুরা মানে আমার মারে আমি দূরে রাখছি। এক পর্যায়ে আমার বন্ধুরা মানে আমার অনেক মানে ঘৃণা করতে লাগে যে তুই বাপের গায়ে আর তুলস মার গায়ে আর তুলস, আমরা তো কেউ এরকম না, তুই এরকম খেলে গেছে আমার আর চলবি না, আমার আর আবি না। মানে তখন যে টাকাটা ছিল আমার কাছে ওই যে মানে ৭,৫০০ টাকা আসছি, তারপর নেশা করতে এরকম ২-৩,০০০ টাকা খরচ করতেছি, তখন মানে আরো বেশি অতিরিক্ত নেশা করতে থাকি, মানে আরো মানে টাকা একবারেই ৩-৪ দিনের ভিতরে সব টাকা একবার আমার শেষ হয়ে যায়। মানে প্রত্যেক খেলায় বাজি লাগাইতেছি ১০,০০০ ১৫,০০০ একটাও জিততেছি না, এইটা নেশা করতেছি, বন্ধুদেরকে নিয়ে ১০-১২ জন নিয়ে একখানে বসতেছি, ১০ দিন চাকরি করি ১১ দিন ডিউটি করার পরে ১১ দিনের মাথায় আমি ছিলাম লাইনম্যানের দায়িত্ব ছিল আমার সবাই বের হয়ে যাইতো তারপরে মানে আমি ১০-১৫ মিনিট পরে বেরিতাম, কারণ আমি যেহেতু একটা লাইনের দায়িত্ব ছিল আমার কাছে, মানে ওই আয়রন বন্ধ হইলে হাওয়া বের হইতো আর কি, আমি বের করতাম আর কি একবারে মানে সবকিছু বন্ধ করে তারপর আমি বের হইতাম। তো আরেকটা ছেলে মানে আয়রন করে ওর সাথে মানে বন্ধুত্বের মতো হয়েছে, তো বলতেছি দাঁড়াও তুমি আমার সাথে যাও। আচ্ছা ঠিক আছে, আমরা দুদিন একসাথে দাঁড়া রয়েছি, একটা মেয়ে মানে সাথে সুতা বাড়তি সুতা থাকে না সুতা কাটার জন্য একটা কাটার আছে, ওই মেয়েটা কাটারটা উপরে রেখে গেছে মানে ৬তলার উপরে, আমরা ছিলাম ৬তলার উপরে, কাটারটা রেখে গেছে, রেখে যাওয়ার পরে আবার সে নিতে আসছে, তখন তো কেউ নাই মানে সবাই কাঠ নিয়ে চলে যেতেছে, ও একা আসছে ওইখানে, তখন মানে আমার মাথার ভিতরে আবার একটা ভূত চেপে যায়, তো বলতেছি যে চলো না ওর সাথে খারাপ কিছু করুন, ভাই কি কোন আপনি লাইনম্যান আপনি এই কথা কোন, আমি কি চলো কিছু হবো না আমি, পরে ওরে ডাক দিয়া মানে ওরে বাথরুমের এই সাইডে, মানে ওটা মানে রুমের মতোই মানে বাউন্ডারি মানে ঘরের মতো আকৃতি, মানে ভিতরে কিছুই নেই, বাথরুমের জন্য তৈরি করছে আর কি, ওটার ভিতরে নিয়ে মানে ওরে অনেক চর্যা বুঝতে পারতেছে, মানে ও চিল্লা চিল্লি করতে চেয়েছে, তারপরে ওর গলায় আমি চিঁতে রাখছি যে কোনো কথা বলবি তো মেরে ফেলাম, আর ওর বুকের অন্যটা নিয়ে গলায় পেঁচে ধরছি, মানে একটা প্যাঁচ দিয়ে ধরে রাখছি, যদি কোনো চিল্লান দিবি তাহলে মানে তুই যদি ই দিই টাইট দিই মানে ব্যথা হবে, কথা বলতে পারবো না এরকম। তো মানে আমি প্রথম ওর সাথে অনেক খারাপ কাজ করি, করার পরে মানে অনেক মানে অনেক কষ্ট পাইছি, কান্না করতে চাইছি কান্না করতে পারে না, তারপরে যখন আমার ওই ফ্রেন্ড মানে ওর সাথে খারাপ কিছু করতে যায়, মানে ও তো বলছি যে না আমি করতাম না, ও তো মরে যাবো, ওর অবস্থা তো খুব খারাপ,
মানে ওই জিনিসটাকে সে এখন আর ভয় পাচ্ছে তাই তো,
মানে কইতেছে যে ওর অবস্থা তো খুব খারাপ, মানে ব্লাড ট্লাড বেড়ে গেছে, ওর ছেড়ে দিয়ে ও চলে যাক, বলতেছি না সমস্যা নেই কিছু হবো না। পরে ও মানে ও মেয়েটা অনেক কষ্ট হয়েছে, মানে অনেক মানে চোখ দিয়ে পানি পড়তেছে কিন্তু কান্না করতে পারতেছে না, মানে যদি চিৎকার দিতে চায় তাহলে ওই যে অন্যটা মানে একটু টাইট দিই মানে ওর গলায় মানে ফাঁসি আটকে যায় এরকম, মানে কানতে পারতেছে না কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে, অনেক কষ্ট হয়েছে আর বুঝতে পারতেছে আর কি, আমরা অনুভব করতে পারতেছি। তারপরে ওই আমার ওই বন্ধুটা ওর সাথে এরকম করে, তো ওরে আবার আমি এই ৩৫০ টাকা দিছি, ৩৫০ টাকা দিছি যে কারো কাছে এই কথাটা তুমি বলবা না, পরে ও আর কাউরে কিছু বলে নাই, তাইলে বাসায় চলে গেছে ওই দিন আর কোনো কিছু হয়নি। কিন্তু পরের দিন ওই যে আমরা যে নামছি মানে আমরা তো অনেক পরে নামছি না, এক ঘন্টা পরে নামছি আমরা, তো দারোয়ান আবার দেখছি, দারোয়ান ওই দোতলায় দারোয়ান ঘুমাইতো, সে আবার দেখছি আমাদেরকে, দেখার পরে জিএম স্যারের কাছে বলছে যে স্যার ওরা ৩ জন উপর থেকে আসছে, তখন স্যার আমার না রেখে ওই ছেলে না রেখে মেয়েরা ডাকছি যে এটা কি তোমরা উপরে কি করছো কালকে এক ঘন্টা কি কি হয়েছিল, তো ওই মেয়েটা আবার কি করছে মানে
মেয়েটার নাম কি ছিল,
মেয়েটার নাম ছিল বৃষ্টি,
বৃষ্টি ওকে,
জিএম স্যার ওর মানে বোকা টোকা দিছে, তো সবকিছু বোঝা দিছে যে ওরা আমার সাথে এরকম জড়া টড়া ধরছে, আমার আবার টাকা দিছে ৩৫০ টাকা,
ওকে,
তখন জিএম স্যার তো মানে বুঝতেই পারছে যে কি হয়েছে আমার, পরে আমার ডাকছে আর ওই ছেলেটাকে ডাকছে যে তোমার চাকরি করার দরকার নেই তোমরা চলে
যাও,
আমি চাকরি দিকে না করে দেয় এমনি কোনো কিছু হয় না, কোনো বাসায় বিচার দেয় নাই কিচ্ছু হয়নি, মানে ওই মেয়েটা সবকিছু বলে নাই, জাস্ট বলছে যে আমার জড়া টড়া ধরছে এরকম কিছু, আমাদের বলছে তোমাদের চাকরি করার দরকার নেই কিছু হয়নি, তারপর আবার এরকম নেশা করতেছি কাজ করতেছি আমার নেশা করতেছে, এখন আর কোনো কাজ নাই, এখন কি করা যায়। এখন তারপরে মানে ঘরের থেকে আমি চাল নিয়ে যেতাম, চাল নিয়ে বিক্রি করতাম, কারণ আমার কাছে তো কোনো টাকা নাই, কিন্তু আমার নেশা করতে। আর আমি মানে সুস্থ থাকলে আমার খুব খারাপ লাগতো, মানে ব্যাকগ্রাউন্ডে যেসব কিছু করে আসছি, মানে যারা মারধর করছি সবকিছু মনে পড়ে, কিন্তু নেশা করার পরে মানে অন্য একটা ভাব আসে আর কি, মানে নেশা মানে করতেই হবে আমার এরকম কিছু। তখন আমি তো আর কোনো উপায় নাই, কি হবে নেশা করুন, তখন ঘর থেকে আমার কাপড় নিয়ে যেতাম, আমার কাপড় নিয়ে মানে মারে বলতাম কি যে চাচি না তোমার ডাকতে যাও, মা যাইতো, আমি এই দিক থেকে কি হতো বন্ধু নেই, এ দুটা তোর দুটা শাড়ি নিয়ে যাতি, বন্ধু নিতাম, বন্ধু নিয়ে শাড়ি লিয়ে যাই তো এক জায়গায় যেহেতু নিয়ে, এবার যে যারা ভাড়া থাকতো আর কি তাদের কাছে নিয়ে বিক্রি করে দিতাম, এবার কয় টাকা দিবেন বলেন এরকম 200-300 টাকা, আবার যেমনি শাড়ি বিক্রি করতাম 500-600 টাকা দামি নেমে শাড়ি, এরকম শাড়ি বিক্রি করে দিতাম। তারপরে এক সময় এরকম মানে আমার জন্য মানে সবকিছু দাদা লাগা রাখতো, শাড়ি টাড়ি সবকিছু, কিন্তু তারপরে এখন কি করা যায়, এখন যে বোনে যে কসমেটিক কিনতো, ঈদের ভিতরে কসমেটিক কিনছে ঠিক আছে, তো সবকিছু তো নতুন মাত্র কিনে আনছে, আনার পরে মানে 1200 কত টাকা জানি কিনছি, ও তো আমি আবার জিজ্ঞেস করছি যে কয় টাকা মার্কেট করলি কসমেটিক কিনলি, কয় 1200 এত টাকা, তো ও যে রাইখে গেছে ওর একটা ইয়ের ভিতরে মানে সুকেসের ভিতরে, ওইখান থেকে আমি ওইগুলো নিয়ে আবার প্যাকেটটা নিয়ে আমার ওই দোকানে গেছি, মানে ওইখানে একটাই দোকান আমাদের বাড়ির পাশে, ওইখান থেকে আনছে আমি জানি, ওইখানে নিয়ে বলছি যে কাকা এইগুলো তো আপনার কাছ থেকে নিছে এই 1200 এত টাকা বলে, এই আম্মু বলছে এগুলো লাগবো না, এগুলো ঈদের পরে নিবো, আমার মামা বিদেশ থেকে পাঠাইছে, আপনি একটা কাজ করেন আপনি তো লাভ করতেও আপনি 1000 টাকা দিয়ে দেন। তো ওনার কথা যে এখন তো মানে 200 এত টাকা তো লাভ পাইলামি, ওই রেখা দিয়ে আমার 1000 টাকা দিয়ে দিই। তখন তো আমার বোন তো এগুলো পায় না, কান্নাকাটি করতেছে, আমার বলতেছে যে ঘরের ভিতরে চোরাই খেয়ে উঠছে, এখন চাল থাকে না ঘরে, মানে শাড়ি থাকে না, কাপড় থাকে না, এরপরে কয় আমার কসমেটিক গুলো নাই ঘরের ভিতরে চোরাই খেয়ে উঠছে, তা আমার তো মাইন্ডে লেগে গেছে, আমি ওর কি করছি ওর গিয়ে একটা লাঠি মারছি পিছন থেকে, বোন থেকে পিছন থেকে একটা লাঠি মারছি, মানে ওর ওর ডান পায় না বাম পায় আমার সঠিক মনে নাই, মানে একটা ফোড়া ছিল ঠিক আছে, মানে ওটা মানে এমন জোরে লাঠি মারছি মানে একবারে অনেক ব্লাড বেরিয়েছে প্রায়। আমার চাচিমা বলতেছে আমি তো মানে মাইরা বাসা থেকে আইসা করছি, আমার আম্মা বল চাচিমা পরে বলতেছে যে তোর লেগে এক ব্যাগ রক্ত গেছে, মানে ধরে রাখছি পেয়েছে মানে কাপড় দিয়ে বাঁধতেছি কিন্তু কোনোভাবে রক্ত থামতেছে, মানে রক্ত বেরিয়েছে এইরকম করার পরে এখন তো মানে সবার কাছেই চালার। যাও বোনের গায়ে কোনদিন হাত তুলিনি, বোনের গায়ে হাত তুলছি,
মার গায়ে হাত তুললেন, বোনের গায়ে হাত তুললেন, বাপের গায়ে হাত তুললেন, দিস ইজ রিয়েলি রিয়েলি ইনটলারেবল। ওকে তারপর
এরকম বোনের গায়ে হাত তুলছি, এখন মানে ঘরের ভিতরে ঢুকলে কেউ, আগে তো মানে আব্বুর সাথে খারাপ ব্যবহার করছি আম্মু বাদ বাড়া দিত, আম্মুর সাথে খারাপ ব্যবহার করছি আমার বোন বাদ বাড়া দিত, এখন কেউ আর বাদ বাড়াতে না, নিজেরটা নিজে খাওয়া লাগে, মানে ঠিক মতো ঘরে খাইতাম না। তখন কি যে মানে একদিন বাসায় থাকতাম, দুই দিন থাকতাম না, মানে রাস্তায় রাস্তায় ঘুরতাম, কিংবা কোনো বন্ধুর সাথে থাকতাম, কিংবা এই বাড়ির পাশে বসে থাকতাম, মানে ওরকম বাসায় যেতাম না। তারপরে তো আর কোনো টাকা পয়সা নাই, এখন কি করবো, কোনো বুদ্ধি আসে না, কি করা যায়, চুরি টুরি তো এগুলো তো কিছু করা সম্ভব না, আর কি করবো, অপরাধ আর কম করলাম না। তখন ওই ভাই আবার ওই ভাইয়ের সাথে গিয়ে মিশলাম, তো ভাই কি করে টাকা পয়সা তো নাই, এরকম এমনি তো বাঁচতাম না ভাই, টাকা পয়সা দেন, কয় আমার কাছে তো টাকা পয়সা নাই, একটা মাথায় একটা বুদ্ধি আছে, কি বুদ্ধি, কয় এই যে দোকানে যে এজেন্ট আসে মানে টাকা যে লোডের জন্য, ওদের কাছে অনেক টাকা থাকে, তুমি ওদেরকে এই করতে পারো ধরতে পারো কেমনে। তো ওনার একটা ফ্রেন্ডরা ছিল মানে নোয়া গাড়ি ছিল, তো বলতেছে যে ওরে নিয়ে যা, তো আমরা তিনজন চারজনে বসে একটা প্ল্যান পেলাম যে কেমনে কি করা যায়, তেমনি মানে করলাম যে ওনারে নিয়ে ডাক দিন। তারপর উনি একটা মানে রাস্তাতে মানে লোড দেওয়ার পরে 3-4 মিনিট রাস্তা হাঁটার পরে আমরা তো পিছন থেকে ফলো করতেছি আসতেছি, তো একটা নির্জন জায়গা মানে কোনো আশেপাশে বাড়ি নাই, এক সাইডে জঙ্গল আর এক সাইডে পুকুর এরকম, ওই জায়গাটার ভিতর কি করি উনারে আমরা ডাকি, পিছন থেকে ডাক দিই যে ভাই শুনেন, শোনার পরে সে মানে জি ভাই বলেন, বলতেছি ভাই কে দিয়ে আসেন, ভাই পরে এদিকে আসে বলেন আমাদের সামনে আসে, আমরা দুইজন গাড়ি থেকে নামছি, একজন চালাইতেছে আর একজন গাড়ির ভিতরে বসে রয়েছে, আমরা দুইজন গাড়ি থেকে নামছি, নামার পরে ধাক্কাতে গাড়ির ভিতরে উঠছে, গাড়ির পিছনে কাজ দুইটা ছিল কালো কাজ, মানে সামনেরটা ছিল মানে একবারে সাদা আর কি, তো আবার ওই বড় ভাইটা যে গাড়ির ড্রাইভার ছিল মানে তারই গাড়ি আর কি, সে গাড়ির মালিক, সে আবার মানে একবারে ভলিউমটা ফুল করে দেয়, মানে চিল্লান চিল্লি দিলেও মানে কোনো কাজ হবো না, কেউ শুনতে পারবো না, তখন তারে ধরে নেওয়া আমরা, আর এমন কি করছে মানে ওই লোকটা মানে অনেক ঝোঁজাবুজি করতেছে ছুড়ার জন্য, মানে আমরা তো মানে দেখাই দেয় রাখছি তারা সুদে দিতে চাচ্ছি না, তখন আমার এক বড় ভাই করছে পিছন থেকে তার পিঠে ভিতরে রাখে চাকু চাকু দিয়ে একটা পারমিশন ওই লোকটা, তারপর ওই লোকটাকে এরকম চাকু দিয়ে আঘাত করছে, তারপর মানে ব্লাড বেরিয়েছে, তারপরে আমরা ওনার একটা জায়গায় নিয়ে যাই, ওই যে রূপায়ণ যে জায়গাটা নাম বললাম ওই দিক দিয়ে আর ভিতরে, মানে ওই দিক দিয়ে মানে একেবারে গ্রাম অঞ্চলের মতো মানে কোনো বাড়ি ঘর নেই, ওই জায়গাটার নাম হচ্ছে মাদারীনগর, মাদারীনগর আর একটু ভিতরে যাই, যাওয়ার পরে মানে অনেক বড় বড় মানে মাঠ, ওই মাঠের ভিতরে নিয়ে যায়। বড় ভাই বলতে কথা বলছিলাম মাইরে ফেলাম, কিন্তু ওই লোকটা ভাবতেছে যে এরকম চাকরিতে যদি একবার আঘাত করছে আমার মাইরে ফেলাতে পারে, বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি কোনো চিল্লান দিবো না, কোনো কথাও কমো না, আপনার টাকা নিয়ে যান আমি কিচ্ছু কমো না। পরে বড় ভাই করতেছে বুঝিস কিন্তু পারছে না কিছু পেতাম না, তখন কি করছে ওই যে ড্রাইভার ছিল গাড়ির 100 টান দিছে। টান আসার পরে ওনার যে ব্যাগটা ছিল ব্যাগের ভিতরে 3-4 মোবাইল ছিল, তো মোবাইলগুলো আমরা পাইনতে ফেলাই দিই। তারপর ওই লোকে মানে আমরা কোন জায়গায় থাকি কি আসে বিষয়ে কিচ্ছু তো জানে না, আমরা তো ধরছি রাস্তা থেকে আমাদের বাড়ি কোথায় জানে না। তারপরে ওই যে বড় ভাইয়ের গাড়ি ছিল তার গাড়িটা কিছুদিন বের করে নেয়, সে ভাবছে যদি গাড়ির না আমাকে তো চিনে না বাড়ি করে জানে না, কিন্তু গাড়ির নাম্বারটা যদি দিয়ে দেয় তো সমস্যা হবে। তখন তার গাড়িটা গাড়ি অনেকদিন বের করে নেয়, প্রায় 3-4 মাসের মতো গাড়ি বের করে নেয়। তারপরে তার কাছ থেকে অনেকটা মানে টাকা নিয়েছে অনেক টাকা, কিন্তু আমার বলতেছে কি যে এরকম বেশি টাকা পাই নাই, 7,500 টাকা পাইছি, আমার ওইখান থেকে 5,500 টাকা দিছি, আবার এমনি নেশা টেশা করে মানে টাকা পাইছি অনেক টাকা, আমি দেখছি অনেক টাকা, কিন্তু আমি বলতেছি যে এত টাকা পাই নাই, আমি অল্প টাকা পাইছি, এত টাকা পাইছি পরে আমার এত টাকা দিছি। তারপরে তো এরকম মানে আর জীবন চলতেছে না এরকম, আর এমন এক পর্যায়ে হয়ে গেছে মানে এরকম নেশা করে, তারপরে আবার মানে বন্ধুদের সাথে খাইতেছি টাকা নেই তারপরে খাইতেছি। তারপরে একদিন কি হলো আমার মানে ওই যে আব্বুর যে আমি একবার পাও ভাঙছিলাম বললাম, মানে আব্বুর পাটা আবার মানে আমার রুমের ভিতরে আসছে মানে দরজার সামনে দাঁড়ায় আছে আমি কি বিতর আসো কয় না একটা বাজে লাঞ্চে বাসে খাওয়া দাওয়া করছি আমি দেরি হয়ে যাবো গোসল করুন খাওয়া দাওয়া করবো কি হয়েছে বলেন আপনি কোনো কাজ টাজ করেন আমি কি না ভিতরে আসো তোমার কথা আছে কি কথা আমি তোমারে না মানে একটা বন্ধু নাম বলছি যে ও তোমার কি বলবো তুমি একটু বসো তোমার দেখলো না আমার ফোন দিতে বসো তখন ওই বন্ধুরা বলছে যে এদিকে আয় তো কে লেগে আমি কই ইয়ে দিকে তো ওর মানে যখন নাম বলছি মেয়েটা তখন বুঝতে পারছে কারণ এর কিছু কোন আগে আমাদের ঘরে আমরা ওর জিহ্বাটা অনেক বড় হয়ে গেছে, মানে মারা যেতে পারে এরকম। তখন ও ছেড়ে দিতে হবে, ছেড়ে দেওয়া মানে নিশ্চয় নিতে পারতেছে না, মানে যে জিদা সেরকম কিছু করতেছে, পানি খেয়েছে পানি। তারপর আমি বলছি পানি দিস, পানি দেওয়ার পর পানি খেয়েছি, তারপর আমি কোনো সিলাইজি করবো না, তার কোনো সিলাইজি করবো না। তারপরে মানে আমি ওর সাথে অনেক খারাপ কিছু করি, তারপরে আমার আরেকটা বন্ধু যায়, তারপরে মানে ওর এত কষ্ট হয়েছে, মানে ওই দুইটা বন্ধু তো আমার মতো এরকম নেশা করতো, কিন্তু আমার তো কোনো মায়া নাই। আমার যদি কল মরে গেলে যাক, কিন্তু ওরা বলতেছে যে দুস্ত থাকবা, যে তুমি যাও, আমি কি না করতেই করে যাবো, দেখি না তুমি যাবো, কিছু মরে যাবো, দেখ কি ওর অবস্থা, মানে চেহারার অবস্থা, চেহারা সব কিছু, মানে যাইবো গা মরে যাবো, একটু পরে মানে মরে যাবো এরকম অবস্থা। মানে কান্নাকাটি করতেছে, মানে হাউমাউ করে কানতেছে না আর কি, মানে আস্তে আস্তে চোখ দিয়ে পানি বেরোতেছে, বলছি যদি কোনো কথা করছে আমি একবারে মেরে ফেলাম। তারপরে ওই ওই দুইটা ফ্রেন্ড করে, তারপরে মানে ওদের নিয়ে কি সমস্যা করছি, ও মানে আর উইটা বসতে পারে না, বাসা যেতে পারে, উঠতে পারে না, তিনজন ধরে উঠায় কিন্তু ও উঠতে পারে না। পরে অনেকক্ষণ প্রায় এক দেড় ঘন্টা এরকম হয়ে গেছে, আমি চিন্তা করি আমার আম্মু তো একটু আইসা করবো, তার সমস্যা, তুমি দেখো না একটু কষ্ট করে উঠো। পরে ওরা দুজন ধরে উঠে আমি একটু হাঁটো, মানে ঘরের ভিতরে একটু হাঁটাই, হাঁটার পরে অনেক কষ্ট করে ঘর থেকে বাড়ি তুলি, বাড়িতে আমি তুমি আস্তে আস্তে বাসা যাও, বাসা গিয়ে বলবো তোমার শরীর খারাপ। ও কি করছে, বাসায় গিয়ে মানে সবকিছু বোঝা দিচ্ছি, আর বাসায় গিয়ে যে আমরা এই কাজগুলো করছি সবকিছু বোঝা দিচ্ছি। পরে ওই জায়গা থেকে মানে মানে এলাকার যারা প্রভাবশালী ব্যক্তি তারা বিজয় নিয়ে আসছে। আসার পরে আমার সাথে যে দুইটা ছিল দুই ফ্রেন্ড রে মানে বাসায় অনেক মারধর করতেছে, যে তোরা গেছে কেন করতো এটা সেটা, মানে অনেক অনেক মারতেছে, খুব মারতেছে। এক বন্ধুরে মানে উপরে পা দিছে নিচে মাথা দিছে, ওরা আব্বু মারতেছে,
হ্যাঁ
ফ্যানের সাথে ঝুলে মারতেছে অনেক প্রচন্ড, দুইটা মারতেছে, আর আমার তো কিছু কয় না, আর আব্দুল হামদের আয় না। তারপরে আব্বু বাসায় আসার পরে শুনছি, শোনার পরে মানে ওই দিন খুব ঝগড়া আর কি, মানে এতদিন তো আমার কিছু বলা নাই, মানে এখন আর সহ্য করতে পারতেছে না, মানুষ দোকান থেকে নানান কথা বলে যে তোর পোয়া দেখায়, তোর পোয়া নষ্ট হয়ে গেছে এটা সেটা, মানে এরকম কিছু বলবো। আব্বু ওই দিন মানে অনেক জিদ উঠে যায়, মানে ওই দিন মানে সুস্থ ছিল, নেশাগ্রস্ত ছিল না, আইসা এরকম মানে বাসায় এসে এরকম মারধর করতে যায়। মানে তখন তো আমি মানে নেশাগ্রস্ত অবস্থায় ছিলাম, বন্ধুদের সাথে দুপুরে নেশা করছি, করার পরে মেয়েদের সাথে এরকম করছি নেশাগ্রস্ত অবস্থা, তখন মানে আব্বুর সাথে একটা হাতাহাতি হয়ে যায়, তখন মানে আমার একটা কাকি কাকি আব্বু মাথায় একটু বাড়ি
এই জন্য একটা কথা আছে, যাকে তুমি পেছনে ফেলছো সে তোমাকে পেছন থেকে টানছে, যে সন্তানকে মানুষই করতে পারবো না সে সন্তানকে কেন দূরে থেকে।
তারপর আব্বুর এরকম মানে মাথা বেটে যায়, তারপর ডাক্তারের কাছে নিয়ে যায়, এরকম 32টা সিঁড়ি লাগে আমার আব্বুর মাথায়, তারপরে তো
32টা সিঁড়ি লাগে,
32টা সিঁড়ি লাগে মাথায়, মানে অবস্থা খুব সিরিয়াস। নারায়ণগঞ্জে নিয়ে গেছে ওখান থেকে মানে ফেরত দিয়েছে, তারপর ঢাকা ওই যে এই যে এই জায়গায় শাহবাগে, আমার আব্বু যে এতদিন হসপিটালে ছিল আমি আমার আব্বুর একদিনও দেখতে আসিনি, এরপরে যে আমার আব্বু মানে বাসায় যেতে পারে না, মানে কেউ নিতে পারে না, আমার চাচুদের সাথে ঝগড়া, ওই যে চাচু টাকা দিতে পারে না 49,500 টাকা। হ্যাঁ, সবাই বলে যে এরকম পোলা মাইরে ফেলা, এরকম পোলা রাখতেছিল, তুই না নাইলে তুই মরে যা। মানে সবার সাথে এখন ঝগড়া আর আব্বুর সাথে, আমার আব্বুর এখন কেউ দেখতে পারে না, এখন আমার আম্মু আমার আব্বুর নিয়ে আসবো, তো সে তো একটা মহিলা মানুষ, আমার আব্বু তো ওই আবার পায়ে সমস্যা, হাঁটতে পারে না, মাথা এরকম, তো আমার আম্মু নিয়ে আসতে পারে না, আমার বলছে যে তুই আয় আয় তোর আব্বুর নিয়ে যা। শুনলাম তারপর এতদিন যে হসপিটালে ছিল, বাসায় গেছে, আমি বলতেছে যে আমি তো পারি না একা, মহিলা মানুষ তুই আয়, আমি তোর আব্বুর দূরে রাখতে পারি না, হাঁটতে পারে না, পায়ে সমস্যাটা দেখা দিচ্ছে। তারপর আমার আমি যাইনি, ওদিকে আমি যাইনি, আমার আব্বুরে আনতে যাইনি, তারপর এরকম করে তারপরে তো আমার আর কি কেউ কিছু বলে না। এমনি তো মানে আগে ভয় পাইতো, তারপর আবার মাথা ভাড়াইছে, আরো ভয় পেতেছে, মানে কেউ কিছু বলতেছে না, মানে আমি করতেছি সাহস পেতেছি, তারপরে আরো বড় কিছু করতেছি, মানে কেউ আমার বাধা দিতেছে না, বলতেছে যে ও যদি ওর যদি কিছু বলে তো দাম মেরে ফেলাবে।
মোট কথা, আপনাকে শাসন করার মতো ওই এলাকায় কেউ নেই?
না, কেউ নেই। তারপর এরকম আবার এরকম যেতে থাকে, তো আমি মানে কাজ টাজ পরে আমি এক মানে মাথায় চিন্তা দেখি যে কোনো কাজ টাজ করি, কিন্তু যখন মানে কাজ খুঁজতে যাই কিংবা কাজ করতে চাই, মানে তখন মানে দুই দিন স্বাভাবিক অবস্থা থাকলেই দেখা যেতেছে কি মানে শরীরের মানে বিভিন্ন সমস্যা দেখা দেয়, অনেক রোগ হইতেছে আমার। আগে যে নেশাগুলো করছি কন্টিনিউ, ওই নেশাগুলো যদি হঠাৎ করে ছেড়ে দিই, দেখা যেতেছে শরীরে বিভিন্ন প্রবলেম দেখা দিতেছে, তারপরে আমার এমনি অনেক সমস্যা হয়, কিন্তু এমনি থাকতে পারি না, স্বাভাবিক অবস্থায় থাকতেই পারতেছি না। তারপরে আবার এরকম নেশা, মানে আমি কি যে একবার তো ছাড়া সম্ভব না, তো আমি কি করলাম, হেরোইন, গাঁজা আর মানে এই ফেন্সিডিল, এই তিনটা মানে টোটাল অফ করে দিলাম, যে এগুলার খামো না, এগুলো একবার বাদ, কিন্তু মানে ইয়েবারটা ছাড়তে পারি না, ওটা খাইতে হয়, মানে টেনশন হইলেই ওটা খাইতে হয়, মানে আমি খাইতেছি কন্টিনিউ, খাইতেছি একটা দুইটা পাঁচটা এরকম করে খাইতেছি, আমি খাইতেছি এরকম, মা কইতেছে যে তোর আব্বার তো এরকম অবস্থা খারাপ। তারপর আমার আব্বু আবার ব্যাংকের থেকে টাকা নিয়েছিল, তখন আমি জানতাম না আমার আব্বু যে ব্যাংকের থেকে টাকা নিয়েছে, 60,000 টাকা নিয়েছিল, ওই টাকা আবার মানে বাড়তেছে। আমার আম্মু বলতেছে যে তুই যে কাজ করস না, তুই পড়াশোনা ছেড়ে দিলি, তোর তো মানুষের মতো মানুষ করতে চাইছিলাম, এত কষ্ট করে, কিন্তু তুই পড়ালে ছেড়ে দিলি, ছেড়ে দিয়ে বলি কাজ করবি, কাজ তো করলি না, আর সব মানসমান সব শেষ, আর আমগো তো মানে বাইক চালিয়েছি কেমন, আমরা নিজেও জানি না, আমরা মনে মরে গেছি, আমার মাইক পিতা সেরকম এরকম। আবার এরকম নেশা করে বাড়ি ফিরতাম, 2-3 বাজে রাইতে বাসা আইতাম, এরকম আমার মা বকাবকি করতো, এত রাইতে বাইতেবি না, আইলে বাইতে লাগবি না, আইলে নাই রাস্তাঘাটে মরে থাকবে, এরকম কিছু কইতো। সেরপরে তো আর কোনো মানে উপায় নাই, কি করবো, শেষ পর্যন্ত মানে আমার আব্বু যেই সিগারেট খাইতাম, ওই সিগারেটের মানে একটা প্যাকেটের দাম 1 টাকা, মানে আমার আব্বু কি করতো মানে ওগুলো মানে একসাথে মানে রেখে দিত।
একটা প্যাকেটের দাম 1 টাকা, মানে
মানে একটা প্যাকেটের দাম 1 টাকা কি, মানে 10টা প্যাকেট দোকানে দিত, তাহলে ১৪ টাকা আর মানে 10টা যদি দিয়ে 1 প্যাকেট সিগারেট দেবে ১৪ টাকা, আমি বলছিলাম 12 টাকা করে দিবেন, কেন 10 টাকা করে দিলাম গাছ, 10 টাকা করে দিতাম, তো ওনার কাছে 10 টাকা নিতাম, এরকম 100-200 টাকা হইতো, এবং নেশা করতাম। তারপর তো আর কোনো উপায় নাই, চলতেছি, কোনো কাজকর্ম খুঁজি না, আর নেশা না করলে মাথা মানে নেশা করলে যেরকম খারাপ লাগে, না করলে এর চেয়ে বেশি খারাপ লাগে। তারপরে মনে আমার আম্মু বকাবাজি করতো এটা সেটা, তারপরে একদিন এরকম মন মেজাজ খারাপ, মানে সারা 3-4 দিন হয়ে গেল মানে কিছু খাইতে পারতেছি না, কোনো কাজ মানে কাজ তো করতে পারি না, কাজে দিয়ে গেলেই যে আমি মানে নেশাটা ছেড়ে দিই, তাহলে আমার আর ভালো লাগে না, মানে ওই আগের সব কথা মনে পড়ে যায়, মানে আমি সুস্থ থাকতে পারি না। আবার মনে করেন যখন আমার আব্বু রাস্তাটা হাঁটে, তাহলে আমি সুস্থ হয়, আমি খাইতেছি না কদিন ধরে, আমার আব্বু যখন হাঁটে মানে হাঁটতে তো একটু সমস্যা হয়, মানে একটু মানে হাঁটতে প্রতিবন্ধীর মতো হাঁটতে হয়, তখন মানে আমার কিরকম লাগে যে আমার কারণে আজকে অবস্থা, তো আমার বাসা থেকে কি লাভ, তো এইগুলো খাই নিজের জীবনটা শেষ করে দিই।
প্রিয় শ্রোতা, আরো একটা বিরতির ঘন্টা বেজে গেছে। আমরা সবসময় বলি একজন মানুষ যখন দুর্ধর্ষ রকমের অপরাধী হয়ে থাকেন, তার মধ্যে টিনটিন করে বাতির মতো জ্বলতে থাকে তার বিবেক বোধ, নিভে যায় না কোনো সময়ই, একজন মানুষের বিবেক বোধ নিভে যায় না, সেই বাতি এক সময় তীব্র হয়, ক্ষিপ্র হয়। আপনি যদি অপরাধ করে থাকেন, সেই অপরাধকে প্রতি মুহূর্তে আপনাকে দংশাতে থাকে আপনার বিবেক, এবং সেই দংশানোর যে পরিণতি, সেই হেরে যাওয়া মূল্যবোধ, সেটা যে কতটা ভয়াবহ, কেবলমাত্র একজন অপরাধী বলতে পারবেন। আজকে এই 21 বছরের রায়হান রাব্বি, এরকম রায়হান রাব্বির আমাদের সমাজে জন্ম হোক আমরা চাই না, কোনো পরিবারে জন্ম হোক আমরা সেটা চাই না, কিন্তু মনে রাখতে হবে একজন রায়হান রাব্বি আপনাআপনি জন্ম নেয়নি, যে অসুস্থকর পরিবেশের মধ্যে সে বড় হয়েছে, সেই অসুস্থকর পরিবেশই আমাদের রায়হান রাব্বিকে উপহার দিয়েছে। সেই পরিবেশটাকে যদি আমরা ডিলিট করতে না পারি, তাহলে এরকম রায়হান রাব্বির জন্ম হতেই থাকবে। আমরা ঠিক রাত 1টার সময় ফিরে আসব। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2 এ আমি আরজে কিবরিয়া আপনার সাথেই আছি। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীকে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
জীবনের কাছে কাছি সুন্দর আগামী টাটা গড়বে। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, গানের পন্ডে লাগবে। মনে রেখো, টাইগার জিতবে। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে।
প্রিয় শ্রোতার, সময় এখন রাত ১টা। সবাইকে আবারও একবার আমন্ত্রণ, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজে কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী, এবং সঙ্গী হয়ে আছি ঠিক রাত ১১:২০ থেকে। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও। আমার সঙ্গে রয়েছে এই টিমের অন্যতম মেম্বার আরজে রাজু, সঙ্গে রয়েছে সাউন্ড এডিটর মঞ্জু, এবং আজকে সত্যের আসনে বসে রয়েছে রায়হান রাব্বি। তার জীবনের এই দুর্ধর্ষ ঘটনা শুনে তাকে দেখার ইচ্ছে হলে, যে ২১ বছরের ছেলেকে নিয়ে আমরা কথা বলছি, লিকলিকে গড়নের নেশাগ্রস্ত সেই ছেলেটিকে যদি আপনারা দেখতে চান, চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। ওখানে গিয়ে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি JBSB তথা ABC রেডিওর অন্যান্য প্রোগ্রামগুলোরও মেম্বার হয়ে যাবেন। ওকে, ফিরছি আপনার কাছে। তারপর কি হলো? বাবাকে দেখলে খুব খারাপ লাগতো, এবং আপনি ফিল করছেন যে আপনি এই জীবনটা এভাবেই শেষ করে দেবেন।
এরকম চাইতেছি, কিন্তু আবার আমার আম্মা কি করতো, মানে মাঝে মধ্যে আমার বুঝাইতো রাতে। আর আমি তো মানে রাতে গিয়ে মানে বিছানাতে শুইতাম, আমি মানে সজাগ থাকতাম, কিন্তু মানে আমি মানে চোখ বন্ধ করে শুয়ে থাকতাম। আমি শুনতে পারতাম কি আমার আব্বু আমার খাটের সামনে এসে বসে মানে কান্না করতেছে, যে কিন্তু এরকম ছেলে কোনোদিন চাইনি। অনেক ছেলের একটা সকাল ছিল, তা আমার ছেলেটা এরকম হলো কেন, এত কষ্ট করে মানুষ করছি। আমার আব্বু এরকম কইতো, আমার আম্মু কি করতো, মানে আমার মানে সরাসরি যখন আমি সজাগ থাকতাম, মানে বলতো যে যা করছে করছো, আবার বাদ দিয়ে একটা কাজকর্ম কর, অবস্থা খুব খারাপ, সংসার চলতেছে না, আমি তো এরকম টানাটানি অবস্থা, ঘরে চাইলি না, একটা কাজ কাম কর। আমি দেখি আছে ঠিক আছে। এরকম করার পরে মানে আবার আমি একটা কাজে লাগি, ওটা হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের জজকোর্টে, মানে একটা অ্যাডভোকেটের সাথে মানে মুহূর্তে একটা চাকরিতে লাগি। সেই চাকরিটা আমি মানে করতে থাকি এক দেড় মাস পরে, মানে প্রত্যেক দিন আমি টাকা পেতাম, প্রত্যেক দিন আমার মানে ৩০০, ৪০০, ৫০০, আবার ১০০০ টাকা হইতো, এরকম মানে মানে কোনো শিউর নাই কয় টাকা হয়, ২০০, ৩০০, ৫০০, ১০০০ এরকম টাকা হইতো। কিন্তু আমি মায়ের কি বলতাম যে মাকে কি টাকা দিচ্ছে, আমি কি না টাকা তো দেয়নি, ওই গাড়ি ভাড়াও দেয় না, আমি কি না গাড়ি ভাড়া তো দেয়নি, কেন মানে সময় লাগবো, তো কাজ জানি না, কোনো কাজ জানি না, তো এর লেগা কোনো টাকা দেবে মাইক। আচ্ছা ঠিক আছে, কাজটা তো মানে মানে শোনা মায় কাজ করলে, কোর্টে কাজ করলে, আচ্ছা তুই কাজ করে থাক, সমস্যা নাই, আমি সংসার চালাইতেছি যেমন হোক, তুই এই জায়গায় লাইকে থাক। পরে আমি ওই জায়গায় একদিন মাস থাকার পরে মানে এরকম খাইতেছি, মানে আমার কাছে লাগতেছি যে মানে শেষ, জীবন শেষ হয়ে যেতেছে, আর পারতেছি না এগুলো খাইতে, আর পারতেছি না
কন্টিনিউয়াসলি। আপনি খেয়ে যাচ্ছেন হিরোইন আবার?
হ্যাঁ, প্রত্যেকদিন মানে আসতেছি, করে থেকে আসতেছি, মানে ৪টা ৫টা বাজে আসতেছি, এইগুলো রাতে নিয়ে রুমের ভিতরে নিয়ে বসে বসে খাইতেছি, সারা রাত সজাগ থাকতেছি, আবার সকালে ৯টা ৫৯টার দিকে কোর্টে যেতেছি। এরপরে মানে আমার মনে আছে যে আমি এক মাসে মাত্র ৩ দিন ঘুমাইছি,
মানে এগুলো খেয়ে আপনার ঘুম আসতো
না? ঘুম আসতো না, মানে রাতে খেতাম, মানে সারা জেগে থাকতাম, কিন্তু যদি দিনে না খাইতাম তাহলে দিনে ঘুমাইতে পারতাম, কিন্তু রাতে খেতাম, রাতে জেগে থাকতাম, আবার দিনে খেতাম, তো দিনেও ঘুম নাই, রাতে ঘুম নেই,
পেপারের
ভিতরে নিয়ে ওই হিরোইনটা এসে মানে ইয়াবা খাওয়ার একটা পাউডার থাকে, ওই পাউডারের মতো হিরোইনটা, ওটা ঠিক সেম ভাবে মানে
ওটা। আপনি ডোজটা কিভাবে নিতেন, মানে একসাথে কি ৪টা নিতেন, নাকি সারাদিন ব্যাপী ৪টা ৫টা ভাবে নিতেন, কিভাবে নিতেন?
না, একবারে নিতাম,
এক বস্তাতেই আপনি নিয়ে নিতেন
একবারে? মনে করেন যে এখন আছে, এখন ব্যবসা করতেছি, মানে আমার কাছে ১০০টা আছে, এখন মনে করেন বসে ১০টা ১৫টা খাইতেছি, ১০-১৫টা খাইতেছি, আবার ধরেন আছে আমার কাছে বেশি, এখন তো আমার কাছে টাকা পয়সা আছে অনেক টাকা, তো আমি ২০টা খাই দিচ্ছি একবার।
বেশি খেলে কি ফিলটা হয়,
মানে বেশি খেলে আর কম খেলে কি, মানে এই জিনিসটা এরকম একটা জিনিস, মানে যারা খায় আর কি, যারা এগুলো শুনবো, মানে এটা যত মানে খাইবো, যে খাইবো, মানে এটা মানে একটা জিনিস আছে না, যে মানে খাইলে আর খাইতে মনে যায় না। যেমন মানে ২০ টাকার গাঁজা যদি একজন মানুষ খায়, তারপর আর তা খাইতে মনে চাই না, যদি খায়ও মানে বমি টুমি করবো, এরকম অবস্থা খারাপ। কিন্তু এটা মানে যত খাইবো ততই খাইতে মনে চাই, হয়তো বা একবার ভিতরে বেশি খাইতে পারবো না, কারণ মানে খারাপ লাগতে পারে, মুখ তিতা লাগতে পারে, একটু মানে ঘুরে দেয় এসে ৫ মিনিট পরে আবার খাইতে পারবো, মানে সারাদিন যদি একটা ব্যক্তিরে দেওয়া যায় সে সারাদিন খাইবো, কোনো সমস্যা নেই, ১০০-২০০ 200 পিস মানে যারা কন্টিনিউ খায় যারা এক দুই বছর ধরে খায় যে কোনো যে কোনো ব্যক্তি খাইতে পারবে জামাটা
মাই গুডনেস খুব ভয়াবহ এক ট্রাক ওকে তারপর
তারপরে এরকম ওই জায়গা থেকে এই দেড় মাসের মধ্যে এরকম সব করতেছি এরকম খাইতেছি মানে আরো একটা আবার চিন্তা করি যে বাসায় টাকা দিই একদিন বাসায় মানে একজনের একটা বিয়ে পড়ে তো এখান থেকে আমি 1000 টাকা পাই টাকা পাওয়ার পরে আমি বাসায় 500 টাকা দিই আমি বলতেছি যে 500 টাকা এত টাকা কই পাইলাম ঠিকই আজকে একজন বিয়ে পড়েছিলাম তো এই 700 টাকা দিয়েছি 500 টাকা না আমি 200 টাকা নিই কাছে ঠিক আছে 200 টাকা তো ওই দিন যে 500 টাকা দিছি আমার আম্মু অনেক খুশি হয়েছে যে 500 টাকা দিল আমার ছেলে কাজ করা ফার্স্ট জীবনের প্রথম 500 টাকা দিছি কাজ করা আমার মনে খুশি হয়েছে ওই টাকা চাল কিনছে মানে আব্বুরে বলতেছে যে তোমার পুরো টাকা দাও চাল কিনছি ও 500 টাকা দিছি না আমার আব্বু অনেক তার সাথে এত খারাপ ব্যবহার করছি মানে ছোটবেলা থেকে মানে বোঝার পর থেকে আমার কোনদিন মানে আমার গায়ে কোনদিন হাত তোলা নাই হয়তো বলছি মানে যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল মানে মারতে চাইছি কিন্তু মারে না এরকম আমার আব্বু দোকানে মানে যখন মানে লোকদের সাথে বসে থাকতো চা খাইতে বলতো যে আমার ছেলে কিরকম কাজ করে আমার ছেলে ভালো হয়ে গেছে আমার ছেলে এরকম কাজ করে ঘরে টাকা দেয় প্রত্যেকদিন 400-500 টাকা করে দিতেছে মানে দিচ্ছি কিন্তু একদিন আমার আব্বু বলতেছে যে প্রত্যেকদিন দিতেছে 400-500 টাকা করে এরকম তো আমি আর কোনো টাকা মানে আমার এইরকম কিছু শোনার পরে আমার অনেক ভালো লাগে যে না আজকে 500 টাকা দিলাম আমার আম্মু তো খুশি হইলো আব্বু মানে সবার সাথে শেয়ার করতেছে ব্যাপারটা যে আমার আমার ছেলে এত টাকা কামাই করতেছে আমাদের ঘরে টাকা দিতেছে প্রত্যেকদিন তো এক কাজ করি মানে যেমন কষ্ট করে না প্রত্যেকদিন ঘরে না পারি 500 না পারি 200-300 করে টাকা দিই এরকম কিন্তু ওই যে মানে টাকা হইলেই ফোন দিতাম বা এগুলো লাগবো এগুলো খাইতাম এরকম মানে যখন 1.5 মাস হয়ে যায় তখন মানে শরীরের কন্ডিশন খুব খারাপ হয়ে যায় মানে অসুস্থ হয়ে যায় আর কি আর পারতেছি না নিতে মানে একটার পর একটা নেশা একটার পর একটা নেশা এরকম আবার টেনশন পরে আমি কি করলাম ওই চাকরি দেন ছেড়ে দিলাম চাকরি ছেড়ে পরে আবার এরকম বেকার ঘুরতেছি পকেটে কোনো টাকা পয়সা থাকে না বেকার তারপরে তো আর কোনো পথ নেই সব কিছুই তো করলাম তারপরে যে আমার আরে মানে আমাদের এলাকার দুটো ছেলে ছিল মানে ওরা চিন্তাই করতো আর কি মহিলাদের গলা থেকে চিহ্নিত মানে এরকম কিছু ওদেরকে আমি বললাম কি একটা কাজ কর এই এই রাস্তায় দাঁড়াবি আগে থেকে মানে যারা আমাদের ওখানে স্থানীয় মানে যারা একটু বয়স্ক মহিলা আর কি বৃদ্ধ তাদেরকে মানে ফোবা করতাম যে কার গলায় মানে সন্ন্যাসী আছে কোন সময় এই রাস্তা দিয়ে যায় কিংবা যাইতে পারে ওগুলো সবসময় সাথে রাখতাম স্মোকিং টিসমিং করতাম মানে হালকা পাতলা নেশা করতাম যা টাকা থাকতো তো ওরা আবার মানে স্বাভাবিক অবস্থা থাকতো তো ওই কাজটা করতে পারবো না নেশা করে দেবো তারপরে যেমন নেশা করে তখন যেরকম যে বৃদ্ধ মহিলারা যেত না বৃদ্ধ মহিলা যাওয়ার সময় তো ওনারা তো আস্তে আস্তে হাঁটতো এরকম বয়স হয়ে গেছে তো কি করতো এরকম মানে মানে তারা তো ঘুমটা দিয়ে থাকতো মাথায় এরকম পিছন দিয়ে সামনে দিয়ে বুকের থেকে হাত দিয়ে এটা টান দিয়ে নিয়ে আরেকজন ওর ফালাই দিয়ে রাখে মানে মহিলাটা মহিলা মানুষ তো অনেক বয়স সে তো এত জোরে বিকট শব্দ চিকা দিতে পারে না তখন মানে আমি ওদেরকে আবার পাস করে দিই মানে একটা গল্লিতে দাঁড়ায় থাকি ওটা দিক দিয়ে যায় ঠিক আছে আমি ওদেরকে পাস করে দিই পিছনে পিছনে আমি কি কিসে এরকম মানে না জানার বান করি ওরা চলে যায় ওগুলো আবার আমার কাছে পরে দেয় দেওয়ার পর আবার ওইগুলো আমি আবার নারায়ণগঞ্জে আমাদের নারায়ণগঞ্জের মানে যে ইয়ে চাষারা এদিকে নিয়ে এগুলো আর কি বিক্রি করতাম এরকম তারপরে এগুলো করতেছি এরকম এগুলো আবার মানে ভয় জেগে গেলো এগুলো কি করতেছি না করতেছি তারপরে এর ভিতরে আমার একবার মানে পুলিশে ধরে এগুলো সহ রাস্তায় প্রায় দুইটার দিকে এরকম প্রায় সময় আমার পুলিশ ধরে তখন আমার সাথে 7টা ছিল আমার সাথে তখন পুলিশে আমার ধরছে বলতেছি যে তুই এগুলোর ব্যবসা করিস আমি কি জানি আমি এগুলো তো ব্যবসা করি না আর আমি যে কলেজে ভর্তি হয়েছিলাম আমার আইডেন্টি কার্ড দিয়েছিল কলেজ থেকে ঠিক আছে ওইটা আমার মানি রেখেছিল আমি বলতেছি যে আমি তুই স্টুডেন্ট তুই এগুলো কি করি স্যার এগুলো আমি খাই তা আমার থানা নিতে চাই তখন আমি বাসায় ফোন দিই আমার আব্বুর কাছে যে আমার তো পুলিশে ধরছে তখন আমার আব্বু আসে আমার বড় জায়গা আসে তারপরে আমার মানে ছাড়তে চায় না মানে 70,000 টাকা চাই আমার সারাদিনে 70,000 টাকা দিতে হবো মানে ওনার হাতটা আছে 5,000-3,000 এরকম নিব না তারপরে আমার ওই দিন মানে থানায় নিয়ে যায় দিন থেকে নিয়ে যায় মানে আমার আব্বু এক পর্যায়ে আমি রেখে যাচ্ছি আবার নিয়ে যাচ্ছি ও ভালোই হোক ওই জায়গা থেকে বা আমাদের এলাকায় অনেক মানে ছেলের যার আমার মতো এরকম মানে খারাপ ছিল সবাই আর কি ইয়ে দিয়ে দিচ্ছে যে আপনার রিহ্যাব সেন্টারে 3 মাস ওই জায়গায় থাকেই তো তা আমার কই কি যে ও যেখানে থাকে হোক সমস্যা নেই বুঝুক শিক্ষা হয়ে হোক তা আমার ওই দিন রাইতে নিয়ে যায় তারপরে আবার পরের দিন সকালে আবার মানে আমার মা যায় ওইখানে যাওয়ার পরে আমার ওই জায়গা থেকে নিয়ে আসে আমার 35,000 টাকা লাগে আমার আব্বু ওই আমাদের যে জায়গা ছিল মানে আমার জায়গা বলছে যে একটা এমনি একটা স্ট্যাম্প করেন আমি আমার ছেলেদের শুটাই দেন তারপরে আমি জায়গা বিক্রি করে মানে আপনি দিয়ে দেন মানে বন্ধক রাখছি এরকম কিছু আর কি আমার জায়গা কাছে তো এখান থেকে আমার ছুটাই নিয়ে আসছে এখন তো আর কোনো পথ নেই আমার আম্মু বলতেছে যে তুই আগে যে কাজটা করছো তুই কোর্টে তো ওইখানে চলে যা পরে আমি না ওইখানে আর তো নিবো না পরে আমি কি করতেছি আবার আগের মতো এরকম ঘুরতেছি ফিরতেছি তখন আমার কাছে মোবাইল নেই মোবাইল বিক্রি করে খারাপ হয়ে যাচ্ছে এখন এক বন্ধুর কাছে কি কাজ করে এই মোবাইলটা দিয়ে কি করবি আমি আমি এদিকে বেড়াতে যাবো মানে তখন আমার খাইতে হবে এটা কুচিয়ে খাওয়া মোবাইল তো কিচ্ছু নাই খাইতে হবো তো ফ্রেন্ডে বলতেছি যে মোবাইলটা দিয়ে কি করবি এক জায়গায় বেড়াতে যাবো পকেটে তো মোবাইল নেই কিরকম লাগে বুঝিস না কয় আছে নিয়ে যা ওরা অনেক বিশ্বাস করতো ওগুলো তো মানে এরকম কিছু করি নাই আর এত কিছু করছি ওরা তো কেউ জানতো না যে একজনের মাইয়া ফেলাইছি এরকম কিছু আর তো এত কিছু জানতো না মানে ওরা কোন কোন বিষয়গুলো জানতে পারছে, যে নেশা করি কিংবা যে মেয়েদের সাথে এই কাজগুলো করছি এগুলো জানতে পারছে, কিন্তু বুঝি মাইরে ফলাইছি ওরে টিবিট খাওয়াইছি এগুলো কিছু ওরা জানতো না। তো ওরা মোবাইল দিয়েছে, মল দেওয়ার পরে কি করতাম, মল মল না বিক্রি করে খেয়ে মানে বুঝ দিতেছি বন্ধু বলে দুষ্টা থাকে এরকম, আবার কেউ রেখে কি দুষ্টা থাকে পুলিশে ধরছিল দুই পিস ইয়া শুধু ইয়াবার ছিল তাকে মানে কি করুন পুলিশে তো নিবো গা বাড়িতে তো ছুটে না তোর মল যায় ছুটে আসবো মানে মল তো দশটা কিনে নিবো কটা কি হয়েছে আচ্ছা সমস্যা নেই তুই চাইছো মানে এরকম বুঝে যেতাম। একপর এরকম নিতে নিতে মাঠে ক্রিকেট খেলতে যেতাম না, আমার তো খেলার কোনো নেশা নাই, আমার তো এদিকে নেশা করছি ওরকম কিছু। তো একজন খেলতে যেত একজনের কাছে মোবাইলগুলো রেখে দিত দশ বারোটা পনেরোটা পাঁচটা দশটা এরকম রেখে দিত, আমি কি করতাম বাইশে বাইশে যেগুলো আমার বন্ধুর মোবাইলগুলো আছে ওইগুলো নিয়ে নেবে একদিন বিক্রি করে ভালো বারোটা একসাথে। এখন তো মানে সবাই একসাথে রেখে গেছে যে কি এরকম তাহলে এতদিন তো আমগো মল নেই বিক্রি করে খাইছে ও, আজকে যেহেতু এতগুলো মল নেই বিক্রি করছে সব মল বিক্রি করে হয় ওই যে যে ভাই আছিল ওই ভাইয়ের কাছে নিয়ে দিছি যে ভাই এগুলো সব বিক্রি করেন নিয়ে আবার আমাদের ওইখানে আছে পাগলা আমাদের রুম যেটা আছে দুই কাটার ভিতরে বাইরে আছে আধা কাটা, তো আমার যারা দিব পঁয়ত্রিশ হাজার টাকা আবার কুর্তি টাকা পাইবো আবার সবার মল দিতে এই মোবাইল মানে টোটালি কত সাথে সাথে খাটের মতো কইতেছে ওরা কইতেছে বাবা মল এত দাম মারামারি হইবো ওরা তোমার কিছু কইবো না বাসায় বিচার দিবে এরকম কিছু। তো অগরে মোবাইল দিতে ফ্যামিলি থেকে বকতে আছে মোবাইলের দিকে সবার মোবাইল একসাথে নিয়ে এসে বসছি আবার এরকম আমার আম্মু আমরা সিদ্ধি করতো পরে কি করছি ওই মুহূর্তে যে ওই বড় বাড়ির যে বারোটা মোবাইল দিচ্ছি মানে আমার একটা টাকাও খেয়েছে উনি আমার ইয়ে নিয়ে গেছে আমাদের ওইদিকে ওই যে ছিটাং রোডে ওইদিকে ঢাল দিয়ে নেমা মিজমিজি একটা এলাকার নাম আর কি। তো ওই এলাকাটায় ওনার সাথে মানে তিনটা মেয়ের সম্পর্ক ছিল আগে থেকে আমি জানতাম না, তো ওই জায়গায় উনি একটা জিপার দিয়া একান্ন পিস ইয়ে নিয়ে গেছে নিয়ে যাবার ওই জায়গায় আগে উপরে উঠছে চারতলার ভিতরে ছয়তলা বাড়ি আমরা চারতলা উনি আগে উঠছে পরে আমার বলতেছে যে চারতলা এসে নক কর, তো আমি চারতলায় গেছি গিয়ে নক করলাম আমার একটা টাকাও খেয়েছে দেন তারপরে উপরে গেছি যাওয়ার পরে তিনটা মেয়ে মানে কিরকম করে বসে রয়েছে একটা আমি কি ব্যাপার ভাই আপনি কয় বয় নেবো খাইতে থাক, তো আমি এরকম খাইতে শুরু করছি প্রায় পাঁচ সাতটা খাই দিয়েছি পরে অগরে খাওয়াই দিই মানে মাইয়া করে খাওয়াই দিতে পারি আমি হেরা কি এগুলো খাইবো হ খাওয়াই দিই কিন্তু হেরা ওইগুলো খাইতেছে পরে ওই তিনজনে খাওয়াই দিলাম এরকম করতে করতে পরে আমগো কি যে মানে উনি কি মানে খারাপ কিছু করবো ওনার মনের ভিতরে পরে ওই জায়গায় তিনটা মেয়ে ছিল আমরা দুইজন, তো আমি কি করছি দুইটা মেয়ে নিয়া আর আমি আমরা আরেকজনে চলে আসি বসছি এগুলো খাওয়ার জন্য আর আমার বড় ভাই আর একটা মেয়ে মানে ওই রুমের ভিতরে। তারপর অনেকক্ষণ পর আবার ফোন দিয়েছে আবার গেছি আবার এরকম খাইতেছি পরে এরকম খাইতে 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 খেতে আবার আমার কই কি যে তুই কিছু কর সমস্যা নাই পরে আবার আমি আবার একটা মেয়ে সাথে থাকি হ্যাঁ আবার অন্যরা মেয়ে খাইতে থাকে মানে আমার কোনো টাকা পয়সা দেয় নাই। পরে আমার আব্বু এই বারো হাজার টাকার মতো জরিমানা দিয়েছি মানে সময় নিয়েছিল আমার যারা আর কোনো টাকা দিব না সুযোগ দিলাম আমি যে আব্বুর সাথে তো খারাপ ব্যবহার করছি মার সাথে তো খারাপ ব্যবহার করছি মানে তারপরও মানে আমি ক্ষমা না চেয়ে আমার ক্ষমা করে দিয়েছি। তারপরে ওই যে মানে সময় নিয়েছে মানে আমার আম্মু কিছু দিকে টাকা নেই বিশ হাজার টাকা নেই টাকা নেওয়ার পরে যে বারো হাজার টাকাও করে দিচ্ছে মানে কিছু কিছু করে টাকা দিচ্ছে ওরা বসে আছে থাকা লাগবো না বন্ধু বান্ধব তখন মানে সবাই আমার থেকে মানে পরে গেল আর আমার সাথে কেউ চলতে চায় না একটা কিনে জমে গেল যে ওই রকম চুরি করে এখন তখন আমার মার কাছে এরকম বিচার দিত যে তোমার পরে এটা করে আমি বাসা থেকে একদিন কি করছি এখন তো কোনো ফ্রেন্ডের কাছে কোনো মানে যোগাযোগ নাই মোবাইল নাই কিচ্ছু নাই মানে একটা ইয়ার্স নাই যে কুড়াল গাছ কাটে যে ওই কুড়াল আমি নিয়ে দেড়শো টাকা বিক্রি করছি ১০০ টাকা আর ওই মহিলার কাছে বিক্রি করছি ১৫০ টাকা এখন ঘরে তো আর কিছু নাই তারপর দেখি একটা কোদাল আছে মাটি কোয় না কোদাল তো ওইটা নিয়ে যাও তখন ওইটা নিয়ে যাওয়ার সময় আমার আম্মু আমি দেখে রয়েছে মানে মানে চোর টোর এসব কিছু কইতেছে, এমনি কদিন খাবি, চোরের বাচ্চা চোর এন তেন কইতেছে। তখন তো মানে আবার মাথা রক্ত আছে যে এটা এটা জিনিস খাইতে যাবো মনে হয় এরকম দামি কি শুরু করে দিল। তখন মানে তুই মামুলিম চিলাচিলি করতেছে আমার এই যে মানে বসে যে আমরা ফিরি বলি আর কি কাঠে, ওই আম্মু ওই ফিরিটা আমার উপর হয়ে কেমারে আমার এই এই জায়গাটা লাগছে। ফিরিটা লাগার পরে আমার হাতে যে ইটা ছিল কোদাল, ওই কোদাল দিয়া আম্মু ওই মানে ফিরিটা আমার ফেঁকে মাইরা খারাপ জিনিস তখন তো কইতেছি একটা ভালো জিনিস খাইতে যাবো এগুলো কইতেছো মাথা গেছে পিছন থেকে এটা না আম্মু আমার শিখে দিয়া কারণ পিছন থেকে খুব মাস মানে কেউ দেখতে পারে না, বাদ বেড়ে দেয় না, কেউ বাধা দেয় না, সিঁধে লাগলে কিছু জিয়ে না, টাকা পয়সা নাই। তারপর ওইখান থেকে কি করছি আমার মামা ছিল টিচার আর কি, মানে তার দুই তিনটা কোচিং সেন্টার ছিল, সে আবার আমাদের নানি জায়গা দিচ্ছে তো ব্যাংকে টাকা রাখতে যাবে তার দুবার টাকা আছে আমি বুঝতে পারছি। কারণ ওই সময় চাইলাম কি যে এখন টাকা পয়সা নিয়ে তো আবার ভেঙে ফেলাম আর একটা সমস্যা, এখন তো যে নানি বাড়ি আছে শেষ সম্বল তারপর তো এরও থাকবো না কেবল কুইজম। আমি কিন্তু একটা কাজ করি কোন একটা মানে মেয়ের সাথে একটা রিলেশন করি বরাবর টাকা তো আছে ওই মেয়ের নিয়ে পালাই যাম পালাই নিয়ে বিয়ে করুন, তখন মনে হচ্ছে এরকম একটা কিছু হয়। তখন আমি কি করলাম যে এখন তো এই কাজটা করবো তাহলে একটা কাজ করি, মামা কথা যে তুই আরেকটা কাজ কর তুই কি করবি, আমি তাহলে আমি আবার কোর্টে চলে যাই। তখন আমি আবার কোর্টে চলে গেলাম, কোর্টে চলে গেলাম ওই অবস্থায় আমি বাসায় টাকা দিতাম, এমনি প্রত্যেক দিন ওইটা 200-300-500 টাকা করে হইতেছে আমি বাসায় তখন টাকা বাড়াইতাম। আমি যেতাম না বাসায় মানে লজ্জায় আমি বাসায় যেতাম না যে আম্মুর কাছে কেমনে মুখ দেখামো, আর আব্বুর মাথা লাগাইছে 32টা শিলি ফেলাইছে, আম্মুর পিঠ এখন 16টা শিলি, বোনের নাকি এক ব্যাগ রক্ত বের করছি, আমার চাচিমা বলতেছে আর বাসায় গিয়ে কি করুন আমার তো এই মুখ আর দেখানি দরকারই নেই। তাই আমি বাসায় যাই না আমি টাকা বাড়াই, আমার খাবার দিয়ে আছে কিংবা ছোট পিছিয়ে বাচ্চা দিয়ে বাড়াই 200-300 টাকা করে এরকম পাঠাতেছি চলতেছি। তাই একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়ে যায় আমাদের নানি বাড়ির, মানে ওই নানি বাড়ির দিকে না মানে আমাদের বাড়ি নানি বাড়ির মাঝামাঝি আর কি একটা জায়গা মানে রিলেশন হয়। তো ওই মেয়েটার নাম ছিল রাবি আর কি, ওর সাথে এরকম সম্পর্ক হয় একদিন দুই দিন তিন দিন মানে মোবাইলে কথা বলতেছি কন্টিনিউ, মানে আমার মামা একটা মোবাইল কিনে দিয়েছে আমার, তখন ওই মোড়টা আমার মোবাইল ছিল না, মামা একটা মোবাইল কিনে দিয়েছে, ওই যে মোবাইল তোর এটা শেষ সুযোগ আর কোনো মোবাইল টোবাইল আর পাবিনি, এটাই শেষ, বিক্রি করলে একবারে সারা জীবন আর মোবাইল চালাতে পারবি না। তো আমি মোবাইলটা আমি রাখছি, ওই মেয়েটার সাথে আমি কথা বলতাম মোবাইলে এরকম কথা বলতাম বলতাম, একসময় আমার সাথে ঘুরতে যাবো ঘুরতে গেছি, তারপরে অনেক কিছু হয়েছে মানে আমি যদি যাই কিছু হয়েছি ও মানে এই মেয়েটা জীবন আর নষ্ট করবো না, ওর এবার বিয়ে করবো মামার থেকে টাকা নিয়ে। তখন আমি মামার বলতেছি যে মামা মামার বাইক ছিল, মামা বলতেছি কি মামা আপনি একটা কাজ করেন এই চাবিটা দেন একটু বাইকটা চালাই, চালাবে আছে চালায়। তো ওই যে বাইকের চাবিটা ছিল ওইখানেই মানে ওই দুয়ারের চাবিটা ছিল, তো দুয়ারে খুলছি গিয়ে বাসায় এসে দৌড়া মামা তো বেঁচে পড়াইতেছে কোচিং সেন্টারে, বাসায় এসে দেখি কি মানে দুয়ারে টাকা নাই, টাকা গেল কই মামা তো ব্যাংকে ছিল, তো আমি জানতাম মামা যে আগে ব্যাংকে ছেড়ে দিয়েছে আমি জানি না আমার কই নেই, আমি আমি তো জানতাম আমার তো নিয়ে যাইতো। তখন মানে আরেকটা জিদ দিল মামাইকে আমরা করলো আমার থুয়া, হ্যাঁ তো মামার বাইক নিয়ে গেছিল, পরে ওই মামার বাইক নিয়ে আমি এক লোকের কাছে, লোকটা কোথায় যেন বাড়ি বলছিল মনে নেই সঠিক, মানে ওনাদের এলাকায় মানে গ্রাম অঞ্চলের মতো নাকি এই আপনার বাইক ভাড়া দেয় মানে যে কেউ চালাতে পারে 10-20 টাকা দেওয়া নাকি চালাতে পারে, ওই বাইকটা আমার মামা কিনছিল প্রায় 45,000 টাকা দিয়া। তা ওই বাইকটা আমি বিক্রি করছি মাত্র 12,000 টাকা, 12,000 টাকা মানে 11,500 টাকা বিক্রি করছি বাইকটা। তারপরে আমার মামার খোঁজাখুঁজি করার পরে আমি তো পাই না, তারপরে আমার আর মানে দুঃসম্পর্কের এক নানি বাসায় চলে গেছি ওই জায়গা, ওই জায়গায় গেছি ওই জায়গায় যাওয়ার পরে আমার খোঁজ পাইছি যে আমি ওই জায়গায়, পরে ওই জায়গা থেকে নিয়ে আসছি, নিয়ে আসার পরে কি করছো বাইক কু বিক্রি করে দাঁড়াইছি কয় টাকা বেচছো এত টাকা দিচ্ছি এই কটা বেশি কারণ তোর 15,000 টাকা দিয়ে তাহলে আগে যা ওখানে আমি 15,000 টাকা দিলে 20,000 টাকা দিলে কি আমি এটা কুইবো আমি এটা তো পাড়াই দিছি কুই পাড়াই শুনু বাড়াই দিছি, ওখানে আর কেউ আমাদের কথা মতো করে না, এইরকম আর কেউ মানে অনেকবার এই পুরো নিঃস হয়ে গেছি।
ওকে
আর যারা মনে হয় নেশা জগতের
কত সালের ঘটনা এই বাইকের ঘটনা,
বাইকের ঘটনা আপনার এই 7-7.5 মাস হলো
মানে এই 2014 সালের ঘটনা। ওকে তারপর
মানে একেবারে আমি নিঃস হয়ে গেছি, আর যেহেতু পকেটে টাকা নাই মানে যারা আমার ফ্রেন্ড ছিল যাগরে আমি খাওয়াইতাম একসাথে চলাফেরা করতাম খারাপ খারাপ বন্ধুরা, যেমন ওরা আমার দাম দিতেছে না যে আমার কাছে কোনো টাকা নেই মানে টাকা পয়সা নাই সবসময় অবদার আমি চলতেছি এরকম কিছু। তারপরে ওই যে মেয়েটার সাথে মানে সম্পর্ক আসছিল, তো ওই মেয়েটার সাথে মানে আমার একটা গেঞ্জাম হয়ে যায় একসময়, মানে গেঞ্জাম তবে কি মানে সবাই জানাজানি হয়, ওর আমি বলছিলাম যে তোমার নিয়ে না আমি চলে যাম পালাই যাম, তো ওর মোবাইলে আবার অটো রেকর্ডিং ছিল, ওর বড় এবার এটা আবার শুনতে পারছে, ওর আমি মার দুই করছে, তারপরে ও তারপরে বলে কি যাচ্ছে আমি তোমার ভালোবাসি এরকম করার পর আমি আচ্ছা তোমার নাম ব্যাগে যাবো এমন আমার টাকা পয়সা লাগবে কয় তাহলে টাকা পয়সা তাহলে তুমি নাও টাকা পয়সা বিয়ে করতে কয় টাকা লাগবে
আলটিমেটলি আমার প্ল্যান কি ছিল
মানে প্ল্যান ছিল কি যে ওর নাম পালাই যাবো
আমি নিয়ে পালাবে নাকি ওর টাকা পয়সা নিবে
না ওর নিয়ে পালাই যাবো কারণ আমার কথা যে ওর টাকা পয়সা যদি নেই আমি তো ওর জীবনটা নষ্ট হইলো আবার নেশা টেশা খাইলাম সেটা আগের মতোই হইল এই সেমটা তো ওর যদি বিয়ে করি দেখি লাইফটা একটু চেঞ্জ হয়ে গেল এরকম কিছু জিনিস তো ওরকম ও আমার বলতেছি যে একটা কাজ করে দিলে তুমি না আমার এমনি বিয়ে করে রাখো আমি কই বিয়ে করতে তো 5-6 হাজার টাকা দরকার এই টাকা আমি কইতে কম এই টাকা কইতে পাইবা তুমি ম্যানেজ করো আমি আমার কাছে এক টাকা নেই আবার ও আবার সবকিছু জানতো আমার আমি যে নেশা করি এরকম কিছু আমার বলতো যে এইগুলো খাইবা না সিগারেট খাইবা না এগুলো তো ওর আমি কি
নাম ছিল মেয়েটার
মেয়েটার নাম ছিল রাবিয়া আমার অনেক মানে শাসন টাসন করতো আর কি যে এগুলো খাইবা না এটা সেটা আমি ওরাম বলতেছি যে তুমি কেমন টাকা ম্যানেজ করো আমি বিয়ে করতেই হবো এরকম করে আর থাকা যাবো না একটা কাজ করো কয়েকটা আমি কি করবো একটা উপায় আছে যদি মানে আমার মার সৈন্য আনি তাহলে কিন্তু বাসা থেকে পালাই দেবো বাসা দিতে পারবো না আমার তো আমার কাছে কোনো টাকা নেই আর এমনি ওর কাছ থেকে আমার টাকা নিতাম মানে যে ও যে স্কুলে স্কুলে যাইতো স্কুলে যাওয়ার সময় মানে ওর মানে যে টাকা দিত ওর বাবা ওই টাকা জমাইতো 10-20 টাকা করে জমাইতো আর মোবাইল তো আমি ফোন দিয়ে কথা বলতাম ও জমা জমা আমার টাকা দিত 300 টাকা দিত 200 টাকা দিত 500 টাকা তো ও আমার বলতেছে কি যে আমি চলো তাহলে এগুলো নিয়ে চলে যেতে হবে কিন্তু পরে আবার ও বল পায় যে তুমি যদি আমার আবার মাছ পথে রেখে চলে যাও তখন তো আমার ফ্যামিলি তো জায়গা হইবো না তোমার ফ্যামিলি তো জায়গা হইবো না তখন আমি কই যাবো তখন তো আমার মরতে হইবো এরকম বলতেছে পরে আমি কি না ঠিক আছে তোমার বিলিভ করতে পারো বিশ্বাস করো আমি এরকম কিছু করতাম না জীবনে তুমি তো অনেক কিছুই করছো জীবনে ও তো সবকিছু জানতো তারপর তোমার কেমনি বিশ্বাস করি আমি তুমি কেমনি বিশ্বাস করবা তুমি আমার কর কি বমন চো আচ্ছা থাক কোনো বমন লাগবো না চল আমরা চলে যাবো ওরা কি করছে ওরা আমি বলছি যে এই 11-12 দিকে বাসা থেকে বেরোবা কিন্তু ওরা যে বাসায় থাকতো ওই বাসায় না মানে 10:30-9:30 মানে কেজি কেজি তো বলতেছি আমি 73-তে আসতে পারবো না আমি কি চাবিটা কার কাছে থাকি চাবি থাকে আমার আব্বুর কাছে আমি কিন্তু তোমার আব্বুর কাছ থেকে নিবা যখন ঘুমাই যাবো 2-4 দিকে কারণ আব্বু তো ভিতর দিয়ে দরজা লাগায় ঘুমায় কেন নিন আমি কি তবে কয়টা বাজে আসতে পারো তুমি কয় 7:30-7:30 দিকে আসি আমি কি এই সময় তুই যদি কেউ দেখে আত্মীয় স্বজন তো সমস্যা না আছে ঠিক আছে মা ওর আমি বলছি তুমি ডাইরেক্ট 4:00 এসে পড়বা 10:00 আমি বাস দিয়ে ওই জায়গায় এসে পড়বো আমি 4:00 গিয়ে ফ্রেন্ডের সাথে নিয়ে
আলটিমেটলি আমরা পালানোর প্ল্যান করছেন
পালানোর মানে আমি ব্যাগটি কিছু নিই আমার কথা ও যে সৈন্য গয়না নিবো ওগুলো কিনে মানে কাপড় টুপুর কিনবো আর কি ওরও বলছি যে যদি তোমার কোনো সমস্যা না থাকে তাহলে ব্যাগ নিয়ে আসবা আর যদি কোনো সমস্যা থাকে তাহলে এক কাপড়ে বাসা থেকে চলে আসবা আর এক বন্ধুরে নিছি
বাবা তো অনেক বিত্তশালী ছিল তাই কি
মানে ছিল মোটামুটি অর্থ না অর্থ একটাই না উনি এমনি ছিল তো যেই বন্ধুরে নিছি ওই যে আমরা 3টা বন্ধু কোর্স ছিলাম একটা তো মাইরা ফেলছি আরেকটা তো আছে তো ও তো আর এগুলো জানতো না ও তো আমার সাথে চলতো তো ওরে আমি নিয়ে গেছি যে তুই আমার একটু হেল্প করবি যে আমরা যে যাবো জায়গায় খাবার টাবার তারপরে রুম ভাড়া নিম এইসব কিছু সব জায়গায় তুই আমার হেল্প করবি চল দোস্ত তুই চল আমরা ওরে নিয়ে আমরা ওই জায়গায় দাঁড়া দিচ্ছি ওর শুনছি ও আসে বসে ওর বাবার মল নিয়ে আসছে বড় ভাইয়ের মল নিয়ে আসছে আর ওর মল 3টা বাসা থেকে 3টা মল নিয়ে আসছে আর আমি কিছুই নিয়ে যাই আমার কাছে কিছুই নেই কি নিয়ে যাবো পরে ওই জায়গায় আসার পরে আমি বলতেছি যে তুমি কিনে আসছো চলো মানে একটা গলিতে ঢুকি তাহলে কেউ না দেখতে পারে কিনে আসছে দেখি ও একটা ব্যাগ নিয়ে আসছে কাপড়ে ও ব্যাগ নিয়ে আমি তো কিছু নেই পরে কি যে এই যে আমি এরকম ওর মার গলার মানে একটা চেন নিয়ে আসছে গলার চেন আর যে মাথায় যে মানে মেয়েরা পরে আর কি এরকম টিকলি না কি বলে এইখান থেকে জায়গা পরে বিক্রি করবো না আমি ওই জামগান তো আমার কাছে বাংতি টাকা নেই আমি যদি বলি আমার কাছে এক টাকাও নাই তো আমি ওর কাছে ছোট হয়ে যাবো আমি আমার কাছে বাংতি টাকা নাই তো দাঁড়া এগুলো দিয়েছি বাংতি টাকা নিয়ে এগুলো নিয়ে পরে ওই ফ্রেন্ডে নিয়ে ওই ফ্রেন্ডে আমি আর ওই মেয়েটা তিনি গিয়েছিলাম চল আছে এগুলো বিক্রি করি পরে ওই দোকানে গেছি দোকানে যাওয়ার পরে ওই লোকটা বুঝতে পারছি যে মানে কোনো একটা সমস্যা আছে আমাদের মানে উল্টা পাল্টা নাম বলতেছে যে এগুলো কোথা থেকে পাইছো কি কিছু আমি বলতেছি যে আপনার এত কিছু জিজ্ঞেস করার দরকার নাই আপনি কিনবেন কিনা করেন না কিনে আমি চলে যাই মানে হুমকি দিতেছে যে এখন পুলিশ ডাক দিব এটা সেটা তাই ঝামেলা পুলিশ ডাক দিলে পরে ওনার কাছে আমরা এই 35,000 বিক্রি করি কিনা আর বাসা আসার পরে জানতে পারি যে এই 2,52,000 দাম আছে যে মানে যে চিন্তা নিছে চিন্তা এরকম মোটা ছিল ওই চিন্তাই মানে ওর ওর আম্মুর যে বানিয়ে দিত আব্বু 75,000 টাকা দিয়া মানে এরকম দাম ছিল আমরা 35,000 বিক্রি করার পরে ওর নিয়ে আমি যাবো এখন ওই ভুট্টো মাছ হয়ে গেছে গেছে ওর নিয়ে যাওয়া দোকানে তুমি এই একটু দাঁড়া ওই একটা কোনায় সিম কিনে দিয়ে আমি তুমি একটু দাঁড়াও দাঁড়া আমি বন্ধু কেছি চল
আলটিমেটলি ওকে নিবেন না ওকে
হ্যাঁ এখন আবার মানে টাকা পাওয়ার পরে আমার মতামত চেঞ্জ হয়ে গেছে আর বন্ধুরে বলতেছি দোস্ত চল ওর নিয়ে যাওয়া দোকানে আমরা বাইরে যাই কি করস উই আন বেজে কেমনে ওই জিনিস মিস লুয়ে পড়ছে সন্ন জিনিস বাইত গেল তোরে জব করবো আমি কই জব করলে করবো চল আমি যেতাম না ধরে লোক কইম বলে আমার আমার ভালো লাগে না চল আমি বাইকে কাজ কোনো কোনো বাপ মাল থাকি
এই সময়টাতে শুধুমাত্র আপনার নেশা ছাড়া দুনিয়াবি অন্য কোনো জিনিসের প্রতি আপনার কোনো টার্গেট নেই
না শুধু নেশা আর মানে মানে এই ইয়াবাটা খাওয়ার পরে ঠিক আছে মানে অন্যান্য নেশা করছি অন্যান্য নেশার ভিতরে মানে তেমন একটা জিদ নাই কিন্তু এই ইয়াবাটা খাওয়ার পরে মানে মেজাজটাই মানে খিটখিটে থাকে মানে ভালো কথা বললো খারাপ লাগে
আচ্ছা তারপর কি করলেন
তারপরে ওই মেয়েটা কি বললাম যে তুমি যে দাঁড়াও ওরা একটু কোনো সিঙ্গি নিয়ে এসছি আমি বলতেছি তো আমরা ওইখান থেকে সিঙ্গি নিয়ে এসে মানে ১০ টাকা ১০ টাকা ২০ টাকা নিবো আমরা ওই জায়গায় ৮০ টাকা দিয়ে সিঙ্গি নিয়ে বাসায় এসে বসছি মেয়েটার ওই জায়গায় রেখে এসে বসছি হ্যাঁ বাসা কিন্তু তো ওর কাছে আর কোনো টাকাই নেই ও কোনো টাকা নেই তিনটা মোবাইল ছিল ওর কাছে ওই তিনটা মোবাইল আমি আর একটা আনিনি ও কি করছে ওইখান থেকে ওই মানে ও একটু বড় টাইপের ছিল কোনো মোবাইল বিক্রি করে নাই মেমোরি কার্ড বিক্রি করে নাই ওইখান থেকে হাঁটা শুরু করছে হাঁটতে হাঁটতে হাতে প্রায় ১১:৩০ বাজে বাসায় আসছে
মেয়েটা
ওর বাসার ওইখানে আইসে আমার এসএমএস পড়াইছে যে আমি এইমাত্র বাসায় আসলাম আমি কি কয় তিনটা মোবাইল ওর হাতে আসছিল এখন বাসায় যাবো এগুলো কি বিক্রি করে বাসায় যেতে পারে নাই পরে আমার বাসায় এসে কোনো বিচার দেয়নি তো আমার মানে বারবার ফোন দিতে আসছে যে ফোন রিসিভ করো ফোন রিসিভ করো ফোন রিসিভ করি না কল ড্রাইভেট করে রাখছি তারপরে বন্ধুর ফোন দিতে আসছে যে প্লিজ ভাই ফোনটা দেন ফোনটা দেন পরে এক সময় ও ফোন ধরছে ফোন ধরার পরে বলতেছে যে রাহেন তো আমার সাথে নাই কোথায় গেছে বলতেছে কয় ও তো বাসায় চলে গেছে কয় কি বলেন আপনি আমি এখন কিভাবে বাসায় যাবো আমি তো জানি না আচ্ছা আমি খোঁজ করে দিতে আসি তুমি আর বাসায় যাবো না ওই ফ্রেন্ড বলতেছে তখন আমরা আইসে অলরেডি মানে নেশা করতে বসে পড়ছি আমরা দুজন ছিলাম তুমি সেই জায়গাটা যাও আমরা আসতেছি আমরা এই ভিতর দিয়ে আসতেছি এই বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আসতেছি কয়েকটা এখন আমি কিভাবে যাবো একটা মল বিক্রি করে তারপরে যাও তোর মল একটা কোন মল একটা বিক্রি করছো ভাই মল ৭৫০ টাকা বিক্রি করে ও আবার গিয়ে আসবে ওই জায়গায় গিয়ে দাঁড়াইছি কয়টা বাজবে আমি একটু দাঁড়াও ১২টা বাজে তুমি কয়টা বাজবে আমি এক ঘন্টা লাগবে তুমি একটু দাঁড়াও মানে আমরা এই সময় তো নেশা করতে আসি
১২টার সময় ওই মেয়েটাকে হয়ে দাঁড় করে দেখেছি
মানে মানে আমার কথা যে ও যদি আমার ওইখানে যায় মানে যাইতে যে সময় লাগবে এই মানে এই সুযোগে আমাকে কেউ ডিস্টার্ব করবো না কোনো ফোন আসবো না নেশা করতে থাকি আরামসে নেশা করতে থাকি আর ওই জায়গায় দাঁড়ায় হয় এরকম কিছু
মানুষকে তার সেন্সের জায়গাটা থেকে চিন্তার জায়গাটা থেকে একটা ড্রাগ কি পরিমাণ ভোতা করে দিতে পারে I'm just saying OMG oh my god this is truly impossible for a human life and that is truly happening by a drug oh my god
okay তারপর তারপরে ওই মেয়েটা ওই জায়গায় দাঁড়ায় থাকে ঠিক আছে পরে পরে আবার আমার কোন একটা দিয়ে ফোন দেয় পরে কই কই তুমি আমি কই আমি তো আইতাছি দাঁড়াও একটু ওই তুমি কি করতে যেতেছি আমি কিন্তু কিছু বুঝতেছি না এতক্ষণ দিয়ে দাঁড়া করে রাখছো কি লাগছে আমি তোমার মোবাইল বিক্রি করছো না তো একটু কিছু খেয়াল আমরা আইতেছি তুমি কি আবার নেশা করতেছো নাকি আমি না আমি নেশা টেশা করতেছি না তুমি আইতেছি তুমি একটু দাঁড়াও ও একটু মানে একটু রাজ করতে পারতেছে যে ও তো নেশা করে সবসময় হয়তো এতগুলো টাকা পাইছে একসাথে নেশাই করতে গেছে এরকম কিছু আমি বলতে তুমি নেশা করতেছো আমি না আমি তোমার নেশা টেশা করতেছি না আসতেছি দাঁড়াও কাজ আছে তারপর ওই দিন আর আমি আসি না ও বাসায় চলে গেছে পরে আমি ওই বন্ধুর বলছি যে তোর যদি ফোন দেয় কবি যে আমি বাসায় চলে গেছি আমার মল টাইম অফ করে পরের দিন আমি আর বাসায় যাই না ও কি করছে ও আর বাসায় আসি না ওই বন্ধুরে জিজ্ঞেস করলাম যে ও কোথায় ও তুমি সকালে বাসায় আসছে আমি সারা ঘুমাইনি কয় না ও তো বাসায় না কি করস কই গেল তুই গেলি মানে ৭৫০ টাকা ছিল ওর কাছে আর দুইটা মোবাইল এটা গেলো কই গেল কিছু বুঝতেছি না পরে দিয়ে ওর কোনো খোঁজ খবর নেই এরকম ২ দিন ওর কোনো খোঁজ খবর নেই আর বাসা থেকে আমি খোঁজ করতে আসছে মানে যদি অন্য একটা ছেলে গায়েব হইতো তাহলে ভাবতো যে ওর সাথে মানে পালা গেছে মানে সবাই আছে ও নাই ও কই গেল আবার বাসা থেকে সন্ধ্যের নিয়ে গেছে ওর মার এগুলোর লেগে খোঁজ করতে আসছে সেটা মানে তখন আমরা কেউ জানি না
আমরা
কেউ জানি না ওর মোবাইল ফোন দিলাম মোবাইল বন্ধ তাই একদিন মোবাইল বন্ধ তাই আমি ভাবতেছি যে কোনো এত রাতে যে দাঁড়া করে রাখছি
কোন আত্মীয় স্বজন বাসা গেল কিনা নিয়ে গেল কিনা
হ্যাঁ সবাই মানে সব আত্মীয় স্বজন বাসায় ফোন দিয়েছে ২ দিনে মানে কোথাও নাই তা আমি একটা জিনিস ভাবতেছি যে নারায়ণগঞ্জে তো এরকম একটা খারাপ জায়গা নাকি কোনো সমস্যা হইলো কোনো প্রবলেম পড়লো মেয়েটা বুঝতেছি না কিছু মানে এমনি খারাপ লাগতেছে যে আবার কি আকাম করলাম বুঝলাম না কিছু তারপরে ওই ৩ দিনের বাসা জানতে পারে যে ওর ফ্রেন্ডের বাসা আসবে তো ওর মা বাবা মা ওই বাসা সবাইকে আছে মানে ওর ফ্রেন্ডের আব্বু মনে বলছে যে ও যাইতে দিবে না তোর হ্যাঁ আমরা আইতেছি ও তো একটু সমস্যা করছে ওরা বাবা মা ওই বাসায় গিয়েছে যাওয়ার পরে বলতেছে যে তুই এগুলো কি করছিস পরে পরে এগুলা বাসা থেকে নিয়েছি আমি কিনে দিয়ে দিয়েছি তার দিছে রাহেন্ডি দিয়ে দিছি তো ওর আব্বু আমার আমগো বাসায় আছে আর বলতেছে যে এই যে দেখেন এগুলো আপনার ছেলের দিছে আপনি সেগুলো তো এগুলো বিক্রি করে ফেলাইছে আমার আম্মু বলতেছে যে ও তো আমাদের বাসায় আসে না নানি বাসায় থাকে ও আমাদের ছেলে না দরকার নেই ওর যদি মাইরালান মাইরালান কোনো সমস্যা নেই আমরা এগুলো কোনো কিছু জরিমানা দিতে পারবো না কারণ ওর জরিমানা দিতে দিতে আমগো কিছু নেই আর কিছুই নেই ওর মাইরালান কেন পরে আমার ওই মেয়েটা আমার ভালোভাবে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে তুমি কি আমার বিয়ে করবো আমি কি কি হ্যাঁ বিয়ে করবো মানে আর ওর বিয়ে করার কোনো ইচ্ছা নেই যার সাথে আমি চিটিং করছি আর বিয়ে করতাম তো হ্যাঁ বিয়ে করুন তো কাছে তুমি আসো আমি ঠিক কই আসুন মানে আমার একটা যে কোনো একটা সমস্যায় ফেলা ফেলাই আমি তো বুঝতে পারতেছি কই আসুন কয় অমুক জায়গায় কোর্টের সামনে আসলো আমার চাচু এসে আমাদের বিয়ে করাই দেবো তুমি এরকম স্বর্ণ টন নিচ্ছ আমার চাচু এসে বিয়ে করাই দেবো আমার কথা যে পকেটে আরো অনেক টাকা আছে এখনো প্রায় 26,000 টাকার মতো আছে না আর বিয়ে করে কি দরকার আমি কাছে তুমি যাও নিতেছি আমি ফ্রেন্ডে নিয়ে আসি কাছে ঠিক আছে আমি গেছে 2 ঘন্টা হয়ে গেছে আবার ফোন দেখ কই তুমি আমি আসতেছি তারপরে আমরা ওই জায়গায় আর যাইনি কেন আমার বাবা মা তো বলছি যে আমার আমার চিনেন আমার মারা ফেলাইতে তো ওরা আর কিছুই করতে পারেনি আমার মানে আমরা একটু মানে আমাদের ফ্যামিলির প্রভাবশালী ছিল কিন্তু আমরা তো এখন টাকা পয়সা নাই কিন্তু আমার চাচা যারা কথা আছে তো আমাদের আর কিছু করতে পারিনি কিছু হয়নি এখন মানে এই এগুলো যে মানে শুনতাম যে যা বলবো সত্য মানে এটা শুনতাম তো মানে আমি জীবন গল্প শুনতাম তারপরে জ্বর তো কয়েকদিন আগে শুরু হয়েছে এই শুনতাম কিন্তু আমার এক ফ্রেন্ড বলতেছে আমি ফোন দিয়ে জিজ্ঞেস করতেছি যে আজকে কি আছে মানে রবিবার দিন ক্লাস 11টায় বিশেষ এই ঘটনা আছে এগুলো শুনতেছি আমার খুব ভালো লাগতেছে যে এগুলো তো ওগুলো কেমনি গিয়ে খুব আমার তো এই জায়গায় যাওয়া দরকার আমি তো জীবনে এত অপরাধ করছি মানে যাওয়া দরকার তো আমার এক ফ্রেন্ডে ওই যে রাজীব নাম বললাম রাজীব আসিফ আর আরিফ ওরা তিনি নাম বলতেছে যে ওই যে আপনি যে নাম্বার গুলো যে দেন ওই নাম্বার গুলো এই জায়গাতে ফোন দেয় তো ওরা নাম্বার দুই টিপসে আমার বলতেছে তুই বল ঠিক আছে তখন আমি বলতেছি আমার এগুলা ওরা আমার বলতেছি তুই ওই জায়গায় তোর এগুলা ক মানে এখন আমি ভালো টিকে গেছি তার কারণটা কি ওরা আমি একসময় বাসায় আসি মানে কিছুদিন আগে আমি বাসায় আসি আসার পরে প্রায় 15 দিন আগে আমি বাসায় আসি আসার পরে আমার আব্বু আমার আম্মু মানে এখন আর কোনো রাগ নেই আমি কোনো ক্ষমা চাই নাই কিন্তু তারপরও এসে বলতেছে মানে ফ্রেন্ড সার্কেল সবাই আমার নিয়ে আসছে যে ও বাসে থাক ও আর এগুলো করবো না এগুলো আর করবো না আমি বলতেছি যে আমি আর কখনো যদি তোরা কোনোদিন মানে প্রমাণ পাস তাহলে তোরা যা ইচ্ছে বুঝি যা আমি করতাম তো আমার দুজন নিয়ে এসে সবাই করতেছে যে এগুলো করবো না কাজ কাম করবো ভালো জীবো ওরা বাসে থাকবো তাই আমার আব্বু আমার আম্মু মানে সবাই কান্না গাড়ি করতেছে আচ্ছা দাঁড়ানো রয়েছে তুই থাক বাসে থাক তোর ভবিষ্যৎ কি একটা কাজকর্ম কর তুই ভালো হয়ে যা মানে আমার ফ্রেন্ডটা বলতেছে যে তুই ওই জায়গায় গিয়া মানে আর যে ফ্রেন্ডের সঙ্গে খারাপ কাজ করছি আর যে মেয়েদের সঙ্গে খারাপ কাজ করছি আর বাবা মার কাছে তো ক্ষমা চাইনি ক্ষমা না চাইলেও ক্ষমা করে দিছি মানে তুই ওই জায়গায় গিয়া সবার কাছে বল আর মানে আমার মতো ভুল যাতে কেউ না করে মানে বন্ধুরা আমার বিশ্বাস করছে মানে বাবা মা আমার বিশ্বাস করছে মানে ঘর থেকে আমি টাকা চুরি করতাম আমার আব্বু বলতো যে না ওই তো অসম্ভব নিতেই পারে না ও কখনো তো টাকা নিত না কিন্তু আমি তো নিতাম কিন্তু বিশ্বাস করতো না কেউ ওই যে ঘনকের কাছে যাইতো উল্টা পাল্টা বলে যে তুমি কিনিস তুমি কিনিস মানে আর কিছু যেত না এরকম আমি বিশ্বাস করতো মানে মানে বিশ্বাসের কারণে কোনো মানে শাসন করে না সমস্যা মানে আমি শুনছি না আমার দাদি বলছে আমার আম্মু বলছে যে আমি মানে জন্মানো পৃথিবীতে আসার আগে আমার আম্মুর 4টা ছেলে মারা গেছে তো আমার আব্বুর আমার আম্মুর শখ আছে যে একটা ছেলের দরকার তো মানে এই জন্যই আমার কিছু বলতো না যে মানে আমার আম্মু বলে যে কি মহিলা বাচ্চা একটা মাত্র পোলা মারা দরকার নেই এই জন্য মানে আমার গায়ে কখনো হাত দিত না আর কিংবা কেউ কখনো শাসনও করতো না আর মানে একটা খারাপ কাজ করতেছি আরেকটা মানে উপরের দিকে উঠতেছি কিন্তু মানে কেউ কোনো শাসন করতেছে না ভয় পেয়েছে এরকম কিছু
প্রিয় শ্রোতা এই হচ্ছে আমাদের আজকের অতিথি রায়হান রাব্বির জীবনের চরম অপ্রিয় সত্য 21 বছরের বয়স এখনো ড্রাগ অ্যাডিক্ট এখনো ও ড্রাগ নেয় কিন্তু ও চায় ভালো জীবনে ফিরে আসতে কিন্তু শেষ পর্যন্ত কি পারবে আপনি এখন কি ধরনের ড্রাগ নেন
এখন মানে 3-4 দিন যাবত মানে আমি কোনো কিছু খাইতেছিলাম না মানে কোনো ওইগুলো তো
3-4 দিন আগে আপনি কি নিয়েছেন
মানে 3-4 দিন আগে আমি মানে এই শুধু ইয়াবা দুইটা ইয়াবা খাইছিলাম মানে না পাইরা মানে এর আগে থেকেই 1 মাস আগে থেকেই মানে আপনার এই যে ফেন্সিল এগুলো মানে সব কিছু অফ করে দিয়েছি মানে ইয়াবাটা অফ করতে পারতেছি না তো 3 দিন আগে মানে নিয়ত করছি যে
আপনি এর আগে কতবার অফ করেছেন কতবার ফিরে এসেছেন
একবার একবার দুইবার অফ করছিলাম
আবার ফিরে গেছে আমি সেই জায়গাটাই বলছিলাম যে প্রপার যদি ট্রিটমেন্ট না হয় প্রপার যদি ওদেরকে রিহ্যাবিলিটেট না করা হয় তাহলে এই আজকে যে রাব্বি রায়হান এখানে এসে ওয়াদা করছে যে সে আর কখনো খারাপ কাজ করবে না মানুষের কাছে মাপ চাচ্ছে এগুলো আসলে বিলিভ করাটা খুব মুশকিল তবে মানুষের উপর বিশ্বাস হারানো পাপ আমরা বিশ্বাস করতে যাই আমরা রাব্বি রায়হানকে সংশোধন করতে চাচ্ছি না আমরা শুধু রাব্বি রায়হানকে সামনে এনে বলতে চাচ্ছি আপনি কি ওর মতো হবেন কিংবা ওর মতো একজন অপরাধী ওর মতো একজন দুর্ধর্ষ কি বলা যেতে পারে সন্ত্রাসী আপনার পরিবারে জন্ম হোক সেরকম ব্যবস্থা কি আপনি আপনার পরিবারে করে রেখেছেন তাহলে সেটা নিবারণ করুন আপনার ভালোর জন্য নইলে আপনার সন্তান আপনারই গায়ে হাত তুলবে এবং সেটার বাস্তব উদাহরণ আজকে আমরা আমাদের অনুষ্ঠানে রেখেছি আমরা ছোট্ট একটা ব্রিদিং স্পেস নিব তবে তার আগে এই মুহূর্তে আমি কথা বলতে চাই জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম যার পরামর্শ আমরা প্রতি অনুষ্ঠানে পেয়ে থাকি এবং যে বিষয়গুলো নিয়ে এখানে কথা হয় যাদের জীবনের অপ্রিয় সত্যগুলো উঠে আসে তিনি মূলত ওইসব বিষয়ের উপরে এক্সপার্ট তিনি আজকের এই অনুষ্ঠানটি শুনলেন তার কি মতামত আছে আমরা চলুন একটু শুনি ডক্টর তাজুল ইসলাম শুনলেন তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনার জন্য কি বলার আছে আপনার
জি আমি রায়হান রাব্বির কথা যেতে শুনেছি আমি একজন পেশাগত জীবনে আমি যেহেতু মনোরোগ বিশেষজ্ঞ এবং আসক্তি বিশেষজ্ঞ আমি মাদকাসক্ত চিকিৎসা করতে গিয়ে যে রোগীদের যে কাহিনী শুনি এবং মাদক বা নেশার যে কারণগুলি দেখা যায় বা উপসর্গগুলি দেখা যায় সব কিছুই একবার টিপিক্যালি রাহান রাতির মধ্যে পেট করেছে। যেমন কারণ যেগুলি আছে মাদকাসক্তির জন্য সবাই জানা রাখতেছি অনেক কারণের ভিতরে এটা হচ্ছে এই যে পরিবারে যদি মা বাবা কেউ যদি মাদকাসক্তি হয় বিশেষ করে বাবা যদি হয় তাহলে সেই পরিবারের সন্তানরাও মাদকাসক্তিতে বেশি পরিমাণে যাবে, প্রায় 5-7 বেশি সম্ভাবনা থাকে যে তারা মাদকাসক্ত হবে। রাহান রাতির ক্ষেত্রে দেখা গেছিল তার বাবা মা থেকে আমাদের সবচেয়ে বড় মডেল হচ্ছে নিজেদের মা বাবা, আমরা তাদেরকে আইডল হিসেবে ধরে আদর্শ হিসেবে ধরে অনুকরণ করে অনুসরণ করি, আমরা কিন্তু আমাদের মূল্যবোধ তৈরি করি, আমাদের অভ্যাস তৈরি করি, আমাদের জীবন লক্ষ্য তৈরি করি। যদি বাবা সেরকম হয় এবং যে বাবা
এখানে দুটো জিনিস তিনটে জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমাদের শ্রোতাদের কাছে বিভিন্ন রকমের কমেন্টস করে আমরা যেটা বুঝতে পারছি যে নেশাগ্রস্ত মানুষের ক্ষতির লিমিটটা আসলে কত বড় থাকতে পারে। এই যে ও বাবার গায়ে হাত তুলেছে, মায়ের গায়ে হাত তুলেছে, বোনের সব কসমেটিক বিক্রি করে দিচ্ছে, বোনের গায়ে হাত তুলতেছে, ফ্রেন্ডকে মেরে ফেলছে এবং সবচেয়ে কাছের বন্ধু, এই বিষয়গুলো একজন নেশাগ্রস্ত মানুষের জন্য স্বাভাবিক কিনা আপনার কাছে কি মনে হয়?
হ্যাঁ না, স্বাভাবিক হওয়ার কথা না, কিন্তু নেশা একটা পর্যায়ে যেটা হয় আমরা বলি যে মানুষ নেশা যেটা করে এটা হচ্ছে কেমিক্যালি আসক্ত হয়ে পড়ে ব্রেনে, যে কতগুলো রিগুলার সিস্টেম আছে ডোপামিন সিস্টেম যেটা আছে সেই সিস্টেমটাকে সে দখল করে নেয়। অর্থাৎ আমরা তীব্র আনন্দ যেমন পাওয়া বা তীব্র উৎসাহ উদ্দীপনা যেমন পাওয়া এই সবকিছুই কিন্তু ওই নেশার উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার ফলে আমাদের ব্রেনের যে সামনের প্রিফ্রন্টাল কর্টেক্স যেটা আমাদের জীবনবোধ, আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, আমাদের বা আমাদের আচরণ নিয়ন্ত্রণ, আবেগ নিয়ন্ত্রণ, সেই জায়গাটাকে ওকে নষ্ট করে ফেলে, যার ফলে দু তিনটা কারণে একত্রে ব্রেনের বিভিন্ন জায়গায় বৈকল্য সৃষ্টি হওয়ার কারণে তার ভিতরে মমত্ববোধ বলেন, সামাজিক মূল্যবোধ বলেন, যেটা আমরা পুরো সোশ্যাল বিহেভিয়ার বলি, যে সামাজিক আচরণগুলি বা ধর্মীয় যে আচরণগুলি সেগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তারা আসলে এক কথায় আমরা বলি যে মাদক যারা ধরেন তারা ঠিক মানুষ না হয়ে তারা দান হয়ে যায়।
এই
হ্যাঁ তখন তারা কি করতে শুরু করে, মা বাংলার মাঝযুদ্ধ করেই শুরু করে, এবং এটা কারণও আছে স্বাভাবিকভাবেই তারা যেহেতু মাদক খাওয়ার জন্য তাদের টাকা দরকার হচ্ছে, টাকা সংগ্রহ করার জন্য প্রথমে সেই আপনি যদি করেন বাসার যা কিছু আছে সব হিসেবে বিক্রি করে, তারপরে তাদের সে চাপ দিয়ে বা অন্যান্য ভাবে নির্যাতন করে টাকা নিতে চায়, পরে চিন্তায় করতে চায় বা বাইরে বাইরে অন্যদের উপর কুন্দাহাজানি এগুলো করে, এগুলি টাকার জন্য যেমন করে, আবার একই সঙ্গে যেমন আপনি বন্ধুর প্যাকেজে গিয়ে সেই ফোন করছে সেটা একই কাজ হবে।
আপনার সাজেশনটা কি থাকবে যে এই রাস্তা থেকে বের হয়ে আসতে হলে একজন মাদকাসক্ত, আমরা বিলিভ করি যে আজকের অনুষ্ঠানে অনেক বন্ধু আছেন যারা এইরকম মাদকাসক্ত এর চেয়েও হয়তো ভয়াবহ কাজ করেছেন, তাদের জন্য আপনার টিপিক্যালি কি বলার থাকবে যে তারা আসলে কোথায় গেলে বা কি করলে এই জায়গাটা থেকে বের হয়ে আসতে পারে?
জি অনেক ভালো প্রশ্ন করছেন। রাহানদার মতন এরকম যাদের মনে উদয় হয় শুধু বুদ্ধি উদয় হয় যে না আমরা একটা খুব খারাপ জগতে চলে গেছি, একটা মধ্যে চলে গেছি, আমরা আমাদের একটা ব্ল্যাক হোল একটা গভীর একটা গর্তের মধ্যে পড়ে গেছি, সেখানটা আমাদের বের হয়ে আসতে হবে, তখনই তাদের বুঝতে হবে যে তারা একটা খুবই মানে আত্মঘাতী একটা মানে সর্বনাশা পথে এগিয়ে চলেছে। মাদক এমন একটা জিনিস যেটা সাময়িক তীব্র আনন্দ দেয়, সে আনন্দটা এত বেশি তীব্র থাকে এর যে কুফল আছে, এর যে সামাজিক আর্থিক নৈতিক শারীরিক এবং অন্যান্য ক্ষমতা কি হয় ওগুলি তাদের দিকে দৃষ্টি পড়ে না, তারা অন্ধ অন্ধ হয়ে যায়। সেজন্য তাদের প্রথমে বলতে হবে যে এর অত্যন্ত খারাপ পরিণতি আছে, সেই খারাপ পরিণতিটাকে লক্ষ্য রেখে যে সাময়িক যে তৃপ্তি বা আনন্দ পাওয়া সেটাকে আমি দমন করে আমি জগৎ থেকে উঠে আসবো এবং আসার জন্য যা যা করার প্রয়োজন আমি তা করতে প্রস্তুত থাকবো। এই যে মানসিকভাবে দৃঢ় একটা ইচ্ছা শক্তি পোষণ করা প্রথম কাজে এটা করতে হবে, কিন্তু আমি আবারও বলি শুধু ইচ্ছা শক্তি দিয়ে মাদকাসক্তি থেকে ফিরে আসা যাবে না, এই জন্য তাদেরকে একজন প্রফেশনাল অর্থাৎ মনোচিকিৎসকের সহায়তা নিতে হবে এবং সবচেয়ে বড় সহায়তা লাগবে তার পরিবার এবং ওই পাশে পাশে সমাজকে, তিনটা গ্রুপ আমরা বলি চিকিৎসক পরিবার এবং মাদকাসক্ত সেই ছেলে বা মেয়েটি, এই তিনটা গ্রুপ একত্রে যদি একসঙ্গে কাজ করে এবং বেশ কিছু ডিজিটাল ব্যাপার আছে আমি সবাইকে জানা যাবো কিছু নিরাময়ের জন্য এখন কিছু কার্যকরী ওষুধও আছে, যার ফলে সেই ওষুধগুলি খেলে তাদের যে শারীরিক কষ্ট তো কষ্টগুলি নিবারণ হয়, লেখার প্রতি যে আগ্রহ আকর্ষণ থাকতো সেটাও অনেকটা কমে আছে। আর বাকিটা হচ্ছে যে তাদেরকে বিভিন্ন রকমের কাউন্সিলিং এবং থেরাপির মাধ্যমে আমরা তাদের পুরো জীবন ব্যবস্থাটাকে সম্পূর্ণ পরিবর্তন করে আবার নতুন করে সেইভাবে যদি আমরা আবার আগে নিতে পারি তাহলে মাদকাসক্ত কিন্তু পরিপূর্ণভাবে নির্মূল করা সম্ভব হবে।
অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম, আপনার মূল্যবান সময়ের কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার পরামর্শ জানিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আমরা এই পর্যায়ে একটা ছোট্ট ব্রিদিং স্পেস নিতে চাই, একটু পরে আমরা আবারও ফিরে আসছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা অসংখ্য অসংখ্য কমেন্টস পেয়েছি ফেসবুকে, কয়েকটি পড়তেই হয়। সাজ্জাদ কিরানীগঞ্জ থেকে লিখেছে, আজকে যিনি এসছেন তিনি চরম অন্যায় করেছেন, এই অন্যায় এই পাপের ক্ষমা নেই, কখনোই ক্ষমা পাওয়ার যোগ্য না, আমি রাব্বির চরম শাস্তি দাবি করছি। রিক্তা ফার্মগেট থেকে লিখেছেন, জীবনে অনেক বেয়াদব দেখেছি কিন্তু এই রকম বেয়াদব দেখিনি, মানুষ খারাপ হয় কিন্তু এতটা খারাপ হয় কিভাবে, জঘন্য অপরাধ হিসে। সিরাজ কক্সবাজার থেকে লিখেছে, রাব্বি শুরু থেকেই খারাপ পথে চলেছে, ও কারো কথা শুনতো না, ওকে ছোটবেলা থেকেই মূলত শাসন করার দরকার ছিল, ওকে আর্মিদের কাছে দিলে ঠিক হতো, ওখানে ওর উচিত শিক্ষা হতো। আমি জানি না আপনি কেন এই কথাটা বলছেন। নবাব সিরাজগঞ্জ থেকে লিখেছে, ছি এত জঘন্য অপরাধী রাব্বি, আপনি কোনো কিছুতেই আপনার ক্ষমা হবে না, জীবনে এত পাপ করেছেন এই অল্প বয়সে কোনোভাবেই ক্ষমা করা যায় না। কাঞ্চন খিলগাঁও থেকে লিখেছে, পাপ করতে করতে রাব্বি পাপের চরম সীমায় পৌঁছে গেছে, তবে যত বড় পাপই হোক আল্লাহ নাকি পাপিকে ইচ্ছা করলে ক্ষমা করেন, তাই বলবো রাব্বিকে একবার সুযোগ দেওয়া হোক, দেখা যাক ও ভালো পথে ফিরে আসতে পারে কিনা। ফারুক ঢাকা থেকে লিখেছে, যাহা বলিব সত্য বলিব, আমি নিয়মিত শুনি, তাই অনুষ্ঠান শুনেই মূলত অপরাধীরা তাদের ভুল বুঝতে পেরেছে, সুতরাং এই অনুষ্ঠান ধন্যবাদ পাওয়ার যোগ্য, আর রাব্বিদের মতো অন্যায়কারীদের আইনের হাতে তুলে দেওয়া উচিত। সুইটি চট্টগ্রাম থেকে লিখেছে, রাব্বির কথা শুনে আমার ভয় লাগছে, যে মানুষটা তার বাবা মাকে মারতে পারে সে সবাইকেই মারতে পারবে, এদের শনাক্ত করতে হবে, উপরে ফেলতে হবে এদের ভুল। জুয়েল রানীনগর থেকে লিখেছে, রাব্বিকে সবার সামনে দিনের বেলায় গুলি করে মারা উচিত, মানুষ অতিষ্ঠদের জন্য, এদের মারলে জনমনে শান্তি ফিরে আসবে, এদের বাঁচার কোনো অধিকার নেই। এভাবে না চিন্তা করা যাবে না, সবসময় একটা কথা মনে রাখতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আপনি আজকে একজন রাব্বিকে দেখে রাব্বিকে যদি মেরে ফেলেন, রাব্বিরা কেন রাব্বি হয় সেই জায়গাটিকে যদি আপনি মেরে না ফেলেন, রাব্বির জন্ম হতেই থাকবে। রাব্বি অপরাধ করেছে, সুতরাং রাব্বির অপরাধটাকে ব্যক্তিকেন্দ্রিক চিন্তা না করে তাকে সমষ্টিকভাবে চিন্তা করুন, এই অর্থে যে রাব্বির মতো অপরাধী সমাজে কেন জন্ম নেয়, এই বিষয়টা যদি চিন্তা করেন, এই বিষয়টাকে যদি স্টপ করে দিতে পারেন, তাহলে রাব্বিরা সমাজে অনেক ভালো কাজ করবে। রাব্বি, অনেক বাজে বাজে কমেন্টস এসছে, আমি সেখান থেকে কিছু ফিল্টার করে আপনার জন্য পড়েছি, কি বলার আছে আপনার?
মানে লিসেনারদের উদ্দেশ্যে বলার আছে, মানে আমার মতো এরকম ভুল বা অপরাধ এতে কেউ না করে, মানে বন্ধুদেরকে বিশ্বাস করা ঠিক আছে, কিন্তু মানে যারা যেসব বন্ধুগুলো যারা নেশা করে, যারা ভালো আছে তাদেরকে যাতে ভালো করার চেষ্টা করে। কিন্তু আমি দেখছি আমার অনেক ফ্রেন্ডরা আমার টাকা দিচ্ছে নেশা করার জন্য, যে তুইগুলো খাবি আমি কে যা করে, এরকম টাকা কেউ দেবে না, যারা নেশা খায় তাকে ভালো করার চেষ্টা করবে, কিন্তু মানে অত বেশি বিশ্বাস করেন না, যে বিশ্বাসের কারণে মানে জীবন হারাইতে হয়। যেহেতু আমার এক ফ্রেন্ড মানে আমার এত বিশ্বাস করছিল, তার বিনিময়ে তার জীবনটা দিয়ে দিতে হয়েছে।
সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তার একটা বাস্তব এক্সাম্পল আজকের এই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জীবন সুন্দর হোক, নির্মল হোক, এই প্রত্যাশা থাকছে যাহা বলিব সত্য বলিব থেকে। আমরা যাহা বলিব সত্য বলিব শেষ করতে চাই, তবে বরাবরের মতোই রয়েছে চিঠি কিংবা ইমেইল সেগমেন্ট, এবং আজকে চিঠি এবং ইমেইল সেগমেন্টটি কে আমাদেরকে চিঠি পাঠিয়েছেন সেটা আমাদেরকে পড়ে শোনাবে আর জে রাজু।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
চট্টগ্রাম থেকে। আমি দীর্ঘদিন ধরে যাহা বলিব সত্য বলিব শুনে আসছে, আমার খুব ভালো লাগে। আমার জীবনে একটি দুর্ঘটনা রয়েছে, অর্থাৎ একটি ভুল রয়েছে, তা আমি আজ সবার সামনে বলতে চাই। আর সে কারণেই আজকের এই চিঠি লেখা। সাধারণত আমার পড়ার টেবিলে আমি কাউকে বসতে দিতাম না, এমনকি আমার ছোট বোনকেও না। একদিন স্কুল থেকে এসে দেখি আমার ছোট বোন আমার পড়ার টেবিলে বসে আছে। দেখে আমার খুব রাগ হয়, আমি নিজেকে সামলাতে পারি না। আমি আমার ছোট বোনকে ধরে খুব মেরেছিলাম, আর সে কারণে আমার ছোট বোনের শরীরে জ্বর চলে আসে। ও খুব কেঁদেছিল, আমি তখন বুঝিনি। আমি যে সেটা ভুল করেছিলাম এখন আমি তা বুঝি, সেটা আমার খুব বড় ভুল ছিল। আজ আমার মনে হয় ওটা আমার করা উচিত হয়নি, আমি এর জন্য অনুতপ্ত।
Royal Tiger Dream presents Jaha Bolibo, Sabto Bolibo, Recharge Yourself.
অনেক অনেক ধন্যবাদ রাজু, এবং একই সাথে যে বন্ধুটি চিঠি পাঠিয়েছেন তাকে। আপনার যে উপলব্ধি, সে উপলব্ধি হাজার মানের উপলব্ধি হোক, আপনার জীবনে এই ভুলটি ফিরে না আসুক। একই সাথে অনুষ্ঠান শেষে যে কথাটি বলে থাকি, কারো জীবনেই এই ভুলগুলো ফিরে না আসুক। প্রিয় শ্রোতা, আগামী রবিবার ঠিক রাত 11:20 আর জি কিবরিয়া আবারও তার পুরো টিম নিয়ে হাজির হয়ে যাবে। সঙ্গে থাকবে আরো একজন, যিনি তার জীবনের দগ্ধ ঘাকে আলোর সামনে এনে আপনাকে সতর্ক করে যাবে। আপনি যেন তার মতো ভুল না করেন, আপনি যেন তার মতো অপরাধ না করেন। আমাদের এই অনুষ্ঠানটি শুনে যখন এখানে যারা বিভিন্ন রকমের ক্রাইমের সঙ্গে জড়িত, যারা অপরাধ করেন, তারা তাদের বিবেকবোধের জায়গা থেকে সে যখন স্বীকার করেন ভুল করেছি এবং থেমে যাচ্ছেন, তখন আমরা মনে করি আমাদের এই অনুষ্ঠানটা সাকসেস। এই অনুষ্ঠানটি আপনাদের ভালোবাসা নিয়ে আরো অনেক অনেক দূর এগিয়ে যাক। আপনারা আপনাদের জীবনের যে সঞ্জীবনী শক্তি, পজিটিভ যে শক্তি, সেই শক্তিকে কাজে লাগিয়ে সমাজের জন্য, নিজের জন্য, পরিবারের জন্য অন্যতম ভূমিকা রাখুন। তাহলে আপনার পরিবার উন্নত হবে, আপনি উন্নত হবেন, আর আপনার পরিবার উন্নত হলে সমাজ উন্নত হবে, সমাজ উন্নত হলে আমাদের রাষ্ট্র উন্নত হবে, এবং একটা সময় আমরা বলতে পারবো এই দেশ সত্যিকার অর্থেই সোনার বাংলাদেশ। আমরা সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। অনেক অনেক ভালো থাকুন। এবিসি রেডিওর পক্ষ থেকে আর জে কিবরিয়া, সাউন্ড এডিটর মঞ্জু, আর জে রাজু, সর্বোপরি জেবিএসবি টিমের পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার, তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.